আসসালামু আলাইকুম। দূরেও কাছে, দেশে ও বিদেশে যে যেখানে বসে আমার এই কণ্ঠ শুনতে পাচ্ছেন, তাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি অদ্ভুতের 313 এপিসোডে। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে চলে এলাম আরও একটি নতুন এপিসোডে এবং নিয়ে এলাম আপনাদের জন্য বেশ কিছু ভয়ের ঘটনা। আর অবশেষে শীত ঢাকায় চলেই এল। ঢাকায় বেশ শীত পড়েছে, গত রাতে আমি দেখেছিলাম 14 ডিগ্রিতে নেমেছিল। ঢাকার জন্য এটাকে বেশ ঠান্ডা বলা যায়, কারণ ইট আর কংক্রিটের সব দালান, এর মাঝে ইনসুলেশন প্রায় নেই বললেই চলে। ঠান্ডা বাইরে থেকে ভেতরে ট্রান্সফার হয়ে যায়। যদি উত্তরের দিকটা খোলা থাকে বাসা, হু হু করে বাতাসে। আমার বাসার উত্তরের দিকটা বেশ পাকা এবং এই কারণে আমি শীতটা বেশ উপলব্ধি করতে পারছি। সোয়েটশার্ট পরে বসে আছি এখন আপনাদের সামনে। আমি যে কথা বলছি সোয়েটশার্ট পরা, কিন্তু পায়ের যে খোলা অংশটা সেখানে কিন্তু বেশ ঠান্ডা লাগছে। তো এই তীব্র শীতে কিন্তু ভূতের ঘটনা বেশ জমে ওঠে। ভূতের ঘটনা শুনতে বেশ ভালো লাগে। আর আমি তো আপনাদেরকে বলেছি যে অদ্ভুতরে কিন্তু ভূতের ঘটনার অনুষ্ঠান, এটা কিন্তু একটু মনে রাখতে হবে। অনেকেই কমেন্ট করেন, অনেক রকম কমেন্ট, মানে বিভিন্ন রকমের ব্যাপার নিয়ে কমেন্ট করেন। আপনাদের সবাইকে কিন্তু আমি বলেছি যে ওইভাবে ভাবলে হবে না, আপনাকে ভাবতে হবে অদ্ভুতরে ভূতের গল্পের আসরের মতো। মানে এই যে বসে আমরা সবাই মিলে ভূতের ঘটনা বলি না, অদ্ভুতরে সেরকমই, সেই ভূতের ঘটনা শোনার মতো, ভূতের গল্পের আসলের মতো, একেবারে এক্স্যাক্টলি সেটাই। কিন্তু এখানে বিশ্লেষণ করার খুব একটা অবকাশ নেই। তো যাই হোক, নিয়ে আসছি বেশ কয়েকটা ভূতের ঘটনা। তো আমি এখন চলে যাব, ফিরে আসবো কয়েক সেকেন্ড পরে এবং নিয়ে আসবো আপনাদের জন্য ঘটনা। আর তার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক দেবেন, শেয়ার করে দেবেন, যাতে করে অন্যরাও অদ্ভুতরে শুনতে পায়। আর চেষ্টা করবেন অদ্ভুতরে সবসময় অদ্ভুতরের নিজের চ্যানেল থেকেই শুনতে, সেটাই সবচেয়ে ভালো হয়। এবং এই এই কাজটা যখন করেন তখন কিন্তু আমরা উৎসাহ পাই, আমরা বেশ উৎসাহ পাই যখন আমরা দেখি ওই যে লাইকের সেকশনে বেশ অনেক লাইক পড়ছে, বেশ ভালো ভালো কমেন্ট পড়ছে, বেশ উৎসাহব্যঞ্জক কমেন্ট পড়ছে, তখন কিন্তু অনুষ্ঠানটা বানাতে ইচ্ছা করে, তখন মানে কাজের মধ্যে একটা স্পৃহা চলে আসে। তো সেটাই আশা করি আপনাদের কাছ থেকে, যে আপনারা আমাদেরকে উৎসাহ যুগিয়ে যাবেন আর ঘটনা পাঠানো অব্যাহত রাখবেন। তো চলে যাচ্ছি কয়েক সেকেন্ডের জন্য, ফিরে আসবো নতুন ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। চলে এলাম অদ্ভুতরিতে এবং নিয়ে এলাম আপনাদের জন্য প্রথম ঘটনা। যে ঘটনাটি আমাদের কাছে শেয়ার করেছেন ইকবাল কোরেশি ঢাকা থেকে, তিনি তার নিজের জীবনে ঘটা একটি ঘটনা আমাদের কাছে শেয়ার করেছেন এবং তিনি আমাকে অনুরোধ করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটি আপনাদের কাছে প্রেজেন্ট করি। তো আমি চলে যাব ইকবাল কোরেশি পাঠানো ঘটনায়। 90-এর দশকের কথা, কোরেশি সাহেব তখন একজন ব্যবসায়ী ছিলেন। এখনো তিনি ব্যবসায়ী আছেন, কিন্তু তার বয়স হয়ে যাওয়াতে তিনি ব্যবসায় এখন আর ওরকম ইনভলভ না, বা তখন তিনি আরো ইয়াং ছিলেন এবং তিনি মোটামুটি ছোটাছুটি করতেন ব্যবসার কাজে, বিভিন্ন জায়গায় যেতেন এবং সেখানে তিনি তার কাজ করতেন। কাজ করার পরও তিনি সময় পেলে ঘোরাঘুরি করতেন, এটা তার একটা শখ ছিল। তো সেইবার তিনি গিয়েছিলেন শ্রীলঙ্কাতে এবং শ্রীলঙ্কাতে গিয়ে তার ব্যবসায়িক কাজে বেশ ব্যস্ত ছিলেন। বেশ কিছুদিন তিনি এদিক ওদিক গেলেন, বিভিন্ন কাজ করলেন। তার তো শেষের দুইটা দিন তার যখন ফ্রি আছে তিনি চলে আসবেন দেশে, তো তখন তিনি চিন্তা করলেন যে একটু সুন্দর নেচারের সাথে সময় কাটিয়ে যাই। তো তিনি তার যেই এজেন্ট ছিলেন যিনি বুকিংগুলো করতেন তাদের জন্য, তাদের সাথে কথা বললেন এবং তারা তাকে একটা জায়গার কথা বললেন যে স্যার এই জায়গাতে খুব সুন্দর একটা বাংলো আছে, এই বাংলোটা মোটামুটি ন্যাচারাল এনভায়রনমেন্টের ভেতরে, একটা চা বাগান আছে, সুন্দর চা বাগান, সেটার মাঝে একটা বিশাল বড় বাংলো আছে, সেটা কলোনিয়াল টাইমে তৈরি করা এবং খুব সুন্দর, আপনি যদি দেখেন পছন্দ করবেন। তো ইকবাল সাহেব তখন বললেন যে ঠিক আছে, ক্যাটালগ দেখলেন, ক্যাটালগ দেখে তার খুব ভালো লাগলো কারণ এটা একটা মোটামুটি হিলি এলাকাতে, পাহাড়ি এলাকার মধ্যে বাংলোটা, এবং কনস্ট্রাকশন এবং সব আর্কিটেকচার খুব সুন্দর লাগলো তার কাছে দেখে, আর আশেপাশে সুন্দর ফুলের বাগান, চা বাগান এবং মানে মোটামুটি বেশ অনেক সুন্দর। তিনি ছবিগুলো দেখে খুব লাইক করলেন আর তিনি বললেন ঠিক আছে এই দুই দিন তাহলে এখানে কাটাবো। তো মোটামুটি সেই অনুযায়ী প্ল্যান হয়ে গেল আর ইকবাল সাহেব চলে গেলেন সেখানে। তো সেখানে গিয়ে যখন তিনি ঢুকছেন তার কাছে অসাধারণ লাগছে, কারণ তাকে গাড়িতে করে যখন আনা হয়েছে জায়গাটায় তিনি দেখছেন যে রাস্তা একবারে এঁকে বেঁকে উঠছে, খুব সুন্দর, মানে খুব পরিচ্ছন্ন, এটা তার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে, খুব পরিচ্ছন্ন। এবং শীতকাল ছিল বেশ ঠান্ডা, মানে বেশ ঠান্ডা, প্রায় 10-11 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, এর মাঝে তিনি মোটামুটি ভালো মোটা কাপড় চোপড় পরে গিয়ে পৌঁছালেন এবং দেখলেন শীতে কুয়াশায় চারিদিক ছেয়ে গেছে আর নেচারটা কিন্তু জরাজীর্ণ হয়ে যায় নাই। এটা একটা জিনিস যে শীতের প্রকোপে কিন্তু নেচার অনেক সময় পাতা ঝরে যায়, এটা এটা অন্যরকম হয়ে যায়, তো সেরকম না, মানে জিনিসটা মনে হচ্ছে যে একেবারে সাজায় গুছায় গুছায় দিছে প্রকৃতি। কোন জায়গায় গাছের পাতা পড়ে গেছে, কোন জায়গায় কিছু গাছে কিছু কচি পাতা এখনো আছে, মানে পাতা পড়ে গিয়ে আবার উঠছে শীতকালে, তোমার অন্যরকম লাগতেছে। এবং চা বাগানটাও আরেক রকম, আর কুয়াশা মনে হচ্ছে ভেসে বেড়াচ্ছে চা গাছগুলোর মাঝখান থেকে একটু উপর পর্যন্ত, মানে অন্যরকম। তো তিনি খুব লাইক করলেন, তিনি ভাবলেন যে এই জায়গায় না আসলে ভুল হয়ে যেত, মানে এত সুন্দর একটা জায়গা দেখা হতো না, আর সেই যে মানে সেই বাংলোটা আরো অনেক সুন্দর। যাই হোক, তিনি নামলেন এবং সেখানে তিনি একটা জিনিস খেয়াল করলেন যে এখানে লোকজন খুব নাই, এখানে যে তাকে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছে সেখানে কিন্তু মানে যে মানুষজন খুব বেশি এরকম ব্যস্ততা নাই। তো তিনি দেখলেন তার ওখানে ওই যেই বাংলোর যে আর্দালি আছে, মানে যেগুলো টেক কেয়ার করে, সে নেমে আসলো ভেতর থেকে, এসে তার লাগেজ নিলেন, দুইটা ব্যাগ শুধু, তার বেশ বড় না, ছোট ছোট দুইটা ব্যাগ, তো সেগুলো নিয়ে হেঁটে উঠলেন। তো তিনি তার পেছন পেছন যাচ্ছেন, একেবারে অন্যরকম লাগতেছে ঢোকার পর নিচে, মানে প্রথমে ঢুকে যে বিশাল লবি আছে সেই লবির পাড়ে যাচ্ছেন এবং সব সেই কলোনিয়াল সময় যেভাবে ছিল সেরকম ভাবে তৈরি করা, বেশ কারুকাজ করা, বেশ সুন্দর, দরজাগুলো একেবারে চকচক করতেছে বার্নিশ এবং ফ্লোর ঝকঝক করতেছে পাথরের মেঝে এবং খুব সুন্দর, মানে ক্লিন, নাইস, এবং মনে হচ্ছে খুব সুন্দর করে পরিষ্কার করা। পাইনের ঘ্রাণ আসছে, যে ক্লিনার দিয়ে ক্লিন করা হয়েছে সেটা হচ্ছে পাইন সল দিয়ে ক্লিন করার মতো সুন্দর ঘ্রাণ আসছে। আর তিনি যে হেঁটে যাচ্ছেন এতটাই নিস্তব্ধ ভেতরে যে তার যে জুতার খটখট শব্দ আসছে, তো এটা তিনি একটু অন্যরকম ফিল করলেন যে এত নিস্তব্ধতার মধ্যে কিভাবে থাকবো, মানে মানে একেবারে নিস্তব্ধ। তো হেঁটে যেতে যেতে দেখলেন যে সামনের যে তার যে লবিটা ছিল তার পাশেই একটা ছোট্ট ডেস্কের মতো, সেই ডেস্কের ওখানে একজন ভদ্রলোক বসে কাজ করছেন। তো তিনি সম্ভবত এখানকার বা অফিসিয়াল কোনো মানুষ, দেখে মনে হচ্ছে যে তিনি মানে কোন চার্চের কোনো একটা পেশার সাথে ইনভলভ, ধর্মযাজকদের সাথে কাজ করেন দেখে যেরকম মনে হচ্ছে তাকে। তো অতটা চিন্তা করলেন না ইকবাল সাহেব, দেখলেন এবং সেই লোকটা তার দিকে একটু তাকালো, তিনিও একটু বাউ করলেন, সেই লোকটাও করল, হেঁটে তিনি চলে গেলেন সামনে। হেঁটে গিয়ে সেই যে আর্দালি তাকে মানে নিয়ে গেল দোতলায়, দোতলায় নিয়ে তাকে একটা করিডোরে নিয়ে উঠলো। সেই করিডোরটা বেশ নির্জন, মানে মানুষজন নাই, একেবারে একটা মানে লোনলি করিডোর। করিডোরে একেবারে শেষ মাথায় সেখানে একটা উইন্ডো করা আছে, উইন্ডোটা গ্লাস উইন্ডো উইথ উডেন ফ্রেম, মানে ব্ল্যাক অ্যাবলুস কাঠের ফ্রেম করা, সেটার মধ্যে গ্লাস লাগানো, সেটা দিয়ে আলো আসছে এবং মানে ব্ল্যাক কালার যেটা, মানে সেটা ঝকঝক করতেছে, মানে বার্নিশটা এত মানে সুন্দর করে মেনটেন করা হয়েছে। তো তিনি দেখে একটু অ্যামেজড হইলেন সেটা, কিন্তু বাট এই নিরবতাটা তার এতটা ভালো লাগতেছে না। যাই হোক, আটদালি হাঁটতে হাঁটতে একটা দরজার সামনে আসলো, এটাও কালো অবলুস কাঠের দরজা, ঝকঝক করতেছে বার্নিশ এবং মানে সেটা খুলে ফেলল সেই লোকটা এবং দরজা খুলে তার ব্যাগগুলো ঢুকালো, লাগেজগুলো। তো লোকটা ভেতরে গিয়ে আলো জ্বালিয়ে দিয়েছে রুমে এবং তিনি দেখছেন যে লোকটা ঢুকে গেছে বেশ ঘরের ভেতরে, তিনি এখান থেকে দেখতে পাচ্ছেন ঘরের ভেতরে আসবাব, সুন্দর বিছানা এবং সেটাও সেই সেই পুরনো আমলের ক্লাসিক খাট এবং ওয়েড্রোব অ্যান্ড ইত্যাদি ইত্যাদি। এই সময় তার পেছনে একটু শব্দ হলো খুট করে। তো তিনি পেছন ফিরে তাকালেন, দেখলেন যে তার অপোজিটে যেই রুমগুলা সেটার মাঝখানের দিকে একটা রুমের দরজা একটু খুলে গেল এবং সেখান থেকে একটা মহিলা উঁকি দিল। মহিলা মানে খুব সুন্দরী একজন ভদ্র মহিলা উঁকি দিল এবং আমাদের এই সাবকন্টিনেন্টেরই চেহারাটা সেরকমই, এবং তাকালো এবং তিনি তার সাথে মানে তিনি তাকালেন চোখের দিকে, তার চোখ পড়ল তার কাছে। তিনি কেমন জানি লাগলো চোখটা দেখে মনে হল একটা বিষণ্ণ টাইপের চোখ, মহিলা তাকিয়েছিল তার দিকে। তো ইকবাল সাহেব কয়েক সেকেন্ড তাকিয়ে তিনি তাড়াতাড়ি মনে করলেন এটা একটা অভদ্রতা হয়ে যাচ্ছে, তিনি তাড়াতাড়ি তার ঘরের দিকে তাকালেন এবং ঢুকে গেলেন ভেতরে। তো লোকটা আর্দালি তাকে বুঝাই দিল সবকিছু ইত্যাদি ইত্যাদি, এটা সেটা স্যার এখানে ব্যাথরুম এখানে, গেট খুলে দেখালেন, বলল যে স্যার কিছু প্রয়োজন হলে, তাকে এগুলো বলতেছে ইংলিশেই বলতেছে আর্দালি, যে স্যার কিছু হলে আমাকে জানাবেন ডাকবেন, এখানে ইন্টারকম আছে, ইন্টারকমে এত ডায়াল করলে আমাদের লোক আসবে। তো তিনি আর কোনো কথা না বললে বলে ওকে বলে তিনি আর্দালিকে তার টিপ দিয়ে তিনি বিদায় করলেন। তাড়াতাড়ি চলে গেল, তিনি তার মতো ফ্রেশ হলেন রুমের মধ্যে, তিনি ওয়েড্রোবে তার জিনিসপত্র রেখে ফ্রেশ হলেন, রুমের জানালার কার্টেন সরাই দিলেন, পর্দা সরাই দিয়ে তিনি দেখতেছেন পেছনে অসাধারণ একটা ভিউ, মানে একেবারে সবুজ লন এবং সবুজ লন থেকে একটু সামনে গেলে বেশ কিছু গাছ এবং গাছগুলোর পাশে মানে পরের যে গাছগুলোর লেয়ারে সেগুলোর মধ্যে পাতা নাই এবং তার পাশ থেকে একদম চা বাগান চলে গেছে এরকম, এবং চা বাগানের বিন্যাস যেরকম সেটা আপনারা জানেন একটু উঁচু নিচু পাহাড়ের মধ্যে, খুব সুন্দর এবং কুয়াশা ভেসে বেড়াচ্ছে। তো তিনি যখন পৌঁছেছেন তখন কিন্তু দুপুরবেলা সেখানে। তো তিনি মোটামুটি অনেকক্ষণ জানলা দিয়ে দেখলেন এবং ওই যে রোদটা আসতেছিল, রোদটা তার গায়ে লাগতেছিল, বেশ ভালো লাগতেছিল, রোদের উষ্ণতা তেমন একটা নাই যদিও। যাই হোক, ইকবাল সাহেব ফ্রেশ হয়ে তিনি তার ড্রেস চেঞ্জ করে তিনি নিচে চলে আসলেন রুম লক করে। তো এখন যখন আসতেছেন দেখতেছেন করিডোরে একমাত্র তিনি একা, কোনো মানুষজন নেই, এবং ওই যে দরজাটার দিকে তাকালেন দরজাটা লকড, ওখানে যে ভদ্রমূল্যে তাকাইছিল। তো তিনি বুঝে নিলেন যে হয়তো ওইখানে একটা মানুষ বা পরিবার বা কেউ আছে ওই ওই রুমটাতে, আর এখানে বাকি রুমগুলোকে কেন যে দেখেই মনে হচ্ছে যে কেউ নাই। তো তিনি নেমে আসলেন সিঁড়ি দিয়ে, নেমে এসে তিনি হেঁটে চলে আসলেন সামনে, এসে যে সেই যে ভদ্রলোক ওখানে বসছিল ডেস্কে বসা ছিল তাকে দেখলেন। তো তার সাথে কথা বললেন যে আমার নাম, হাত বাড়ি দিয়ে বললেন যে আমার নাম ইকবাল কুরেশি, আমি এরকম আসছি ব্যবসার কাজে, আপনাদের এখানে আমি একটা গেস্ট আজকে। তো খুব কোয়েট মনে হচ্ছে আপনাদের এখানে, মানুষজন কি খুব বেশি আসে না? তো লোকটা হেসে বলল যে না, আসলে আমাদের এখানে গেস্ট খুব সিলেক্টেড এবং সবসময় থাকে না, বাট আই এম শিওর দ্যাট ইউ উইল এনজয় দ্য এনভায়রনমেন্ট ওভার হিয়ার, বলে লোকটা একটা হাসি দিয়ে জাস্ট ইকবাল সাহেবের দিকে একটু তাকিয়ে রইলেন। ইকবাল সাহেব তখন ভদ্রতা করে তাকে বললেন যে ও থ্যাংক ইউ থ্যাংক ইউ, বাট আমি আরেকটা জিনিস জানতে চাচ্ছিলাম যে আপনাদের এখানে যে ডাইনিং অ্যারেঞ্জমেন্টটা কিরকম কি, কারণ আমি তো আসলে এখানে কোথায় কি আছে জানি না। লোকটা বলল যে অবশ্যই আমাদের গেস্টের জন্য আমাদের অ্যারেঞ্জমেন্ট আছে, আপনি জাস্ট স্যার আপনার সেই যে ইন্টারকম থেকে যোগাযোগ করবেন, ওরা সবকিছুর ব্যবস্থা করে দিবে। ইকবাল সাহেব বলল যে ওকে থ্যাংক ইউ, বলে তিনি হেঁটে বের হয়ে আসলেন। এসে দেখতেছেন যে বাংলোটার সামনের যে তিনি একদম অংশে চলে আসছেন, হেঁটে হেঁটে দেখছেন এদিক ওদিক সুন্দর ফ্লাওয়ার বেডস, এদিক ওদিক সুন্দর লন, তো পেভিং করা আছে, হেঁটে হেঁটে যাচ্ছেন। তো তিনি মোটামুটি পেভিং ধরে হাঁটা শুরু করলেন। তো একবার তিনি ভাবলেন যে তিনি জানলা দিয়ে যে জায়গাটা দেখছেন সেই জায়গাটা একটু তিনি দেখবেন, যে ওখানে খুব সুন্দর লাগছিল তার কাছে যে প্রথমের অংশে বেশ কিছু গাছ আছে সেগুলোতে পাতা অল্প, আর তার পাশে আস্তে ধীরে মানে শুকনো গাছ আছে অনেক যেগুলো পাতা নেই, পাতা পড়ে গেছে, আর তারপরে বেশ সুন্দর চা বাগান আছে এবং চা বাগানগুলো বেশ সুন্দর করে মানে উঁচু নিচু হয়ে জায়গা দিয়ে চলে গেছে, মানে খুব সুন্দর। তো চিন্তা করছে যে ওই জায়গায় কিভাবে যাওয়া যায়। চিন্তা করতে করতে তিনি দেখলেন যে পেভিং এর একটা অংশ এরকম করে ঘুরে চলে গেছে পেছন দিকে ওদিকে, তো সেই পেভিং এর উপর দিয়ে তিনি হাঁটা শুরু করলেন। যেটা দেখতে দুই পাশে লন এবং লনের মাঝে মাঝে খুব সুন্দর ফ্লাওয়ার বেডস আছে, অসাধারণ সব ফুল ফুটে আছে, আর কুয়াশা ছেয়ে যাচ্ছে, অলরেডি কিন্তু দুপুরটা গড়িয়ে যাচ্ছে, তখন কুয়াশা আরো অনেক সুন্দরভাবে চারপাশে ছেয়ে ফেলতেছে। তো বেশ ভালো লাগছে ইকবাল সাহেবের কাছে, কারণ এই এনভায়রনমেন্টটা সব জায়গায় এরকম পাওয়া যায় না, মানে খুব মানে শীতের মধ্যেও মানে খুব ডিপ শীতও না, আবার যে একেবারে কম শীত সেরকমও না, বেশ ঠান্ডাও লাগতেছে, বাট এই যে সবুজ জিনিসগুলো দেখতে পারতেছেন এগুলো দেখতে দেখতে তিনি চলে আসলেন, দেখলেন যে হাতের ডান দিকে পড়ছে তাদের সেই বাংলোটা, এবং বাংলোটা ছাড়িয়ে যখন আরো সামনে গেছেন দেখলেন বাংলোর পিছনের অংশে তিনি চলে আসছেন, মানে যেখানে তার রুমটা দেওয়া হয়েছে, যে তার রুমের জানলা থেকে যেটা দেখছেন তিনি অংশটা, হেঁটে দেখতে পাচ্ছেন এখানে কিছু গাছ আছে যেগুলোর সবুজ সবুজ পাতা আছে এখনো, আর তারপরেই তিনি দেখতে পাচ্ছেন যে একটু দূর দিয়ে মানে খুব মনে হচ্ছে যে খুব সুন্দর বিন্যাস ভাবে গেছে জায়গাটা। ওখানে শুকনো গাছ, পাতা টাতা নাই, অনেকটা মানে একেবারে ন্যাড়া রাবার বাগানের মতো। তো তিনি হাঁটতে হাঁটতে সেখানে ঢুকলেন, ঢুকে দেখতেছেন অনেকটা মেজের মতো, এই যে রাবার বাগানের মতো জায়গাটা, এটা একটা মেজের মতো, অনেকগুলো গাছ দাঁড়ায় আছে এবং গাছের মধ্যে কোনো মানে ই নাই, মানে রো নাই যে এর মধ্যে হেঁটে যাওয়া যাবে, চারিপাশে ফাঁকা ফাঁকা ফাঁকা, মাঝখান মাঝখান দিয়ে আপনি হেঁটে গেলে হারায় যাওয়ার মতো একটা অবস্থা। এবং উপর থেকে দূরে দেখা গেছিল চা বাগানটা, এখান থেকে চা বাগানের একটা ছোট্ট রেখা দেখা যায়, সবুজ রেখার মতো এখানে, বাট কুয়াশা এসে ছেয়ে ফেলতেছে। তো তিনি অবাক হলেন, দাঁড়ায় আছেন তিনি, তার চারপাশে ন্যাড়া ন্যাড়া গাছ সব, আর কোথা থেকে একটা পাখি ডাকতেছে, মানে একটা পাখি ডাকতেছে, এবং এই পাখির ডাক ছাড়া সব নিস্তব্ধ। তিনি একটু অন্যরকম ফিল করলেন যে মানে বেশ অন্যরকম। তো হেঁটে হেঁটে তিনি একেবারে ওই গাছগুলোর মধ্যে দিয়ে এলোমেলো ভাবে যাওয়া শুরু করলেন, চিন্তা করলেন একটু হাঁটি। আর উনি খুব মজার মাইন্ডের মানুষ ছিলেন ইকবাল সাহেব, তিনি খুব অ্যাডভেঞ্চার ফিল করতেন যেখানে যেতেন, বাট এই ফিলিংসটা তিনি একা নিতে পছন্দ করতেন, তো এটাই তার কাছে ভালো লাগতেছে। তো হাঁটতে হাঁটতে তিনি মাঝামাঝি টাইপের জায়গায় চলে আসেন, তার সামনে পেছনে চারিদিকে শুধু এই গাছগুলা, শুকনা শুকনা ন্যাড়া গাছ। এবং তিনি খেয়াল করলেন যেহেতু তিনি হাঁটতে হাঁটতে অনেকটা সময় ব্যয় করছেন, কুয়াশা মোটামুটি ছেয়ে ফেলছে চারিপাশে। হঠাৎ তার মনে হলো তার থেকে মানে 10-12 হাত দূরে, মানে 10-12 মিটার দূরে হবে, মনে হলো যে কিছু একটা মানে নড়ে গেল, এদিক থেকে ওদিক গেল, তার কাছে মনে হলো মানে কিছু একটা। কেন বলছি, কারণ মানুষের চলাফেরা যেরকম সেরকম না, মানে কোনো প্রাণী যদি চলে যায় শ্যাত করে এদিক থেকে এদিকে, তার কাছে মনে হলো কেউ একটা চলে গেল। তিনি চিন্তা করলেন এখানে কি কোনো প্রাণী আছে, বন্য প্রাণী বা কিছু এরকম তো থাকার কথা না, হাইস্ট দেখে যা মনে হচ্ছে খরগোশ টরগোশ থাকতে পারে, বা হরিণ তো এটার ভেতরে বা এই প্রেমেসিসের ভিতরে তো আসার কথা না, হরিণ তো নিশ্চয়ই থাকলে ওরা বলতো যেখানে ডিয়ার আছে বা দেখা যেত বা এরকম কিছু না, বা কোন রকম সাইন দেখতাম, তো হরিণ তো থাকার কথা না, কি গেল ওই দিক দিয়ে। কুয়াশা কিন্তু বেশ ওখানে ঘন হয়ে গেছে যেখানে তিনি দেখছেন নড়াচড়াটা। তো তিনি আবার মানে ওদিকে তাকালেন বেশ খানিকক্ষণ, কিছু দেখতে পাচ্ছেন না, তিনি হাঁটা ধরলেন ওদিকে, মানে ওই যে বললাম কিউরিয়াস মাইন্ড, একটু অ্যাডভেঞ্চারাস মাইন্ড ইকবাল সাহেবের। তো হেঁটে যাচ্ছেন, বেশ কয়েক পা চলে আসছেন তিনি ওই 10-12 মিটারের মাঝামাঝি জায়গায়, প্রায় 6 মিটারের মতো জায়গায় চলে আসছেন তিনি। এই সময় তিনি আবার দেখলেন কিছু একটা সরে গেল, একটা গাছের থেকে আরেকটা গাছের পাশে গেল। তিনি এবার শেপটা নিয়ে একটু স্পষ্ট হয়েছেন, শেপটা অনেকটা হিউম্যান লাইক শেপ, মানুষের মতো কিছু একটা গেছে, কিন্তু সামনের কুয়াশাটা এতটা ডেন্স বা ঘন হয়ে আসছে তিনি কিন্তু ক্লিয়ারলি বুঝতে পারেন এটা মানুষ কিনা। তবে তার কাছে মনে হলো যে দুই পায়ে চলা কোনো জন্তু হবে এটা, তবে মানুষ হবারও সম্ভাবনা আছে, আর মানুষ হতেই পারে, মানুষ হওয়ার সম্ভাবনায় তিনি বেশি দেখতেছেন, কারণ হচ্ছে যে এই জায়গায় কোনো প্রাণী ভাবে আসার কথা না, দুই পায়ে চললে কি হতে পারে, বানর হতে পারে, কিন্তু বানর বা কোনো কিছু কিন্তু একদম কুজো হয়ে চলে, এটা কিন্তু বেশ মানে মানে সোজা ছিল, আর হাইটও কিন্তু মোটামুটি প্রায় 4.5-5 ফিট হবে, তো এটা বানর ভাবার কোনো কারণ নাই, এবং তার কাছে মনে হয়নি যে খুব বেশি স্বাস্থ্যবান বা কিছু একটা। তো একটু ভয় পাইছেন তিনি, কারণ তিনি তো মোটামুটি অর্ধেক রাস্তা চলে আসছেন, 6 ফিটের মতো কাছে চলে আসছেন ওইটার, যেখানে তিনি এখন দেখতেছেন তার থেকে বেশ খানিকটা কাছে কিন্তু একটা গাছের ওই পারে গেছে। তো তিনি কিছুক্ষণ থেমে দাঁড়াইলেন সেখানে, চিন্তা করলেন যে কুয়াশা যে উড়ে আসছে সে একটু সরে যাক, এই অপেক্ষায় আছেন তিনি। তো কুয়াশাটা আস্তে করে সরে গেল, একটা ভারী কুয়াশার লেয়ার যেটা ছিল সরে গেল। এখন তিনি স্পষ্ট দেখতেছেন যে ওই যে গাছগুলো, একটা গাছ ছিল একটু মোটা, সেই মোটা গাছের পেছন থেকে কিছু একটা তাকে দেখতেছে এরকম। তিনি এই যে এখন যে মানে দুপুরটা পড়ে বিকাল হয়েছে, এখন কিন্তু হালকা আলো আছে, এখনো মোটামুটি ভালোই আলো আছে, এর মাঝে তিনি একদম স্পষ্ট বুঝতে পারলেন যে যে তাকে দেখতেছে ওইটার পাশে এটা একটা মানুষ হবে, কারণ তার মাথায় কালো চুল আছে, মাথায় কালো চুল, কপালের একটা অংশ দেখা যাচ্ছে, এবং কপালের অংশটা দেখে তিনি একটু অবাক হলেন, এটা একটু ধূসর টাইপের, কেমন জানি পেইল, একদম পেইল কালারের মানে কপালটা, আর চুলগুলা মনে হচ্ছে যতটুকু দেখতে পাচ্ছেন তিনি এখান থেকে বেশ মানে কেমন জানি নোংরা বা ই টাইপের আর কি, মানে যত্ন নেওয়া চুল না। হ্যাঁ, একটা চুলের মানে অংশটা দেখে বোঝা যাচ্ছে যে একটা মানুষের যেমন রাফ চুল থাকে, যত্নহীন যদি চুল থাকে সেরকম, আর স্কিনের যতটুকু দেখা যাচ্ছে মাথার কপালের সেটা বেশ পেইল, মানে বেশ ধূসর টাইপের একটা স্কিন। তো তিনি তখন জিজ্ঞেস করলেন, তিনি ইংরেজিতে জিজ্ঞেস করলেন, হুজ দেয়ার, এভাবে বললেন, দেখলেন যে কোনো উত্তর নাই, চুপ। তিনি আরো দুই পা হেঁটে গেছেন, তিনি মনে করছেন যে মানুষ। ইকবাল সাহেবের যথেষ্ট সাহস ছিল, কারণ হচ্ছে তিনি অ্যাডভেঞ্চার প্রিয় একজন মানুষ, তিনি ব্যবসায়ী মানুষ এবং তিনি মানুষের সাথে ডিল করতে পারেন, তো এই কনফিডেন্স থেকেই তিনি কিন্তু আরেকটু সামনে গেছেন। যদিও তার কাছে অবাক লাগতেছে যে এটা কে এভাবে করে তাকে কেন দেখতেছে। তিনি একবার ভাবছেন এমন হতে পারে এখানকার লোকাল মানুষজন যারা আছে তারা তাকে দেখে হঠাৎ করে একটা কিউরিয়াস হয়েছে। এটাও হতে পারে যে কিউরিয়াস কেউ এখানে হয়তো কাজ করে চা বাগানে বা কোথাও, তাকে দেখে কিউরিয়াস হয়েছে, এর জন্য লুকায় দেখতেছে। তো তিনি যখন আরেকটু সামনে যেয়ে বলছেন হুজ দেশ, তার কণ্ঠ কিন্তু বেশ হাস্কি ছিল ইকবাল সাহেবের, তিনি যখন হুজ দেশ তখন তিনি দেখলেন যে মাথাটা আরেকটু বের করছে। এবার তিনি দেখলেন আইব্রাউটা কপালের নিচে, যে আইব্রাউটা ওইটা অনেকটা মানে মেয়ে মানুষের মতো কিন্তু এটার কোন শেপ করা না আর কি, রাফ। এরপর আস্তে ধীরে পুরো মুখটা বের করলো গাছের ফাঁক থেকে এবং তিনি দেখলেন এটা একটা নারীর মুখ, কিন্তু অত্যন্ত ডিফারেন্ট, মানে মানে স্বাভাবিক কোন মেয়ে মানুষের চেহারা সেটা না। চেহারা চোখ দুটো কেমন ড্যাব ড্যাবে এবং তার ঠোঁট গুলা কেমন হয়ে রয়েছে এবং দাঁত এরকম হাঁ করছে, হাঁ করে তাকায় আছে তার দিকে। দাঁতগুলো মনে হচ্ছে নোংরা দাঁত, মানে মানুষের এরকম নোংরা দাঁত সাধারণত হয় না। তামাক বা কিছু খেয়ে যদি কেউ মুখ ই করে সেরকম, যেরকম মানে যে মানে তামাক পাতা বা কিছু খেয়ে যদি মুখ ভেতরে লাল লাল করে ফেলে যেরকম হয় সেই টাইপের একটা মানে মুখ, এবং সম্ভবত দাঁত দাঁতগুলো সেরকম, ঠোঁটও সেরকম, এবং তার স্কিনটা স্বাভাবিক মানুষের মতো না, মনে হচ্ছে ফ্যাকাশে স্কিন এবং কেমন জানি মানে অনেকটা ফাঙ্গাস পড়া এরকম টাইপের। যেটা তার দিকে তাকাইছে এবং তাকায় মনে হচ্ছে তাকে ভালো মতো বোঝার চেষ্টা করতেছে, মানে খুব আগ্রহ নিয়ে তাকাচ্ছে এদিক ওদিক। তারপরে সেই সেই যে মানুষটা মেয়ে মানুষটা সেটা আরেকটু তার ঘাড় বের করলো, তিনি দেখলেন যে ঘাড় পর্যন্ত স্কিন একই রকম, মানে সেটার কোনো ই নাই, মানে কালার নাই, কেমন জানি ফ্যাকাশে টাইপের, কেমন জানি স্বাভাবিক কোনো মানুষের মতো রঙই না। এবং তার দিকে তাকালো, তো তিনি তাকে বলল হুজ দিস, তিনি আবার জিজ্ঞেস করলেন হুজ দিস, হু আর ইউ। যখন তিনি হু আর ইউ বলছে তখন তাকে খ্যাক করে একটা শব্দ করলো তার সামনে, মানে একটা মনে হলো যে খ্যাকানি দেয়, যে গলা খাকানি দেয়, সেরকম গলা খাকানি দিল তার সামনে। এবং সাথে সাথে তিনি খেয়াল করলেন যে এই যে মানুষটার চোখ সেটা কেমন যে ড্যাপ ড্যাপে ধূসর ছিল, সেটা চোখটা হলদেটে লাল হয়ে গেল অনেকটা, চোখের মণিটা অনেকটা সাপের মণির মতো, সাপের মণি যেরকম থাকে সেরকম, এবং মানে খ্যাকচে করছে মনে হচ্ছে তার মুখের পাশ থেকে ধোঁয়া উঠে গেছে এরকম। ইকবাল সাহেব প্রচন্ড ভয় পেয়েছে আসলে, তার মানে এখন হিতহিত জ্ঞান শূন্য হয়ে গেছেন তিনি। তিনি সাথে সাথে তার কোটের পকেটে হাত দিয়েছেন, কারণ তিনি দেশে যখন চলাফেরা করে তার লাইসেন্স বন্দুক থাকতো তার কাছে, পিস্তল থাকতো, তো তিনি সেইভাবে তার কোটের নিচে হাত দিয়েছেন। তার কাছে এখন কিছু নাই, কিন্তু স্বভাবজাত ভাবে তার ব্লেজারের নিচে তার হাত চলে গেছে। তো তিনি দেখলেন তার এই হাত দেয়াটা দেখে ওই জিনিসটা বা ওই মানুষটা বা মানুষের মতো দেখতে জিনিসটা ফোঁস করে উঠে ঘুরে দৌড় দিল। এত স্পিডে দৌড়াতে তিনি কোনো মানুষকে কখনো দেখেন নাই বা কোনো এই বা বানরকেও এইভাবে যেতে দেখেন নাই তিনি। এত ফাস্ট দৌড় দিল এই গাছগাছালির মধ্যে দিয়ে, তিনি শুধু মানে একটা নজরে তিনি খেয়াল করতে পারলেন যে পিঠটাও ধূসর রঙের, পিঠের যতটুকু দেখা যাচ্ছে সেখানে একটা কাপড়ের মতো পরা, কেমন জানি নোংরা একটা কাপড়ের মতো পরা। পিঠের অংশে যতটুকু দেখা যাচ্ছে পিঠে তার যে ঘাড়ের যে হাড্ডিটার মধ্যে গাঁটগুলো দেখা যাচ্ছে এরকম, এবং হাতগুলো সরু সরু, আঙুলগুলো লম্বা সুচালো। দৌড় দিয়ে দ্রুত সরে গেল ওইখান থেকে গিয়ে, মানে এক পাশে ঢুকে গেল কোথাও, এই পাশে যে চা বাগান এখানে কোথাও। তো প্রচন্ড রকমের ভয় পেয়েছেন ইকবাল সাহেব, এই ঠান্ডার মধ্যে তিনি ঘেমে নিয়ে গেছেন। তিনি দ্রুত হাঁটা ধরলেন ফিরতি পথে এবং বারবার তিনি পেছন দিকে তাকাচ্ছেন, বোঝার চেষ্টা করতেছেন যে তার পেছনে কেউ আসতেছে কিনা। তো দেখছেন না আসতেছে না, এবং তিনি হাঁটতে হাঁটতে যখন নাকি চলে আসছেন মূল এন্ট্রেন্সে, যখন চলে আসছেন যে সেই বাংলোতে ঢোকার যে মেন লবিতে ঢোকার জায়গায়, ততক্ষণে তিনি দেখছেন তিনি বেশ ঘেমে গেছেন এবং আলো কমে গেছে, বেশ ই হয়ে গেছে, গ্লুমি ছিল তো ওয়েদারটা, গ্লুমি আরো বেশি গ্লুমি হয়ে গেছে, অন্ধকার টাইপের হয়ে আছে। লাইট জ্বলে উঠলো তার সামনেই, এবং লাইট জ্বলে উঠাতে একটু ইকবাল সাহেব ভয় পেয়ে গেছে হঠাৎ করে বাতি জ্বলে উঠাতে সামনে। তো তিনি তাড়াতাড়ি ঢুকলেন, ওখান থেকে ঢুকে দেখলেন যে ওইখানে ওই লোকটা নাই যিনি ছিলেন আগে, ওইখানে একটা টেবিলে ডেস্কে বসা ছিলেন, সেইখানে সে আটদালি হেঁটে ডেস্কের কাছে আসতেছে। তো তিনি তাকে দেখে বললেন যে হেই ম্যান, মানে তোমাদের এখানে কি উল্টাপাল্টা কোনো পশু পাখি আছে নাকি, জীবজন্তু আছে নাকি? লোকটা বললেন যে স্যার কেন, কি ব্যাপার? বললেন যে আমি একটা মানে উদ্ভট জিনিস দেখছি এখানে, এরকম মনে হলো যে এরকম আসছে, মানে এটা কি কোনো বন মানুষ বা কোন রকম ক্রিয়েচার নাকি আমি জানি না, এরকম এরকম দেখলাম। তো লোকটা দেখলো যে মুখটা পাংশু হয়ে গেছে, বলে স্যার আপনি কি বাংলোর পিছনে গেছিলেন? লোকটার সাথে কিন্তু ইংলিশে কথা হচ্ছে না। তো লোকটা বলছে আপনি কি বাংলোর পিছিয়ে গেছিলেন? বলে যে হ্যাঁ আমি একটু হাঁটতেছিলাম এরকম এসে। তোমাকে বলে স্যার ওখানে যান না, এখানে জঙ্গলি মানুষজন আছে, কিছু ওরা হঠাৎ হঠাৎ আসে চা বাগানে ওই দিকে চলে, তো ওখানে স্যার যান না। হ্যাঁ মানে আপনি বেরোলে বলেন, এবং আপনার যদি মনে হয় কাউকে দরকার আমি গাইড দিয়ে দিব, গাইড আপনাকে নিয়ে যাবে, এদিক ওদিক ঘুরাই নিয়ে আসবে, আমাদের এখানে গাড়িও আছে, গাড়িতে করে আপনাকে পুরো এলাকা ঘুরে আনবে। হ্যাঁ মানে একা একা এই চা বাগানে ঢুকেন না, এখানে জঙ্গলি মানুষজন আছে। তো তিনি একটু অবাক হলেন, বলে জঙ্গলি মানুষ? বলে হ্যাঁ। তো তিনি চিন্তা করলেন জঙ্গলি মানুষের চোখ এরকম হবে কেন, মানুষের চোখ তো এইভাবে চেঞ্জ হয় না, আর এরকম কেন স্কিন এরকম হয় না, মানে এটা মানুষের সাথে কোনো মিলই নাই, শুধু ওই যে চার হাত পা আছে আর মানুষের মতো চোখ মুখ আর কি, মানে যেখানে যেটা থাকার কথা চোখের জায়গায় চোখ, মুখের জায়গায় মুখ, এরকম, বাট পুরো দেখে মনে হচ্ছিল একটা পিশাচ। তো তিনি আর এত কিছু বললেন না, তিনি আরদ আলীকে বললেন যে আমার রুমে আমাকে ইভিনিং স্ন্যাক্স এইটা এইটা কি আছে দেওয়ার ব্যবস্থা করেন, আর দেখি ক্যাটালগ দেখি। দেখে জাস্ট উনি ওনার মতো ওই লোকটা বললেন, লোকটা তাকে ক্যাটালগ এনে দিল, তিনি খাবার দাবার কি লাগবে বলে চলে গেলেন রুমে, গিয়ে ফ্রেশ হলেন। তো তার অস্বস্তি লাগতেছিল, তিনি কার্টেনটা ওই তার সরানো পেছনের দিকের, এর মধ্যে সূর্য পড়ে গেছে একদম, মানে একদম সন্ধ্যা হয়ে গেছে, এর মধ্যে এখন আর তার কাছে সুন্দর লাগতেছে না ওই জায়গাটা, ওই প্রাণীটাকে দেখার পর তার কাছে কেন জানি মনে হইতেছে ওইখানে ওই যে চা বাগানের মধ্যে ওই প্রাণীটা আছে। আর এটা কি মানুষ? তো অবশ্যই না, তার কাছে তিনি একদম শিওর যেটা মানুষ না, তিনি অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ, অনেক বই পড়ছেন এবং অনেক রকম ক্রিয়েচারের কথা শুনছেন, তিনি একজন বিশ্বাসী মানুষ হিসাবে জিনও বিশ্বাস করেন। তো তিনি চিন্তা করতেছেন বসে যে এটা কি হতে পারে। তো সেই সময় তো আসলে সাধারণ মানুষের কাছে ইন্টারনেট ছিল না, মানে সিভিলিয়ান মানুষরা ইন্টারনেট ব্যবহার করত না, মানুষের রিচে আসে না ইন্টারনেট তখনও। তো সুতরাং তখনকার ভরসা ছিল মানুষের সেই বই পড়া বা এগুলো দেখা। তো তিনি চিন্তা করতেছেন, তার সাথে তো এরকম বইও নাই যে এটা কি হতে পারে, নিজের মতোই চিন্তা করতেছেন। একবার ভাবছেন যে তার বন্ধু ছিল ঢাকায় জামশেদ, তাকে আইএসডি কল করবেন, পরে চিন্তা করলেন বাদ দিলেন যে না এটা বাদ, আপাতত এটা বাদ, এই চ্যাপ্টার নিয়েই চিন্তা করব না। তো তিনি একটু পর তার খাবার দাবার দিয়ে গেল আড্ডালি, সেটা খেলেন, খেয়ে বসে ওখানকার টেলিভিশন ছিল, বসে টেলিভিশন দেখলেন অনেকক্ষণ, টেলিভিশন দেখে একসময় চিন্তা করলেন যে আমি শুয়ে পড়ি, ঘুমাতে হবে। তো তিনি মোটামুটি তার মতো সবকিছু গোছায় রেখে টেকে রাতে শুয়ে পড়লেন। তো ঘুমানোর সময় যেটা হয়েছে যে তিনি বাতি নিভাই দিয়েছেন সব, যেটা করছেন যে তার কার্টেনটা হালকা সরা রাখছেন, মানে ওখান থেকে রাতের আলো যতটুকু আসে ততটুকু এখানে যেন পড়ে, আর পেছনে তো কোনো বিল্ডিং নাই যে তার রুমে কেউ চেক আউট করবে এরকম। তো তিনি কার্টেনটাকে একটু সরায় রাখছেন, রেখে তিনি বিছানায় শুয়ে পড়ছেন, বাতি নিভাই দিয়েছেন, বেডসাইড ল্যাম্প ছিল সেটাও নিভাই দিয়েছেন, কম্ফোর্টার টেনে ঘরের ভেতরে মোটামুটি ভালো একটা হিটিং ব্যবস্থা আছে, তো সুতরাং ভালোই লাগতেছে, আরাম, বেশ কোজি। তো তিনি ঘুমায় গেছেন, তো বেশ ডিপ ঘুমেছিলেন ইকবাল সাহেব। এই ঘুমের মাঝে হঠাৎ করে তার ঘুমটা ভেঙে যায়, এবং ঘুম ভাঙার কারণ হচ্ছে তিনি মনে হয় কেমন জানি শব্দ শুনতেছেন ঘুমের মধ্যে, অনেকটা স্বপ্নের মধ্যে থেকে রিয়েলিটিতে ব্যাক করতেছেন, এর মধ্যে তিনি শব্দ শুনতেছেন, কেমন করে জানি অনেকটা খ্যাস খ্যাসে নারী কণ্ঠে কেউ কিছু বলতেছে বিজাতীয় ভাষায়, এটা মনে হচ্ছে তিনি স্বপ্নে দেখতেছিলেন। তো স্বপ্নটা একসময় তার কাছে মনে হলো যে এটা বাস্তব, মানে তার ঠাস করে স্বপ্নটা ভাঙছে। স্বপ্নটা ভেঙে তিনি দেখতেছেন যে তিনি এখানে এই হোটেল রুমে শুয়ে আছেন, এবং রুমটা বেশ ঠান্ডা, বেশ ঠান্ডা, মানে তিনি যেই টেম্পারেচারে ঘুমাইছিলেন সেই টেম্পারেচারটা এখন না, কমফোর্টারটা বেশ মোটা না, পাতলা কমফোর্টার দেয়া, জাস্ট লাইক শোয়ার জন্য, এই শীত মানানোর জন্য না, প্রায় টেম্পারেচার 10-11 ডিগ্রি এরকম, তো কিন্তু বেশ ঠান্ডা। তো এই ঠান্ডার মধ্যে এই কমফোর্টারে শীত মানছে না, আর তিনি বেয়ার বডি ঘুমাইতেন, জামা পরতেন না, শার্ট পরতেন না, খালি গায়ে ঘুমাইতেন তিনি। তো তার কাছে বেশ ঠান্ডা লেগে গেছে, কাঁপুনি, এবং তিনি মানে কাঁপতেছেন, তিনি ফিল করলেন যে তিনি কাঁপতেছেন, শরীর স্টিফ হয়ে গেছে। তো তিনি ওই কমফোর্টারটাকে আরো চেপে ধরে চিন্তা করলেন যে এই রুমের হিটিং সিস্টেমের কি হয়েছে। এটা চিন্তা করতে করতে তিনি ডানে বামে তাকাচ্ছেন, তিনি শব্দ পেলেন হঠাৎ তার মাথার উপরে সিলিং এর কাছে খসখস শব্দ হইতেছে, কেমন যেন খসখস শব্দ। তো তিনি ফট করে সিলিং এর দিকে তাকালেন, সিলিং এর দিকে তাকায় তিনি জমে গেছেন, মানে একেবারে জমে গেছেন, এই এত ঠান্ডা লাগতেছে সেটাও তার মাথায় থাকলো না, এটা কি দেখছেন তিনি। তিনি দেখতেছেন তার সিলিং এর সাথে মনে হচ্ছে অনেকটা টিকটিকির মতো ঝুলে আছে, কিন্তু টিকটিকি তো ঝুলে থাকে তার হাত আর পা দিয়ে, এটা উল্টা ঝুলে আছে, মনে হচ্ছে তার পিঠ লাগানো সিলিং এর সাথে উপরের, আর দুইটা হাত আর দুইটা পা নিচের দিকে, মানে সামনের দিকে, মানে তাকে ফেস করে আছে মুখটা। এই আলো আধারিতে, মানে বাইরে যে রাতের আলো যতটুকু তার জানলা দিয়ে আসতেছে এটাতে তিনি বুঝতে পারতেছেন তার দিকে ফেস করে আছে কিছু একটা, এবং সেটা চুলটা মানে নিচের দিকে ঝুলে গেছে, যেহেতু সেটা মুখটা নিচের দিকে, এবং সেটা সিলিং এর এক কোনায় ছিল। তিনি তাকাইতে তিনি যখন তাকাইলেন সেটা মনে হলো মানে অনেকটা ক্রল করার মতো, যেভাবে টিকটিকি ক্রল করে সেইভাবে ক্রল করে তার বিছানার দিকে আসলো এবং ঘরঘর করে একটা শব্দ করলো মুখ দিয়ে, করে ওই সিলিং থেকে লাফ দিয়ে পড়লো, যেরকম অনেক সময় টিকটিকি ছিটকে পড়ে উপর থেকে। এবং তিনি একদম বুঝলেন যে তার পায়ের কাছে, এবং তার বিছানাটা ছিল মেমোরি ফোমের বিছানা, একদম তার পায়ের কাছে থপ করে পড়লো, মানে এত জোরে পড়লো মনে হলো বিছানা কেঁপে উঠলো। মেমোরি ফোমের থাকা অবস্থাও তার যে এই বিছানার যে স্ট্রাকচার, মানে ম্যাট্রেসটা বসানো আছে, সেটা কেঁপে উঠলো এরকম। তিনি এক লাফ দিয়ে স্প্রিং এর মতো বিছানার থেকে উঠে গেলেন এবং উঠে তিনি দৌড় দিলেন সোজা দরজার দিকে, কারণ তার প্রচন্ড ভয় লাগছে। এবং তিনি পেছনে একটা ভয়ঙ্কর চিৎকার শুনছেন, কেমন জানি একটা খাকারি কণ্ঠের চিৎকার। তিনি দরজাটা খুলে দৌড়া বেরিয়ে আসলেন করিডোরে, এবং করিডোরে আসলে তিনি হিতহিত জ্ঞান শূন্য হয়ে গেছেন। তিনি বোঝার চেষ্টা করলেন যে মানে আমি কই যাব, তিনি এক সেকেন্ডে বুঝতে পারতেছেন না। তো তার মনে হলো যে তিনি যে একটা মানুষকে দেখছিলেন, মানে এক মহিলাকে দেখছিলেন দরজা খুলে, তিনি চিন্তা করলেন যে ওইখানে তো মানুষ আছে অ্যাটলিস্ট, মানে ভয়ে হিতহিত জ্ঞান শূন্য হয়ে তিনি দৌড় দিয়ে, তিনি জাস্ট কিন্তু খালি একটা পাজামা পরা, তারপরও তিনি যে ওই দরজার মধ্যে জোরে জোরে নক করলেন, ধমধম ধম করে নক করলেন। হ্যাঁ, মানে ইংলিশে বলতেছেন ইজ এনিওয়ান দেয়ার। এবং করিডোরের মধ্যে কিন্তু একটা বাতি জ্বলতেছে, এবং সেই বাতিটা কোথায়, একদম শেষ মাথায়, ওই যে ওখানে উইন্ডোজ, উইন্ডোর কাছে একটা বাতি জ্বলছে, খুব ডিম, খুব বেশি আলো না, এবং বাকি করিডোরটা কিন্তু ওই আলোতে হালকা আলোকিত, দ্যাটস ইট। তো তিনি যখন নাকি নক করতেছেন, তিনি খেয়াল করলেন যে দরজাটা খুলে গেল, মানে কোনো শব্দ নেই, দরজাটা খুলে গেল, দরজার ভেতরে অন্ধকার, এবং খুব আস্তে, মানে খুব আস্তে করে শব্দ, মানে দরজাটা ক্যাঁচ করে খুললো, মানে খুব মানে পুরোনো দরজা তো, এটা খুললে একটা শব্দ হয়, যে খুলে গেল ফ্লোরের মধ্যে, কিন্তু এখানে কার্পেট দেওয়া রুমের ভেতরে, এবং মনে হচ্ছে রুমের ভেতর থেকে ঠান্ডা বাতাস রেফ্রিজারেটরের মতো বেরিয়েছে। তো তিনি মানে নিজের অজান্তেই দুই পা দিচ্ছেন রুমের ভেতরে, দিয়ে তিনি দেখতেছেন যে ওই রুমের যে বিছানাটা, রুমের মধ্যে কিন্তু কেউ নাই, মানুষ নাই, রুমের যে বিছানাটা, বিছানার পাশে হচ্ছে একটা জানালা, এবং ওই জানালার পর্দা সরানো, ওই পাশে আয়নার ওই পাশে মনে হচ্ছে কোন একটা মানুষ এরকম দুই হাত আয়নার মধ্যে দিয়ে মুখটা আয়নার মধ্যে চেপে রাখছে, এবং চুলগুলা ছাড়া তিনি দেখে স্পষ্ট বুঝতেছেন যে ওই পাশে একটা মেয়ে মানুষ কাচের ওই পাশে, মানে জানালার ওই পারে, কিন্তু এরকম মুখটা আয়নার মধ্যে দিয়ে রয়েছেন দুই হাতও দিয়া, এবং তার হাত আর মুখ এরকম দেখা যাচ্ছে, কিন্তু রুমের মধ্যে কিচ্ছু নাই, রুমের মধ্যে প্রচন্ড ঠান্ডা। মানে এত ভয় পেয়েছেন তিনি, তিনি আর কোনো কথা না বলে লাফ দিয়ে ওখান থেকে স্প্রিং এর মতো বের হয়ে আসছেন, এবং করিডোর দিয়ে চোখ বন্ধ করে দৌড় দিয়েছেন। প্রায় দৌড়ে তিনি সরাসরি সিঁড়ি দিয়ে নিচে নেমে আসছেন, নিচে নেমে যেন চিৎকার শুরু করলেন। ওইখানে ওই আর্দালির নাম ছিল যেটা, সেটা চিৎকার করছেন তিনি, তিনি জিজ্ঞেস করছিলেন ওই সময় আর্দালির নাম, তো সে ওখান থেকে দুই তিনবার চিৎকার করার পর ওই তার ওই যে তাদের যে লবি ছিল সেটার মধ্যে একটা স্যান্ডেলিয়ার চলতেছিল বেশ ডিম, দুই তিনবার চিৎকার করার পর এক পাশের একটা আরেকটা ছোট্ট একটা করিডোরে আছে, ওইটা দিয়ে হেঁটে দেখা গেছে আর্দালি বেরিয়েছে, এবং সে মানে মানে ঘুম থেকে উঠছে, সে একদম হন্তদন্ত হয়ে বেরিয়েছে। তাকে বলতেছে স্যার কি হয়েছে, কি হয়েছে, কি ব্যাপার, আপনি এরকম চিৎকার করতেছেন কেন? সে বলতেছে তোমাদের এখানে কি ভূত আছে? ইকবাল সাহেব বলতো তোমাদের এখানে ভূত আছে? আমি উপরবেলা উপরে খুব ভয়ঙ্কর সব জিনিসপত্র দেখছি। তার দালি বলে স্যার কি এরকম তো কিছু আমাদের এখানে নাই, যাক আপনি একটু রিল্যাক্স হন, এখানে বসেন কাউচের মধ্যে, আপনি খালি গায়ে কেন স্যার? সাথে দৌড় দিয়ে গেল যে তার একটা ওরকম বেডশিটের মতো শীত নিয়ে আসলো, দিল স্যার এটা পেঁচায় নেন গায়ে। ইকবাল সাহেব আর কিছু বললেন না, ওই যে একটা ব্ল্যাঙ্কেটের মতো আর কি, বেডশিট ব্ল্যাঙ্কেটের মতো গায়ে পেঁচায় নিয়ে তিনি বললেন, কাঁপতেছেন তখনও, কারণ তার যে ট্রাউজার সেটা হচ্ছে সুতির ট্রাউজার পরা, ঠান্ডা লাগতেছে অনেক, এবং এই জায়গা তো মানে খুব একটা হিট নেই, বলতেছে যে তোমাদের এখানে হিটিং কাজ করতেছে না ফার্স্ট অফ অল, এবং আমার রুমের মধ্যে আমি এরকম জিনিস দেখছি, মনে হচ্ছে ছাদের মধ্যে কল করতে, দ্যাটস মিন এইটা সুপার ন্যাচারাল কোন জিনিস, সেটা কি আমাকে জানানো উচিত ছিল তোমাদের এরকম কিছু আছে এখানে? লোকটা বলতেছে না স্যার এরকম কিছু নাই। তখন ইকবাল সাহেব বলছে ইউ আর লাইং, কাম উইথ মি। তো দেখা গেল যে অনিচ্ছা সত্ত্বে আর্দালি কিন্তু চাচ্ছে না, তারপর আর্দালি আসলো তার সাথে, বলে চলেন স্যার লেটস গো। তো হাঁটলো, ইকবাল সাহেবের মনে হচ্ছে তখনই তিনি ওখান থেকে ছেড়ে চলে যান, তার এত রাগ লাগছে। যাই হোক, হেঁটে সিঁড়িতে উঠলো, উঠে বলতেছে যে আমি এই ঘরে গেছি, এই ঘরে যে এরকম দেখছি, বলে এই ঘরে আপনি ঢোকার সময় কিন্তু দেখেছে দরজা লাগানো, উনি যখন যাচ্ছে করিডোর দিয়ে, যেই যে উনি জানতেন যে ওখানে একটা ওই যে মহিলা তাকাইছিল তার দিকে, ওইটার দরজা কিন্তু তিনি খুলে গেছিল, ওই জন্য দেখলো দরজাটা লাগানো। তিনি বললো যে আমি ওই বাসে ওই রুমে ঢুকছি, ওখানেও দেখছি এরকম মানে ই জিনিস, ওইখানেও মানুষ ছিল দেখছি, আমি সেদিনকে নক করছি আর ওইখান থেকে আমি দেখছি যে এরকম ভাবে কিছু একটা উকিলছে কাছের পাশ থেকে। তো তখন আর্দালি বলছে এক্সকিউজ মি স্যার, ওই রুমে কোনো গেস্ট নাই, এবং আপনি যখন আসছেন ওখানে কেউ থাকতো না। তো তখন ইকবাল সাহেবের একটা কেমন মনের মধ্যে থক করে উঠছে। ধক করে ওঠার পর তিনি বলতেছেন যে আমি তো ওখানে দেখছিলাম, ওই জন্য দেখছি যে এক মহিলাও কি দিছে। তো আরদালি মানে একেবারে ভাবলেশহীন ভাবে মানে তাকায় আছে এবং সে মনে হচ্ছে যে সে এটাই এক্সপেক্ট করছিল উত্তরটা। তারপর স্যার বলে তারপর আমি আমার রুমে এরকম কিছু জিনিস দেখছি, তিনি বর্ণনা করলেন যে এই জিনিস দেখছি, তারপর বের হয়ে সেখানে নক করছি, ওখানে দরজাটা খুলে গেল, ভিতরে যা দেখি এই জিনিস। তারদালি কোনো কথা না বলে বলে চলেন আপনার রুমে যাই। তার রুমে আসলো, এসে দেখলো যে ওই রুমের মধ্যে বাতি নেই, বাতি জ্বালালেন আরদালি। বাতি জ্বালানোর পর দেখতেছি রুমের টেম্পারেচার স্বাভাবিক, মানে যে হিটিং চলতেছে খুব সুন্দর হিটিং চলতেছে আর ঘর ওরকম স্বাভাবিক ভাবে আছে। তো ইকবাল সাহেব একটু বোকা হয়ে গেছে, তিনি তাকে জিজ্ঞেস করছে স্যার আপনি কি দেখছেন, বলে যে এরকম এখান থেকে ভেবে পড়ছে, বলে যে বিছানা তো আপনার নর্মাল মনে হয় না যে কেউ উপর থেকে লাফায় পড়লে একটা মানুষ এরকম হবে এই সেই, আপনি কি স্যার স্বপ্ন দেখছেন দুঃস্বপ্ন দেখছেন? ইকবাল সাহেব বলে না না আমি দুঃস্বপ্ন দেখি নাই, বলে যে আমার মনে হচ্ছে স্যার আপনি দুঃস্বপ্ন দেখছেন, ইউ প্রবলি হ্যাড এ নাইটমেয়ার, এবং আপনার এই দুঃস্বপ্নটা এতটাই কঠিন ছিল যে আপনি পুরো জিনিসটাই হয়তো আপনি দুঃস্বপ্নের মধ্যে দৌড়ায় বের হয়ে আসছেন এখানে, এটাই হবে, ওরকম কিছু নাই স্যার, আপনি ঘুমান, কোনো সমস্যা হলে আমাকে কল দিয়ে আমি চলে আসবো এখানে, কোনো অসুবিধা নেই। ইকবাল সাহেবের নিজের কাছে নিজেকে বেশ বোকা মনে হলো, বা যিনি বোকার মতো হয়ে গেলেন তিনি চিন্তা করলেন যে আসলে কি আমি দুঃস্বপ্ন দেখছি, এরকম কোন আলামত আমি দেখতেছি না ঘরে, যেরকম আমি মানে ঠান্ডা ফিল করছিলাম আর অন্য কিছু তো দেখানো সম্ভব না, এরকম কেমনে হলো? আবার নিজেকে তিনি বলতেন যে আমার জীবনে এরকম তো ঘটে নাই, এরকম কি ঘটলো আমার সাথে? তো তিনি যাই হোক তিনি বললেন যে লোকটা ছিল রুম সার্ভিস বা আরদালি যে নাকি এখানে টেক কেয়ার করে, তাকে বললেন যে ওকে অসুবিধা নাই আপনি যান, হয়তো দুঃস্বপ্ন দেখতে পারি, আই এম নট শিওর, বাট আমার কাছে খুব রিয়েলিস্টিক লাগছে জিনিসটা, তাহলে ঠিক আছে সরি আপনাকে বদার করলাম রাত্রেবেলা। এটা বলছে তো সেই আরদালি যখন যাচ্ছে তখন তাকে বলল যে স্যার ওই রুমে কিন্তু কোনো গেস্ট নাই, হ্যাঁ ওই রুমে কেউ গেস্ট নাই, আপাতত আপনি একাই আছেন এখানে, তো আপনি যদি কোনো প্রয়োজন আমাকেই নক করেন, অন্য কোথাও নক করেন না, আর কোন রুমে যে যাওয়া যেন না, কারণ এটা অফিসিয়াল জিনিস, এগুলো এক একটা এক এক ভাবে লক করা। তো ইকবাল সাহেব তখন বললেন যে ইউ ডোন্ট হ্যাভ টু টেল মি দ্যাট, আমাকে বলা লাগবে না, আই নো ইউ নো ওয়ার টু গো ওয়ার নট টু, থ্যাংক ইউ বলে লোককে বিদায় দিল। দিয়ে তিনি রুমের মধ্যে আবার ঢুকলেন, দরজা লাগাইলেন, একটু ফ্রেশ হলেন, বাথরুমে যে পানি হাত মুখ ছিটালেন, বুঝলেন যে তার আর ঘুম হবে না। তার বারবার চিন্তা হচ্ছিল যে ওই ছাদটার দিকে তিনি তাকাচ্ছেন, তিনি ভালো মতো দেখলেন সিলিং এর প্রত্যেকটা জায়গায় যে এরকম কিছু আছে নাকি, লাইট জ্বালায় দেখলেন, দেখলেন যে কোন রকম চিহ্ন বা কিছু ওরকম কিছু তার কাছে লাগতেছে না। তো তিনি ওই যে জানালাটা দিয়ে ওই যে পর্দা সরা বাইরে তাকে আবার অনেকক্ষণ তাকায় দেখলেন, তখন মানে আকাশ রাতটা এমন হয়ে গেছে আর আকাশের রাতটা ফিকে হয়ে আসছে, একটু পরে কিন্তু মানে সকাল হবে ভোর হবে, তো তিনি কিছুই ওরকম আলামত পেলেন না। তো তিনি মানে খুব টায়ার্ড হলেন, বই পড়তে পড়তে এক সময় পাশেই যেই খাউসটা ছিল ওটা তিনি ঘুমায় পড়লেন। তো ঘুমের মধ্যে তো আর কি নর্মাল ঘুম হয়েছে, পরদিন তিনি দিনের বেলা উঠছেন, উঠে দেখলেন যে ব্রেকফাস্টের জন্য আরদালি আসছে, তাকে বলল যে স্যার ব্রেকফাস্ট কি আপনার রুমে সার্ভ করবো না ডাইনিং এর রুম, না এখানে দেন। যাই হোক ব্রেকফাস্ট করলেন, করে তিনি বেরোলেন, বের হয়ে তিনি এখানকার যে হিস্ট্রি পড়লেন নিচে যে এটা কবে তৈরি হয়েছিল কিরকম কি এবং এখানে, তো তখন দেখলেন যে অনেক হিস্ট্রি মানে এটা সেই সময়কার কলোনিয়াল টাইমে ইউজ হয়েছে, বিদেশিরা এখানে ছিল যারা এখানে থাকতো আর কি, এবং বিভিন্ন কাজে এটা ইউজ হয়েছে বাংলাটা। তো তিনি এটার মধ্যে ওইরকম কোন হিস্ট্রিও পেলেন না যে এটার কোন ওরকম ড্যামড হিস্ট্রি বা কিছু আছে কিনা, এরকম কিছু পেলেন না। তো তিনি চিন্তা করলেন যে এগুলো কি দেখলাম পিছনে, ওই আমি সেদিনকে ইসের মধ্যেই বা কি দেখলাম বা এগুলাই কি। তো ওইভাবে করে তার দিনটা পার হয়ে গেল আর তিনি ওগুলো নিয়ে চিন্তা করলেন না। দুপুরবেলার দিকে একটু ঘুরতে বেরিয়েছিলেন, ওই যে বলছে যে তাদের গাইড যে আছে, তো গাইডটাকে খোলা জিপে করে নিয়ে ঘুরাই নিয়ে আসলো। তো গাইড তাকে বলতেছে যে স্যার হাউ ইউ আর এনজয়িং দ্য বাংলা, তো তিনি বলতেছেন যে ইট ইজ ভেরি নাইস, খুব সুন্দর চারিপাশে, ভালোই লাগতেছে দেখে। তো বলতেছে যে তখন উনি কিন্তু ওই গাইডকে জিজ্ঞেস করলেন মানে যে গাড়ি চালাইতেছিল, এই চা বাগানের মধ্যে কি উল্টাপাল্টা কিছু আছে নাকি, বলে সাচাস লোকটা জিজ্ঞেস করে সাচাস, তো তিনি বললেন যে এনি সুপার ন্যাচারাল ক্রিচার মানে কোন অতিপ্রাকৃত জিনিস। তো হাসতেছে বলতেছে স্যার সবসময় চা বাগান নিয়ে অনেক মিথ থাকে, অনেকে অনেক কিছু দেখে শুনে, এবং চা বাগান অনেক রহস্যময় জায়গা, আপনি জানেন তো যে একটা চা বাগান যখন তৈরি হয় চা বাগানে অনেক মানুষ কাজ করে যারা যাদেরকে আসলে কাইন্ড অফ লাইক অনেকটা শোষণ করার মতোই হয়, তাদের পেমেন্ট খুব বেশি থাকে না, তাদের মানুষজন থাকে কম, তাদেরকে অনেক পরিশ্রম করানো হয়, এদের মধ্যে অনেকের সাথে অত্যাচার হয়, তো এরকম হয়। আর জায়গাটা যেহেতু এরকম খোলামেলা থাকে, এখানে দেখা যাচ্ছে মানুষের সাথে অনেক রকম ব্যাপারই ঘটে। তো চা বাগান কিন্তু একটু অন্যরকম জায়গা, এটা স্বাভাবিক, সব জায়গায় আছে, প্রবলি আপনার দেশেও একই রকম। তো ইগল সাহেব বললেন যে হ্যাঁ, আমাদের দেশেও চা বাগানে যে খুব ভালো কিছু শোনা যায় তা না, অনেকে এরকম ভূতের ভয় পায়। বলে এখানেও সেই রকমই স্যার, আর কিছু না। তো যাই হোক, ওই লোকটা ঘুরে ঘুরে, তো ইকবাল সাহেব যে ওইদিন চলে আসে, লোকটাকে টিপস দেয় ভালো, এবং তিনি তারপরে তার মতো সন্ধ্যা কাটায় রাতে আবার থাকার বেলা। তো রাতে ফ্রেশ হয়ে তিনি আজকেও ঘুমাতে আসছেন এবং একেবারে হট শহরটা নিয়ে এসে বসছেন। হিটারটা তিনি চেক করলেন ভালো মতন, যে টেম্পারেচার গেজ ঠিক মতো কাজ করতেছে কিনা, এটাও দেখলেন যে মোটামুটি ভালো হিটিং কন্ডিশন, মানে খালি গায়ে থাকলেও কিছু হচ্ছে না, জাস্ট কমফোর্টার গায়ে নিলে নিল নিলে না এরকম। তো তিনি সেই লাইটটা জ্বালায়, তার যে বেড ল্যাম্পটা ছিল, বেড সাইড ল্যাম্পটা, সেটাকে তিনি জ্বালায় রাখলেন। জ্বালায় রেখে চিন্তা করলেন যে ঘুমাই। তো শুয়ে পড়লেন, বেশ খানিকক্ষণ শুয়ে আছেন, নিরবতাটা খুব বেশি রকম বাস দিতেছে তাকে, খুব ভালো মানে ফিল দিতেছে না, নিরবতা অনেক সময় মানুষকে পেয়ে বসে, তো ওরকমই পেয়ে বসছে। তো এই পাশ ওই পাশ করতে করতে এক সময় তিনি ঘুমায় গেলেন, ঘুমায় গেছেন এবং ঘুম নর্মালি হচ্ছে। হঠাৎ করে তার ঘুম ভাঙল, ঘুম ভাঙল কিসে? তিনি দেখতেছেন যে একটা শব্দ হয়েছে, বেশ জোরে শব্দ হয়েছে রুমের মধ্যে, মনে ধুপ করে শব্দ হলে যেরকম, সেই শব্দটা হয়েছে এবং তার বিছানাটা কাঁপছে। তিনি টের পাইছেন যে বিছানা কেঁপে উঠছে এবং ওই শব্দ এবং কাঁপাটা একসাথেই তার কাছে লাগছে। তিনি তাকালেন, তাকায় দেখতেছেন ঘরের মধ্যে ঠান্ডা, বেশ ঠান্ডা, এবং তিনি স্পষ্ট মনে আছে যে তিনি লাইটটা চালায় ঘুমাইছিলেন, বেড সাইড ল্যাম্পটা, এটা বন্ধ, অন্ধকার। এবং ওই যে কার্টেনটা ছিল, যে কার্টেনটা কিন্তু আজকে তিনি টেনে দিছিলেন, আজকে কার্টেনটা খোলা, মানে বেশ খানিকটা মানে ই হয়ে রয়েছে, সরে আছে, বাইরের যে আকাশ দেখা যাচ্ছে, এবং ওই দিন আকাশে চাঁদ ছিল, সে চাঁদের আলো ঢুকতেছে কার্টেন দিয়ে, এবং মনে হচ্ছে চাঁদের আলো মনে হচ্ছে ঠান্ডা নিয়ে ঢুকতেছে, আরো মানে আলোর সাথে ঠান্ডা ঢুকতেছে এরকম লাগতেছে। তো তিনি বোঝার চেষ্টা করলেন জানালা কি খোলা নাকি, দেখলেন না জানালা একদম লাগানো, কিন্তু চাঁদের আলোটাই মনে হচ্ছে শীতলতা বাড়ায় দিছে এখানে, আর লাইট বন্ধ, ঠান্ডা হয়ে গেছে, মানে একদম মানে বেশ ফ্রিজিং টেম্পারেচার। তো ইকবাল সাহেব একটু মানে অন্যরকম হয়ে গেলেন, তিনি চিন্তা করলেন লাইট নিবাই লোকে, ফ্রিজিং টেম্পারেচার কেন। তিনি চিন্তা করলেন ঘরের যে লকটা ওটা তো আমি লাগাই দিই একবার। তিনি শুয়ে শুয়ে ভাবতেছেন এগুলো, তিনি চিন্তা করতেছেন এটা কি মানে ওই আর্দালি ঢুকে নাকি রুমের মধ্যে কিছু চুরি টুরি করার জন্য, এগুলো ভাবতেছেন তিনি। তো পরে চিন্তা করলেন না, এটা হওয়ার কথা না, এটা রেপুটেড বাংলো, এবং আমার বুকিং এজেন্ট সবকিছু এনশিওর করা, মানে আমার ব্যাপারও এনশিওর করা যে আমি কি কি ব্যাপার। এগুলো চিন্তা করতে করতে তিনি হঠাৎ করে দেখলেন তার খাটটা আবার নড়ে উঠল। তো তিনি বুঝলেন যে এই নড়াতেই তো আমি উঠছি, একবার ভাবলেন কি আর্থকুয়েক কিনা, পরে দেখলেন না আর কিছু নড়তেছে না, তার খাটটাই মনে হয় হালকা হালকা কাঁপে, এবং আবার নড়ে উঠল খাটটা। তো তিনি একটু ই হয়ে গেলেন যে মানে ব্যাপারটা কি ঘটতেছে। তো তিনি তাড়াতাড়ি করলেন কি একটা গড়ানি দিয়ে খাট থেকে মাটিতে পা ফেললেন, মাটিতে নেমে যাবেন আর কি। এই সময় তার পাটাকে চেপে ধরছে খপ করে খাটের নিচ থেকে। তো তিনি ভয়ে একদম মানে তার আত্মা উড়ে গেছে, কারণ পাটা যে চেপে ধরছে তিনি বুঝতেছেন কোন একটা স্পর্শ, ঠান্ডা একটা স্পর্শ। তিনি জোরে টান দিলেন পাটা একদিকে, মানে সামনের দিকে, শক্তি ছিল ভালোই মাশাআল্লাহ। তো তিনি সামনের দিকে টান দিচ্ছেন, দেখলেন যে তার পা সরে গেছে সামনে, হাতটা ছেড়ে দিছে তাকে। তিনি দৌড় দিয়ে খানিকটা দূরে চলে আসছেন, এবার তিনি জানলার কাছে এসে দাঁড়াইছেন, দাঁড়ায় খাটের দিকে তাকাচ্ছেন। খাটের দিকে তাকায় তিনি দেখছেন খাটের নিচ থেকে ক্রল করে কেউ বেরোচ্ছে, মানে এরকম ক্রল করে বেরোচ্ছে, এবং তিনি দেখতেছেন যে ওই যে ফ্যাকাশে হাত, এটা কিন্তু চাঁদের আলোতে দেখা যাচ্ছে, তিনি যদিও ব্লক করে দিয়েছেন আলোখানি, এটা যেহেতু তিনি ওই জানলার এগেনস্টে দাঁড়ানো, ওই যে হাতটা দেখছিলেন পেইল হাত, ওরকম দুইটা পেইল হাত, এবং সেই মাথাটা বেরোলো যে যাকে দেখছিলেন গাছের ওই পাশে, তিনি সেই মাথাটা এরকম চুলগুলো কেমন জানি বেরোলো, এবং ঘাড়ের ওই যে গাটের হাড়গুলো দেখা যাচ্ছে, মানে তার যে মেরুদণ্ড উঠে গেছে সেটা যে ঘাড়ের কাছে যে হাড়গুলো আছে, স্পাইনের হাড়গুলো বেশ মানে বেশ বড় বড় গাট, সেটা বেরোচ্ছে খাটের নেস থেকে হামাগুড়ি দিয়ে, এবং এই হামাগুড়িটা খুব উদ্ভট ভাবে দিচ্ছে, মনে হচ্ছে মাটিতে শুয়ে টিকটিকি যেভাবে আসে সেইভাবে, এবং তার থেকে প্রায় চার পাঁচ হাত দূরে এসে মাথাটা একটু তুললো। তিনি চাঁদের আলোতে দেখতেছেন সেই যে ফ্যাকাশে মুখ, সেই যে চোখ, হলদেটা চোখ, এবং জল জল করতেছে, এবং তার দিকে মুখটা এরকম হা করে দিছে। তো ইকবাল সাহেব আসলে এত ভয় পাইছেন, তিনি মানে মানে হিতহিত জ্ঞান শূন্য হয়ে সামনে তার পাশে যে টেবিলটা ছিল, গোল টেবিল, মানে এরকম গোল একটা টেবিল ছিল, সেই টেবিলের উপর দিকটা উঁচা করে নিয়ে তিনি ওইটার গায়ে মারলেন, প্রচন্ড জোরে বাড়ি মারলেন নিচে, ধড়াম করে শব্দ হলো, মানে ওই জায়গায় টেবিলটা যে পড়ছে। কিন্তু আশ্চর্য ব্যাপার, মানে তার কাছে ফিল হলো না যে কোনো একটা কোনো কিছুর উপর এটা পড়ছে, কোনো মানুষ বা কিছুর উপর পড়লে কিন্তু এটা থ্যাপ করে শব্দ হইতো বা কোনো প্রাণী হলে থ্যাপ, মনে হলো যে একদম কার্পেটের উপর ধপ করে পড়ছে, ধড়াম করে শব্দ হয়েছে এবং মানে প্রচন্ড জোরে শব্দ হয়েছে। তিনি খুব ফোর্সফুলি মারছেন নিচের দিকে, ধড়াম করে শব্দ হয়েছে ওই কার্পেটের উপর কিন্তু কোনো কিছুর উপর না। তিনি এক সেকেন্ড পর একটা হাসির শব্দ শুনলেন, মানে হাসিটা এত কর্কশ এবং খিক খিক হাসি, তিনি ভয়ের চোটে একটা লাফ দিলেন। এখানে মনে হলো যে তার ডান পাশেই যে জানালার পর্দার ফাঁক থেকে মানে পাশ থেকে বা ফাঁকে দাঁড়ায় কেউ হাসতেছে। তিনি একটা লাফ দিয়ে খাটের পাশে পড়ে তিনি দৌড় দিয়ে দরজাটা খুলে ফেললেন এবং দৌড়ায় হাঁচড়ে পাছড়ে তিনি ওই করিডোর দিয়ে হেঁটে দৌড়ায় যাচ্ছেন। এবং তিনি এই সময় ফিল করলেন যে সেই যে দরজাটা গতকাল খুলছিল ওই দরজাটাও খুলে গেছে, আবার শব্দ করে খুলছে। তিনি বুঝতে পারছেন, তিনি একবার উকি দিয়ে শুধু তাকাইলেন, দেখলেন যে ওই দরজাটা দিয়ে যেই মহিলাটাকে তিনি দেখছিলেন সম্ভবত সেই মহিলাটা, কারণ আলো ওরকম নাই যেহেতু করিডোরের শেষ মাথায় আলো, সম্ভবত সেই মহিলাটাই তাকায় আছে তার দিকে, মাথা এরকম কাত করে এবং চুলগুলা খোলা এবং হেলে পড়ছে একদিকে, মনে হচ্ছে একটা হাসি হাসি মুখ। তিনি দৌড়ে সিঁড়ি দিয়ে নামছেন, একদম নেমে দৌড়ায় আসছেন এবং দেখলেন যে তিনি ওই যে ডেস্কটা দেখছিলেন সেদিনকে, যে ওই যে একজন লোক বসা, সম্ভবত তিনি ইসে চাকরি করেন, চার্চের আন্ডারে চাকরি করেন বা কিছু একটা, সেই লোকটা বসা আছে এখানে। তাকে দৌড়ে আসতে দেখে লোকটা উঠে দাঁড়ালো সাথে সাথে, বললো হোয়াট হ্যাপেন স্যার, আর ইউ অল রাইট? তাকে বলতেছে, তিনি বলছে যে আমি অল রাইট, আই এম অল রাইট, বাট মানে তিনি মানে কাঁপা কাঁপা গলায় বলতেছেন, বাট আমি কালকে রাতে তোমাদের এখানে হরিফিক এক্সপিরিয়েন্স করছি, আজকে আমার এরকম হয়েছে, দেয়ার সামথিং ওভার দেয়ার। তো লোকটা বলছে স্যার কাম ডাউন, তাকে বলে কাম ডাউন, সে বলছে কিসের কাম ডাউন, তিনি চিৎকার করে ইংরেজিতে বলছে কিসের কাম ডাউন, ঠান্ডা হওয়ার কি আছে, জোরে জোরে কথা বলছে একটু পর দিলে আর্জেন্টলি যে সে বের হয়ে আসছে। আসার পর সে ওই এসে বলছে কি হয়েছে, তো ওনাকে দেখে ওই যথারীতি ওই কম্বল এনে দিল, বলল স্যার বসেন এখানে। আর ওই লোকটা বলল যে আমি এখানে আসছিলাম, আমার কিছু কাজ করতে কাজ ছিল, কাজগুলো করতে আসছি, মানে এক্স্যাক্টলি হোয়াট হ্যাপেন আপনি একটু বলবেন। তখন তিনি বললেন যে এক্স্যাক্টলি কি হয়েছে, গতকালকার রাতের কথা আপনাকে বলে নাই অমুক? বলে যে না আমি এরকম শুনি নাই। তো তিনি বলছে শুনেন, গতকাল রাত্রে এটা হয়েছে আর এখন এইটা হয়েছে, এরকম এরকম ব্যাপার স্যাপার। লোকটা খুব গম্ভীরভাবে শুনলেন, শুনে তাকে বললেন যে স্যার একটা কথা বলি, সবাই কিন্তু এরকম দেখে না, এটা কিন্তু অনেক পুরনো একটা বাংলো, এটার মধ্যে ওইরকম হিস্ট্রি কিছু নাই, তবে যারা এখানে থাকে তারা অনেকে মানে 100 জনের মধ্যে একজন বা দুইজন কিছু জিনিস এক্সপিরিয়েন্স করে, সেটা খুবই কম, এর জন্য কিন্তু জেনারেলি এটা বলা হয় না। আর মানুষজন কিন্তু অনেকে জানলে হয়তো থাকতেও চাবে না। আর আপনি যেখানে আছেন এটাতে স্পেশাল কনসিডারেশনে কিন্তু এটা স্পেশালি বুক করা হয়েছে আপনার জন্য, তো এর জন্য এত কিছু আপনাকে জানানো হয়নি। আর এরকম আমরা ধারণাও করি না যে সবাই এরকম দেখতে পাবে, এরকম হঠাৎ হঠাৎ, এই যে বললাম 100 জনে একজন কি দুইজন এরকম দেখে, প্রবলি ইউ আর ওয়ান অফ দেম, হ্যাঁ, যে এরকম দেখতে পারছে। ব্যাপারটা কি স্যার, এই বাংলা তো অনেক পুরনো, আপনি জানেন কলোনিয়াল আমলের এটা, আর এখানে মানে অনেকে বিশ্বাস করে, নট এভরিবডি, অনেকে বিশ্বাস করে দুই যে পাশে চা বাগানটা এবং ওইসব অঞ্চলে কোন ইভেল স্পিরিট বা ডিমন আছে যে নাকি হঠাৎ হঠাৎ মানুষকে দেখা দেয়। ওই যে বললাম যে হঠাৎ করে 100 জনের মধ্যে একজন হয়তো কিছু ফিল করে এখানে, যেমন আপনার আগে একজন এরকম ফিল করছিল, তারা একটা কাপল এখানে ছিল, মানে আমি যতটুকু রিকল করতে পারি আমার মেমোরিতে যে একটা কাপল এখানে ছিল এবং তিনি ওই যে আপনি বলছেন যে রুমটা আপনি খোলা পাইছেন বা খুলে গেছে আপনার জন্য, ওই রুমে তারা ছিল এবং সেখানে যে মহিলাটা ছিল তাকে না পজেস করে কোনো কিছু একটা, তারা বেশ ভালোই ছিল, তারা এখানে আসছিল স্পেশাল কনসিডারেশনে, ভালোই ছিল, তারা ঘোরাফেরা করতেছিল, ওই মহিলা কিছু একটা দেখে এবং দেখার পর সে পজেস হয়ে যায়। তো তাকে অনেক চেষ্টা করা হয়েছে যে এখানে, মানে আমরা চেষ্টা করছি অনেকভাবে চার্চের থেকে বা বিভিন্নভাবে তাকে এটার থেকে ছাড়ানোর জন্য, বাট এখানে সম্ভব হয় নাই। পরবর্তীতে ওনার হাজব্যান্ড ওনাকে ইংল্যান্ডে নিয়ে যান, ইংল্যান্ডে নিয়ে যান এবং স্পেশাল ভাবে নিয়ে যান, স্পেশাল ট্রিটমেন্ট দিয়ে অসুস্থ হিসাবে ওইভাবে নিয়ে যান তাকে। তো যাওয়ার পরেও ওখানে তিনি যে বেশি দিন ছিলেন তা না, অসুস্থ ছিলেন এবং একসময় তিনি চলে যান পৃথিবী থেকে। তো উনি পজেস্ট হয়েছিলেন কিন্তু ওই রুমটাতে। হ্যাঁ, এই যেরকম ছোটখাটো দুই একটা স্টোরি আছে, কিন্তু বাট আর অনেক মানুষ আছে যারা কিছুই এখানে দেখে নাই, নর্মাল খুব সুন্দরভাবে থেকে গেছে, তাদের কোনো প্রবলেম হয়নি। তো আমরা ধারণা করতেছিলাম যে ওই মহিলা এইখান থেকে পজেস্ট হয়নি, তিনি অন্য কোথাও পজেস্ট হয়েছিলেন, যেটা হয়তো এখানে এসে তার প্রকাশটা বেশি হয়ে গেছে, এই লোনলি এনভায়রনমেন্টের মধ্যে সে ছিল বা সামথিং লাইক দ্যাট। তবে হ্যাঁ, অনেক পুরনো যেহেতু বাংলো, এরকম কথা অনেকে বলে যে অনেকে নাকি এখানে উল্টাপাল্টা জিনিস দেখে, ইভিল স্পিরিট বা কিছু দেখে। আর চা বাগান তো অবশ্যই একটু রহস্যময় আপনারা জানেন, বাট আই পার্সোনালি প্রে অ্যান্ড হোপ দ্যাট যে আপনার উপর কোন রকম প্রভাব পড়ে নাই বা আপনি কোনোভাবে এফেক্টেড হন নাই। আপনি যেহেতু আসতে পারছেন, এতটুকু দৌড়ে কথা বলতে পারছেন আমাদের সাথে, ডিসক্রাইব করতে পারছেন, সুতরাং আপনার উপর ওরকম কোন প্রভাব পড়ে নাই। ইকবাল সাহেব শুনলেন, বসলেন খানিকক্ষণ, তাকে ওখানে কফি দেওয়া হলো, তিনি গল্প করলেন। তা তাকে বললেন যে লোকটা, স্যার আপনি রুমে যাবেন? আর্ডালি বললো যে আমি নিয়ে যাই আপনাকে। বললো যে আমার যাওয়ার কোনো ইচ্ছা নাই এখানে রুমে, তুমি যাও, আমি এখানে বসে আছি, আমি কফি খেয়ে রাতে বসে থাকবো এখানে, কালকে তোমার চলে যাওয়ার সময় দিনের বেলা গিয়ে আমি যাব। তো আর্ডালি বললো, আচ্ছা তাহলে দিনেই যাই আপনার রুমে আমরা, আর এখন না যাই। তো যাই হোক, রাতের বেলা ওখানে বসে থাকলেন ইকবাল সাহেব। মোটামুটি ওই যে ভদ্রলোক ছিলেন ওখানে, তিনি তাকে সময় দিলেন, গল্প করলেন তাদের সাথে, অনেক রকম গল্প হইল এবং এই সুপার ন্যাচারাল বিষয় নিয়ে বেশি গল্প হইল। তো ওই লোকটা বললেন যে দেখেন, আমি এরকম কিছু কিছু জিনিস চার্চে দেখি যে এরকম অনেক সময় আসে মানুষ, অনেক রকম ব্যাপার নিয়ে আসে এই ধরনের সুপার ন্যাচারাল কেস নিয়ে। তো সেগুলা তো আসলে সব শেয়ার করার মতো না, আমরা চেষ্টা করি সেগুলাকে ট্রিট করার, এবং আমাদের এখানে দেখা যাচ্ছে যে যখন এক্সোসিজম করতে হয় পারমিশন নিয়ে আসতে হয়, আসার পরে করা হয়। ফাদার আছেন, তিনি করেন, স্পেশাল ফাদার এটার জন্য তিনি এটা করেন আর কি। তো এই হচ্ছে ব্যাপার। আর এটা তো বলছি আপনাকে যে অনেক পুরানো এই আমাদের এই বাংলো, অনেক পুরানো। তো এখানে ওই যে মানুষজন অনেকে বলছে যে অনেক কিছু এরকম দেখে, বিশেষ করে চা বাগান এবং ওই অংশগুলোর থেকে। তো উনি শুনেন ইকবাল সাহেব ওই রাতে গল্প টল্প করে, পরে দিনের বেলা যখন একটু মানে ভোর হয়ে গেছে, তখন তিনি রুমে যান, ওই আর্ডলিকে নিয়ে যান সাথে ডেকে। তো যে দেখে যে ওইখানে আসলে ওই টেবিলটা তারা পাইছে ভাঙা, টেবিলটা তিনি নিয়ে ফেলছেন, এবং এছাড়া আর কিচ্ছু নাই রুমের মধ্যে, মানে কোন রকম নো সাইন অফ এনিথিং, ওরকম কিছুই নাই। তো তিনি বলেন যে তিনি কি কি দেখছেন, আর্ডলির সাথে গল্প করেন, বলে যে এরকম এরকম ব্যাপার। তো তিনি সেই আর্ডালিকে বলে আসেন যে তোমাদের এই এলাকাটা হচ্ছে একটা বিউটিফুল স্কেরি প্লেস, এরকম আমার কাছে এটা হচ্ছে আমার ফিলিংস অ্যাবাউট দিস বাংলো। যাই হোক, ওই দিন দিনের বেলায় তার চলে যাওয়ার কথা, তিনি ওখান থেকে সাইন আউট করেন দিনের বেলা এবং তিনি চলে আসেন। তো তিনি যখন ফিরে আসছিলেন, তিনি যখন যাচ্ছেন গাড়িতে করে, তিনি বারবার তাকাচ্ছিলেন ওই চা বাগানের দিকে, ওই গাছগুলোর দিকে। তার জানি কেন মনে হচ্ছিল তাকে কেউ দেখতেছে ওই গাছের ওখান থেকে, তার কেন জানি মনে হচ্ছিল, এবং ফরে গ্লেন্স তার কাছে মনে হয়েছে যে একটা গাছের উপরে কিছু একটা ছিল। মানে তিনি দ্বিতীয়বার যখন তিনি তাকাইছেন কিছুই দেখেন নাই, তার কাছে মনে হয়েছে কিছু একটা ছিল ওই গাছের উপরে। যাই হোক, এইভাবে করে তিনি চলে আসেন, আর তার একটা ওই জায়গার সম্পর্কে একটা মানে ভয় কাজ করে। ইকবাল সাহেব ওই জায়গাটাকে মনে করেন যে ওইটা আসলেই হন্টেড একটা জায়গা। তিনি দেশে আসার পর ওই জিনিসের কোনো প্রভাব তার উপর পড়ে নাই, তিনি দেশে এসে কোনো কিছু দেখেনও নাই বা কিছু ফিলও করেন নাই ওরকম। তবে তার বন্ধুদের কাছ থেকে অনেক ভয়ের ঘটনা তিনি শুনছেন, যেটার সাথে নিজের এই এক্সপিরিয়েন্সটাকে তিনি মিলাইতে পারেন না। তার কাছে মনে হয় যে অনেক বেশি রিয়েলিস্টিক ছিল আর অনেক বেশি ভয় পেয়েছিলেন তিনি। যাই হোক, এই ছিল ইকবাল কুরেশি সাহেবের ঘটনা, তার নিজের জীবনে ঘটা একটা ঘটনা তিনি শেয়ার করলেন আমাদের সাথে। ঘটনাটা আমার কাছে অসাধারণ লেগেছে, আমি খুব এনজয় করেছি, যেরকম সাসপেন্স ছিল, স্কেরি ছিল, আমি বেশ এনজয় করেছি ঘটনাটা। আর আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না। আমাদের কাছে লিখে পাঠাবার ঠিকানা হচ্ছে odbhutore@gmail.com, which is odbhutore@gmail.com। পাঠিয়ে দিন অনুষ্ঠান সম্পর্কিত আপনার সুচিন্তিত মতামত, ঘটনাগুলো কেমন লাগছে জানাতে পারেন আমাদের কাছে। আর পাঠিয়ে দিতে পারেন আপনার সাথে ঘটা কোনো ঘটনা অথবা আপনার পরিচিত জনের সাথে ঘটা কোনো ঘটনা, সেই মানুষটির কনসার্ন নিয়ে। পাঠিয়ে দিতে পারেন মিথ, পাঠিয়ে দিতে পারেন লেজেন্ড, যদি সে মানসম্পন্ন হয় অবশ্যই আমরা শেয়ার করে তুলব। তো এখন চলে যাব পরবর্তী ঘটনায়। আর তার আগে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলুন, একটি লাইক দিন, শেয়ার করে দিন, যাতে করে অন্যরাও অদ্ভুত শুনতে পায়। ফিরে আসছি আরো একটি ঘটনা নিয়ে, ততক্ষণ পর্যন্ত কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আরো একবার চলে এলাম অদ্ভুত রেতে এবং নিয়ে এলাম আপনাদের জন্য আরো একটি ঘটনা, যেই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন নাজমুল আনাম চট্টগ্রাম থেকে। নাজমুল তার মামার একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন এবং তিনি আমাকে অনুরোধ করেছেন আমি যেন আমার মতো করে স্টোরিটা আপনাদের সাথে শেয়ার করি। আমি চলে যাব নাজমুলের মামার ঘটনায়। 2005 সালের কথা, নাজমুলের মামা আজম তখন ব্যবসা করেন, তিনি পড়াশোনা শেষ করেছেন এবং তিনি তাদের পারিবারিক বিজনেস ইনভলভ ছিলেন। তো মোটামুটি ভালোই সময় কাটত তার কাজকর্ম, বন্ধুদের সাথে সময় কাটিয়ে, মানে এরকম একটা ভালোই সময় কাটাতেন। আর যেহেতু তিনি বিয়ে শাদী করেন নাই, দেখা যেত যে কাজের পরপরই তিনি চলে যেতেন বন্ধুদের ওখানে এবং দেখা যেত কারো বাসায় বা কারো অফিসে আড্ডা দিতেন এবং এভাবে সময় কাটত তাদের বিভিন্ন অ্যাক্টিভিটিজের মাধ্যমে। তো এরকম একটা সময় একদিন তার বন্ধু বান্ধবরা প্ল্যান করলো যে তারা কোন একটা হিল ডিস্ট্রিক্টে ঘুরতে যাবেন, মানে পার্বত্য অঞ্চলের, স্পেসিফিকলি নামটা অ্যাকচুয়ালি বলা যাবে না, নাজমুলের নিষেধ আছে, কারণ আর আমরাও আসলে স্পেসিফিক জায়গা প্রকাশ করি না। যাই হোক, হিল ডিস্ট্রিক্ট, যে কোনো, যে আমাদের যে তিনটা হিল ডিস্ট্রিক্ট, কোনো একটা জায়গায় তারা বেড়াতে যাবেন। তো 2005 সালের ঘটনা, তখন কিন্তু এখনকার মতো এত সুন্দর ব্যবস্থা ছিল না। এখন আমরা যা দেখি, এখন কিন্তু অনেক সুন্দর রাস্তা হয়ে গেছে অনেক জায়গায় যাওয়ার জন্য, তারপর মোবাইল এসে পড়ছে, আমরা মোবাইল নেটওয়ার্ক পাই। তখন কিন্তু মোবাইল নেটওয়ার্কও ছিল না আর এত সুন্দর ব্যবস্থাও ছিল না যাওয়ার, মোটামুটি একটা স্ট্রাগল করে যেতে হতো। তো তার বন্ধুরা এরকম প্ল্যান করে এবং তারা যথারীতি প্ল্যান করে বলে যে তারা মানে অমুক দিন রওনা দিবে। তো আজম সাহেবের আসলে মিলতে ছিল না স্কেজুল তাদের সাথে স্কেজুল তার মিল ছিল না। তিনি তাদেরকে বলেন যে আসলে আমি তো এরকম পারতেছি না, সেই এরকম অবস্থা। তো তারা বলেন যে তাহলে তুই একদিন পরে আয়। ওনার তার বন্ধুদের প্ল্যান হচ্ছে ওখানে তারা যাবে, তাদের অ্যারেঞ্জমেন্ট করা আছে ওখানকার মানুষের সাথে যারা পাহাড়ি মানুষ, তো সেখানে একটা জায়গায় তাদেরকে একটা মাচানের মধ্যে ব্যবস্থা করে দিচ্ছে থাকার, সুন্দর করে ঘিরে দিয়ে ওখানে থাকবে তারা, আর ওইখানেই তাদের রান্না বাড়া করে দিবে, ক্যাম্পিং হবে, খাওয়া দাওয়া করবে, সময় কাটাবে। তো আজম সাহেবের খুবই ইচ্ছা বন্ধুদের সাথে যাওয়ার, কিন্তু তিনি ওই রুটিন মিলাইতে পারতেছে না, তার কাজে মানে খুব ইম্পর্টেন্ট কাজ আছে, তার বাবা খুব মানে সমস্যা করবে এরকম গেলে। তো যাই হোক, তারপরে তিনি বলেন আচ্ছা তাহলে তোরা যা, তারপর দিন আমি আসতেছি, ড্রাইভ করে যাবেন, তার নিজের গাড়ি নিয়ে যাবেন ড্রাইভ করে। তো যেখানে যাবেন সেই জায়গাটা অবশ্য মানে ড্রাইভ করে যাওয়ার মতো, মানে খুব বেশি রাফ পাহাড় না, তো যেতে পারবেন আর কি। তো তিনি বন্ধুদেরকে বললেন যে তোরা যা, যে গুছায় বস, একদিন তো বুঝতেও তোদের সময় লাগবে, তোরা একটু বুঝে সবকিছু ঠিকঠাক কর, আমি আগামীকাল ফটিক, মানে তাদের আরেক বন্ধু আছে, ফটিকরে নিয়ে আমি রওনা দিব, দুপুরের মধ্যে তোদের এখানে চলে আসবো আমি, এই ধর দুইটা তিনটার মধ্যে আমি আসি, কোনো অসুবিধা নেই। তো মোটামুটি বন্ধুদের সাথে প্ল্যান হলো কি করবে তারা ওখানে, কিভাবে কি করবে, বিভিন্ন রকম প্ল্যান। তো আজম সাহেব প্রত্যেকটা প্ল্যানই ছিল এবং তাদের বন্ধু ফটিকও ছিল, তো এক একজন এক একটা প্ল্যান দেয় কি করবে, কোথায় উঠবে, কোথায় ঘুরবে, মানে বিভিন্ন রকমের প্ল্যান। তো সবকিছু গোছায় টোছায় এরকম হলো। তো যথারীতি তার বন্ধুদের যাওয়ার সময় আসলো, তাদের এক বন্ধুর একটা বড় এসিবি ছিল, তো ওই এসিবিতে করে ওখানে তারা পাঁচজন বন্ধু উঠে চলে গেল এবং ওইদিন যাওয়ার সময়ও আজম সাহেব বিদায় দিল তাদেরকে, বললো যে যা আমি কালকে আসতেছি, এই তো তত সবার সাথে কথাবার্তা বলে বিদায় দিয়ে তিনি চলে আসছেন। কাজে একটু মন টন খারাপ, কারণ বন্ধুরা যাচ্ছে এইটা একটা খুব মজার ব্যাপার, তিনি সেই সকালবেলা বন্ধুদেরকে বিদায় দিচ্ছেন, দিয়ে এসে কাজে মন বসতেছে না কোনো মতে, ওই দিন কাজ মানে তার মানে কাটলো আর কি। রাতের বেলা ফটিকের সাথে কথা হলো যে কালকে সব ঠিকঠাক আছে, তো তার বন্ধু ফটিক বলল যে হ্যাঁ সব ঠিকঠাক আছে, সকালে এসে পড়বে এরকমই। তো তিনিও তার কাজে সবকিছু গোছায় রাখছেন, বাসায় একটু বললেন যে তিনি বেরোবেন কালকে, তো বাসায় একটু গাইগুই করতেছিল তার বাপ, তারপরও তাকে পারমিশন দিল। আজম সাহেব পরদিন সকালে পুরা রেডি, সবকিছু গোছায় গোছায় ফেলছে, তো তার ইচ্ছা হচ্ছে যে সকাল 9টার মধ্যে তিনি রওনা দিবেন। এর মধ্যে তিনি মোটামুটি গোছায় গোছায় গাড়িতে এসে তার ব্যাগ ট্যাগ তুলছেন, সবকিছু ওয়েট করতেছেন ফটিকের জন্য। তো এর মধ্যে ফটিকের ফোন আসলো, বলল যে দোস্ত আমার একটু সময় লাগবে আসতে। তো আজম সাহেব বললেন যে কি ব্যাপার, তো সময় লাগবে মানে, কয়ে যে বাসায় একটু ঝামেলা হয়েছে, আমি দেখি 12টার মধ্যে তোরে জানাইতেছি। তো তিনি মানে আপসেট হয়ে গেলেন, বললেন যে 12টার সময় গেলে দেখ এরকম রাস্তায় এই প্রবলেম এটা সেটা অনেক কিছু বললেন, কিন্তু ফটিক বললেন যে আসলে কিছু করার নাই, তুই একটু ওয়েট কর। তো তিনি আবার বাসায় চলে গেলেন, মোটামুটি সময় তো কাটে না, বিজি এটা ওইটা করতেছেন। এর মধ্যে দেখা গেছে যে 12টার কাছাকাছি বেজে গেছে, তার বড় ভাই আসছে বাসায়, বড় ভাই আসছে খাওয়া দাওয়া করবে। তো বড় ভাই তারে বললো কি রে তুই না পাহাড়ে যাস, তুই এখনো ঘরে কি করস? বলতেছে যে এই আমার বন্ধু আসছে লেট করতেছে, এই ঘটনা এই। তো বলে যে তোর তো সকালে বেরোনো উচিত ছিল, তুই এখনো বেরেলি না, আর তোর লেগে আমি এখন কাজে আব্বা আটকায় দিল আমারে, তুই তো এরকম হইলে কেমনে যাবি? ও বলতে যায় আমি যাবো, অসুবিধা নাই, তুমি তোমার কাজ করো। তো তার একটু মন টন খারাপ, আদম সাহেবের মন মেজাজ খারাপ, আর তিনি তার বন্ধুরে আবার কল দিলেন ফটিকরে। তো ফটিক ফোন না ধরে তারা মেসেজ পাঠাইলো যে একটু পরে জানাইতেছি। এরকম করতে করতে প্রায় তিনটার মতো বাজায় ফেলছে, প্রায় তিনটা। তো আদম সাহেবের মাথা পুরাই খারাপ, আর ওইখান থেকে তাদের ফ্রেন্ডরা তো আসলে যোগাযোগ করতে পারতেছে না, কারণ ওই জায়গায় তো মোবাইল নেটওয়ার্ক নেই। তো মেজাজ পুরাই খারাপ। আদম সাহেব একেবারে তিনটার দিকে নিজেই গাড়িতে উঠে বসছে যে তিনি চলে যাবে, এরকম অবস্থা। তো জাস্ট গাড়িটা নিয়ে বের হয়েছে উনি গেট থেকে, গেট থেকে বেরিয়েছে, এই সময় দেখে যে ফটিক আসছে একটা মোটরসাইকেলে করে একজনের সাথে। তো তিনি তো একটু অবাক, ফটিক এসে নামলো, নেমে বলল যে দোস্ত যাইতে পারব না। বলে মানে? যে আমি যাইতে পারবো না, বাসার সমস্যা আব্বার সাথে, ই আর তুই তো বেরিয়ে গেছিস, তুই তো একাই যাইতি। কহ আমি একাই রওনা দিয়েছি, এখন কি করবো? তুই তো আসস না, এসে তুই যোগাযোগ করস না, মেসেজ পাঠাস, হয়তো বাসায় অনেক সমস্যা, তুই বুঝবি না, অনেক অনেক প্রবলেম হয়েছে আব্বার সাথে, আমি যাইতে পারবো না দোস্ত, কিছু মনে করিস না। এই বলে তার কাছে অনেক সরি বলে। তো আদম সাহেবের মেজাজ খুব খারাপ হয়ে যায়, কিছু করার নেই, সেটা আগের চোটে ফটিকে বলে যা তুই যা, বলে তিনি গাড়ি নিয়ে বের হয়ে যান। তো তার মন মেজাজ খুবই খারাপ, কারণ একা একা যেতে হচ্ছে, এবং তার প্ল্যান ছিল যে সে আর ফটিক যাবে, আর অলরেডি তো তিনটা বেজে গেছে, মানে একেবারে বিকাল। এখন সে কিভাবে কি করবে, কিভাবে পৌঁছাবে, এগুলো চিন্তা করতেছে, যত দ্রুত স্পিডে যাওয়া যায় মানে এগুলো চিন্তা করতেছে। আর সমস্যা হচ্ছে যে ওইখানে রাতের বেলা সাধারণত মানুষ ড্রাইভ করে যায় না, মানে মোস্ট অব দ্য কেসেস মানুষকে রাতের বেলা ওখানে যেতে দেওয়া হয় না, কারণ কিছু সমস্যা আছে ওখানে, সিভিল আনরেস্ট ইত্যাদি ইত্যাদি এগুলো ছিল তখন। তো এইসব কারণে রাতের বেলা যেত না, রাস্তা খারাপ, ভাঙাচোরা, আর এছাড়া মানুষ অনেকেই প্যারানর্মাল ব্যাপার স্যাপারে কথা বলতো। যাই হোক, সব মিলে আর কি রাতের বেলা মানুষ চলতো না গাড়িতে, ওখানে দেখা যেত যে রাতে কোথাও গেলে বাস চলতো বাট গাড়ি যেত না আর কি। তো কিছু করার নাই, আদম সাহেব যেহেতু বের হয়ে গেছেন, তিনি জাস্ট চলা শুরু করলেন। তো যেতে যেতে এক সময় রাস্তা পার হতে হতে উঠলেন, একটু রুরাল রাস্তাগুলা এগুলোর মধ্যে দিয়ে যাচ্ছেন, আর তখন সময় পার হচ্ছে আর কি, এর মাঝে জ্যাম পড়ছে, বড় বড় বাস ছিল, এইসব জ্যাম ট্যাম খাইতে খাইতে দেখা গেছে যে একেবারে সন্ধ্যা হয়ে গেছে। তো সন্ধ্যার সময় তিনি একটা জায়গা পার হইলেন, পার হয়ে যাচ্ছেন, এখনকার রাস্তাগুলো অনেকটা পাহাড়ি রাস্তা আর কি, তো এর মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি, আর দুই পাশে গাছগাছালি, এবং পাশে দেখা যাচ্ছে যে একটু পাহাড়ি পরিবেশ, এবং মানে পুরোপুরি উঁচু পাহাড় এখনো শুরু হয়নি, কিন্তু তারপরও মানে একটু পাহাড়ি পরিবেশ আর কি, পাহাড় আছে, মাঠের মতো আছে, এরকম মানে বিস্তীর্ণ জায়গা। তো এরকম রাস্তা দিয়ে তিনি চলছেন, আর মনে মনে একটু টেনশন করতেছেন, কারণ দেখা যাচ্ছে যে তিনি এমন জায়গায় ঢুকে যাচ্ছেন, এখানে মোবাইলে নেটওয়ার্ক আর পাওয়া যাবে না, বন্ধুদের সাথে যোগাযোগের প্রশ্নই আসে না, কারণ তাদের কাছে নেটওয়ার্ক নাই, আর তিনি দেখা যাবে যে শহরেও যোগাযোগ করতে পারবেন না, একটু পরে নেটওয়ার্ক পুরোই চলে যাবে, এরকম অবস্থা। এখনই নেটওয়ার্ক একদম এক দাগের মধ্যে নেমে আসছে তার। তো এর মাঝে কিন্তু সন্ধ্যা পার হয়ে গেছে, কারণ রাস্তা অনেক ভিড় ছিল, সেই ভিড়ের মধ্যে দিয়ে আসছেন, ওটি সন্ধ্যা পার হয়ে অন্ধকার হয়ে গেছে। তো চলতে চলতে একটা জায়গায় তিনি আসলেন, এই জায়গার রাস্তাটা খুব মানে কেমন জানি মানে ভেঙে চড়ে গেছে, বাট ওই পাশে একটু প্রশস্ত করার জন্য মনে হয় তারা কেটে রাখছিল, মানে পুরোপুরি ওখানে পিচ ঝালাইটা উঠে গেছে, গুড়ি গুড়ি মানে ছোট ছোট নুড়ি পাথরের মতো, আর এই রাস্তার ওই সাইড দিয়ে বেশ খোলা একটা মাঠ, আর তার পাশে গাছগাছালি, ব্যাপক গাছগাছালি ওইখানে, তো মনে হচ্ছে যে একেবারে জঙ্গল ওই পাশে। তো এরকম জায়গায় তিনি চলে আসছেন, তো গাড়ির চাকা একটু পটপট পটপট করে শব্দ করতেছে, তিনি একটু স্লো যাচ্ছেন এখানে, যে আবার চান না যে কোনো কারণে স্কিড করে যাক গাড়ি, এরকম কিছু আস্তে আস্তে যাচ্ছেন। তো এই রাস্তাটা এরকম ঘুরে গিয়ে ডান দিকে ঘুরে একটু উঁচায় উঠছে, এরকম একটু উঁচা মানে পুরোপুরি পাহাড়ি না, বাট একটু উঁচায় উঠছে পাহাড়ের মতো জায়গায়। তো ওইখানে তিনি যখন নাকি গাড়িটা ঘুরাচ্ছেন, হঠাৎ করে তার কাছে মনে হলো যে তার ইঞ্জিনের পাওয়ার লস করতেছে, গাড়ি কিন্তু অটোমেটিক গাড়ি, তিনি তাড়াতাড়ি যখন পাওয়ার লস করতেছে মনে হচ্ছে, তিনি ফট করে এটাকে ড্রাইভ থেকে ডাউনশিফট করে এল টু তে নিয়ে আসলেন, যাতে মানে তার গাড়ির গিয়ার যাতে লোয়ার গিয়ারে পড়ে, তো যাতে একটু পাওয়ার পায় গাড়ি। দেখলো যে তারপরও জানি গাড়িটা কেমন করতেছে, এমন কোন উঁচু রাস্তাই না এটা ওঠার জন্য, তো তিনি চিন্তা করতেছেন এই জায়গায় এরকম হলে পাহাড়ে কি হবে। তো মনে হচ্ছে গাড়ি মানে অনেক পাওয়ার খরচ করে যাচ্ছে এরকম। তো তিনি সাথে সাথে এল ওয়ানে শিফট করে নিয়ে আসলেন, এনে দেখলেন যে না, তারপরও গাড়ি কেমন জানি করতেছে। যাই হোক, এরকম করতে 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 একটু সামনে গিয়ে যখন নাকি সামান্য একটু উঁচু জায়গাটা ঘুরে গেল গাড়িটা, উঠে মানে একটু সমতলের মতো জায়গা আসলো, তখন গাড়িটাকে ঝাঁকি দিয়ে বন্ধ হয়ে গেল। স্টার্ট বন্ধ হওয়ার সাথে সাথে তিনি সাথে সাথে স্টিয়ারিংটা একটু লেফটে দিয়ে গাড়িটাকে একদম পাশে নিয়ে আসছিলেন রাস্তার, মানে থামতে থামতেই এই সামান্য একটু রোল করতে করতে হাতের মানে বাঁদিকে এসে গাড়িটা পুরোপুরি থেমে গেল। তো তিনি ব্রেক ট্যাপ করে তিনি গাড়ি পার্কে নিয়ে আসলেন, নিয়ে এসে আবার স্টার্ট দেওয়ার চেষ্টা করলেন। যতবার তিনি ইগনিশন দিচ্ছেন জাস্ট গাড়ি ওরকম সাউন্ড করে করে স্টার্ট হচ্ছে না, স্টার্ট হচ্ছে না। তো তিনি চিন্তা করলেন বারবার এরকম ইগনিশন দেওয়াটা খারাপ, এটা ঠিক না, ব্যাটারির উপর প্রেশার পড়তেছে, স্টার্টার উপর প্রেশার পড়তেছে। যাই হোক, তিনি পার্কে রেখে গাড়িটাকে পার্কে রেখে নামলেন, নেমে দেখতেছেন যে পেছনে গাড়ি আসে কিনা, দেখতেছেন না তার পেছনে গাড়ি নেই, মানে পেছনে অন্য কোনো গাড়ি আর আসতেছে না, মানে পুরাই ফাঁকা আর অন্ধকার হয়ে গেছে, বাতাস চলতেছে, হালকা বাতাস বইতেছে, পরিবেশটা খুব সুন্দর, বাতাসটা খুব সুন্দর লাগতেছে, কিন্তু এটা পরিবেশ এনজয় করার মতো জায়গা না যেখানে তিনি বসে আছেন। তাকায় দেখতেছেন বা দিকে তিনি যে জায়গাটা আছেন তার থেকে একটু নিচেতে এটা একটা একটু পাহাড় টাইপের হিলের মতো এইদিকে নিচে নেমে গেছে, এবং সেখানে মোটামুটি অনেকদিন পর্যন্ত ল্যান্ডটা এরকম বিস্তৃত এবং গাছপালা এরকম অবস্থা। আর পেছন দিকে একটু নিচু যেখান থেকে তিনি উঠে আসছেন, ঘুরে এসে ওই জায়গাটা মোটামুটি ভালোই বিস্তৃত, দুই পাশে গাছপালা আছে ঘন জঙ্গলের মতো। আর যেহেতু রাত হয়ে গেছে আকাশে চাঁদের আলো চারটা মেঘে ঢাকা, ঝিঝি পোকা ডাকতেছে, মানে এবং কোনো গাড়ি ঘোড়া নাই, মানে এর মধ্যে যে কোনো গাড়ি ঘোড়া গেছে বা বাস গেছে বা কিছু ওরকম কিছু নাই। চিন্তা করলেন এই জায়গায় আটকা পড়া তো খুব খারাপ জিনিস, কি হইল, তিনি ভেবে চিন্তে কুল পাচ্ছেন না। তাই তিনি গাড়িতে গেলেন, গিয়ে তার ওই গাড়ির মধ্যে লাইট ছিল একটা তার গ্লাভ কম্পার্টমেন্টে, সেখান থেকে বের করলেন, করে তিনি তার গাড়ির হুড খুললেন, খুলে হুডটাকে আটকাইছেন, আটকায় লাইট মেরে দেখতেছেন কি ব্যাপার বোঝার চেষ্টা করতেছেন, মানে তার মাথায় কাজ করতেছে না, যেহেতু বাতি টাতি জ্বলতেছে তো ফিউজ ঠিক থাকার কথা, সব ইলেকট্রনিক ফিউজ সবগুলো ঠিক থাকারই কথা। তারপরও তিনি ওই যে ফিউজের বোর্ডটা খুললেন, খুলে ফিউজগুলো খুলে খুলে দেখলেন, দেখলেন যে না ফিউজ সবই ঠিক আছে মনে হচ্ছে, কোনো সমস্যা নাই। তাহলে কি সমস্যা হলো হঠাৎ করে, গাড়ি ওভারহিটও করে নাই, খুব ওভারহিট করছে বা কোনো কারণে এরকম থেমে গেছে, তো তার মাথা কাজ করতেছে না। তিনি আবার বসে ইগনিশন দিলেন দু একবার, দেখলেন যে না ব্যাটারিও এখনো ঠিক আছে, ব্যাটারিটা এমন লো হয়ে যায়নি। তো তিনি মানে কারণটা খুঁজে পাচ্ছেন না, তো হুডটা নামাই দিয়ে এসে বোকার মতো বসে আছেন তিনি গাড়িতে, মানে চিন্তা করতেছেন যে কি করবেন, মানে মাথায় কাজ করতেছে না। এই সময় তার কাছে মনে হলো যে তার রিয়ার ভিউ মিররে চোখ পড়লো যে পেছনে কেউ দাঁড়ানো গাড়ির, মানে তার গাড়ির পেছনে কেউ আছে রিয়ার ভিউ মিররে তার মনে হচ্ছে। তিনি ভালো মতো তাকায় দেখলেন, আলো আধারিত মানে রাতের আকাশের আলোতে যা দেখা যাচ্ছে, তো এখান থেকে মনে হচ্ছে যে একটা মহিলার শরীরের একটা অংশ দেখা যাচ্ছে, মানে থুতনি পর্যন্ত, মানে মোটামুটি তার এখানে পুরোটা দেখা যাচ্ছে না। তো তিনি রিয়ার ভিউ মিররে তাকাইতেছেন, তো সামহাও তার চোখটা একটু সামনে পড়ল, অবাক হয়ে দেখলেন সামনেও জাস্ট তার গাড়ির মানে হুডের সামনে দাঁড়ানো একটা মহিলা, জাস্ট লাইক রিয়ার ভিউ মিররে যেরকম দেখছেন একটা শাড়ি পরা মহিলা যেভাবে দেখা যাচ্ছে, তার থেকে একটু স্পষ্টভাবে একই মহিলাকে দেখা যাচ্ছে গাড়ির সামনে দাঁড়ানো, এবং এখানেও তার মাথাটা মানে মুখের জায়গাটা বেশ আনক্লিয়ার, তিনি ভালো মতো বুঝতে পারতেছেন না, জিনিসটা একটু অবাক, ওনার একটু ধোঁয়াটে টাইপের ফেস, চেহারা বোঝা যাচ্ছে না। তিনি অবাক হয়ে আবার তাড়াতাড়ি তাকালেন মিররের দিকে, মিররে দেখলেন যে রাইট ওই একই মানুষটা পেছনে দাঁড়ানো, মনে হচ্ছে একই মানুষ দুই জায়গায় দাঁড়ায় আছে, ইটস ভেরি স্ট্রেঞ্জ। তো মানে আজম সাহেবের কাছে জিনিসটা খুব মনে অন্যরকম হলো, ভৌতিক মনে হইল, এবং মহিলাটা শাড়ি পরা, তিনি মানে একটু ভয় পাইছেন কারণ কেউ নাই তো আশেপাশে। তো তিনি কি চিন্তা করে গাড়ির দরজাটা খুললেন, খুলে বেরোলেন। তো গাড়ির দরজা খুলে তিনি জাস্ট বেরোনোর জন্য তো বায়ে তাকাইতে হয়েছে তাকে গাড়ির দরজাটা খুলতে, জাস্ট ওই যে বেরোনো পর্যন্ত আর কি, গাড়ির থেকে বেরোয় দেখেন সে মহিলা হেঁটে নেমে গেল পাশে, মানে তার যে ওই পাশে যে জায়গাটা একটু পাহাড়ের মতো উঁচু জায়গা থেকে নিচের দিকে নেমে গেছে, ওদিক দিয়ে মহিলা হেঁটে চলে যাচ্ছে। তো তিনি মহিলাকে ডাক দিলেন, বলেন এই যে আপা, এই যে। তো দেখলেন যে তার কোনো কথার উত্তর দিচ্ছেন না, তিনি আবার ডাকলেন এই যে আপা, একদম পাশে চলে গেলেন তিনি উঁচু জায়গা। তখন দেখলো মহিলাটা থেমে দাঁড়াইছে, তো তিনি মানে পিছন থেকে ঘুরতেছে না, থেমে দাঁড়াইছে কিন্তু পিছন থেকে ঘুরতেছে না। তিনি বললেন আবার এদিকে কি কোনো আছে, গাড়ির গ্যারাজ ট্যারাজ আছে বা কোনো জায়গা আছে, আমি গাড়িটা নষ্ট হয়েছে এখানে। তো মহিলা কোনো উত্তর না দিয়ে বলল আসেন আসেন। তো তিনি অবাক হলেন যে আসেন বলতে মানে কি, নিশ্চয়ই কোথাও জায়গায় আছে হয়তো, এই মহিলা মনে রাস্তা পার হইতেছিল বা কিছু এরকম একটা, আমাকে মনে হয় মানে আসতে বলতে হয়তো যাওয়ার জন্য। তো তিনি বলেন দাঁড়ান দাঁড়ান একটু দাঁড়ান বলে তিনি তাড়াতাড়ি গাড়ির ভিতরে গেলেন, গাড়ির ভিতর যে তার ফ্ল্যাশ লাইটটা নিলেন, নিয়ে গাড়িটা লক করে চাবিটা, গাড়িটা যদিও রাস্তার একেবারে পাশে মানে পুরা মানে মাটিতে নামে নাই, তারপরও মোটামুটি পাশে আছে, তো তারপরও তিনি লক করে দিলেন গাড়িটা, হার্ড ব্রেকটা টেনে দিলেন, দিয়ে তিনি লক করে তিনি গাড়ির দরজা লাগায় হাঁটা ধরলেন। তো যখন তিনি লাগায় আসছেন, ততক্ষণে মহিলা অনেক দূর চলে গেছে হাঁটতে হাঁটতে। তো তিনি একবার ভাবলেন যে এই মহিলা এত দূর চলে গেল কেন, তো দাঁড়াইতে বসে ভদ্রমহিলা তো দাঁড়াইতেই পারতো আমার জন্য, সে দাঁড়াইল না, সে হাঁটা দিল, এটা কেমন অভদ্রতা। এগুলো চিন্তা করতে করতে তিনি নামতেছেন, মানে উঁচু জায়গার থেকে নেমে যাচ্ছেন নিচের দিকে। পরে চিন্তা করছে মহিলার কি ঠেকা, সে হয়তো এখানে কোথাও আসছিল বা কোথাও হয়তো তার কোনো কাজ টাজ ছিল, যাইতেছে গাড়িটা থামানো দেখে মনে থামছিল। তো তার মাথায় এখনো আসতেছে না তিনি কিভাবে এই মহিলাকে সামনেও দেখলেন দাঁড়ানো, আবার পিছনেও দেখলেন দাঁড়ানো, এটা তার মাথায় কাজ করতেছে না। যে একই মহিলাকে দুই জায়গায় আমি কেমনে দেখলাম, রিয়ারভিউ মিররে আবার সামনে, এটা তার মাথায় কাজ করতেছে না। যাই হোক, তিনি ফ্ল্যাশ লাইট মারলেন, মানে মহিলার দিকে তো মারা যায় না ডিরেক্টলি, এটা তো অভদ্রতা, তিনি মাটির দিকে মেরে মেরে চলতেছেন। যদিও এই আলো না জ্বাললেও দেখা যাচ্ছে সামনে, মোটামুটি এই আকাশের আলো বেশ ভালোই পড়ছে, কারণ সামনের জায়গাটা পুরোপুরি খোলামেলা। যদিও রাস্তাটা একটু উঁচু পাহাড়ের মতো, অনেকটা মানে টিলার মতো উচ্চতার রাস্তাটা, সেখান থেকে নেমে এখানে আসছে। এই জায়গাটা কিন্তু পুরো ফ্ল্যাট, মানে এখন যেখানে আসেন এই জায়গাটা সমান, এবং এই জায়গাটা সোজা দিয়ে দেখা যাচ্ছে যে এই যে ঘেঁষো জমির মতো, এখানে সোজা গিয়ে ঢুকছে গাছপালার মধ্যে। আর এই মহিলা মোটামুটি তার থেকে বেশ দূরে চলে গেছে গাছপালার কাছাকাছি। তিনি একবার চিন্তা করছেন যে আলু মারবেন নাকি কাছাকাছি, তো চিন্তা করলেন যে না, আবার কি মনে করে মহিলা কে জানে। আর মহিলা এরকম কেন, তিনি বারবার চিন্তা করছেন মহিলা এরকম কেন, সে তো দাঁড়াইতে পারতো, আমি কিভাবে জানবো সে কোথায় যাচ্ছে, শুধু আসেন বলে ডাক দিল আমারে। তো তিনি ভাবলেন যে আমার তো আসলে আর কোনো উপায়ও নেই, হয় গাড়িতে বসে থাকতে হবে, ওয়েট করতে হবে কোনো অন্য গাড়ি টাড়ি আসতে থামাইতে, আর সবাই থামাইতেও চায় না এরকম রাস্তায়, মানে এই জায়গাটা মোটামুটি জঙ্গলের মতো, কারণ সামনে যে গাছপালাগুলো পুরাই ঘন বন, তো এখানে নর্মালি রাস্তার মধ্যে মানুষ গাড়ি ঘোড়া থামাবে না, বাসও অনেক সময় থামায় না, বাস থামালেও থামাইতে পারে যদি দয়া মায়া হয়, নাহলে থামাবে না। তো চিন্তা করছেন এবং তিনি পকেটের মধ্যে হাত দিয়ে তার মোবাইল বের করলেন, ওইখানে কিন্তু নেটওয়ার্ক জিরো, তার নেটওয়ার্কের কোনো কাটাই নাই এখন আর। তো তিনি চিন্তা করলেন যে এই জায়গায় নেটওয়ার্ক চলে গেছে অলরেডি, তার মানে এটা পাহাড়ি এলাকা শুরু হয়ে গেছে, কিন্তু এই জায়গাটুক তো সমতল যেখানে তিনি যাচ্ছেন। যে ওকেগুলো ভাবতে ভাবতে সামনে যাচ্ছেন, তো দেখলেন যে মহিলা গাছপালা মানে বড় বড় গাছগুলোর কাছাকাছি চলে আসছে, তিনিও মানে হেঁটে কাছাকাছি চলে আসেন। তো মহিলা মনে দাঁড়ায় ছিল তার জন্য কিছুক্ষণ, তারপর দেখলেন আস্তে করে গাছপালার ভিতরে মহিলাটা ঢুকে গেল। সেখানে কিন্তু কোনো রাস্তা নাই, মানে পায়ে চলা পথও নাই, মহিলা ওই গাছগুলোর মধ্যে ঢুকে গেল কোন একটা জায়গা দিয়ে আর কি, একটা ফাঁকা জায়গায়। তো তিনি একটু অবাক হয়ে গেলেন যে মহিলার তো আর দেখা যাচ্ছে না, ইতস্তত করছেন তিনি। তো তিনি আস্তে আস্তে হেঁটে ওই গাছগুলোর কাছে আসলেন, বোঝার চেষ্টা করতেছেন মহিলা কোন দিক দিয়ে ঢুকছে। আর এই গাছগুলা খুব ডেন্স না, মানে খুব মানে একটা সাথে একটা লাগোয়া না, মোটামুটি একটু ফাঁকা আছে। এই যে আকাশের যে আলোটা, এটা গাছপালার ফাঁক দিয়ে পড়তেছে, চাঁদ কিন্তু মাঝে মাঝে বেরোচ্ছে মেঘের আড়াল থেকে, তখন এই আলোটা ওখানে পড়ে মোটামুটি ভালোই দেখা যাচ্ছে। তো কেমন জানি পরিবেশটা, এবং হালকা হালকা একটা কুয়াশা টাইপের ব্যাপার আছে ওখানে, তখন পুরো ঘন কুয়াশা না, বাট হালকা হালকা কুয়াশা টাইপের একটা ব্যাপার, এই সেই কুয়াশার ঘ্রাণটাও তিনি নাকে পাচ্ছেন। তো তিনি তখন ফ্ল্যাশ লাইট মারলেন যে মহিলাকে দেখা যায় কিনা। তো ফ্ল্যাশ লাইট এদিক ওদিক মারতেছেন, কোথাও মহিলার চিহ্ন নাই, কোন দিক দিয়ে হেঁটে ঢুকছে। তিনি একটু অবাক হইলেন যে এটা ঘটনা কি। তো তখন তার মাথায় একটু উল্টাপাল্টা চিন্তা আসতে থাকলো যে এটা কি আসলে ভৌতিক কিছু নাকি, গাড়িতে দুই জায়গায় দেখলাম, মহিলাদের সামনেও দেখছি আবার পিছনেও দেখি দাঁড়ানো, আবার এখানে ঢুকে গেছে কোথাও দেখতেছি না। তো এগুলো চিন্তা, তখন তিনি হঠাৎ ডাক শুনলেন মহিলার, আসেন আপনি এদিকে আসেন। তো সে দেখছে মহিলার কণ্ঠ, তিনি সাথে সাথে ওই জায়গায় লাইট মারলেন, লাইট মেরে দেখলেন যে মহিলা যাচ্ছে, এবং ওই গাছপালার মধ্যে যে একটা জায়গা দিয়ে মহিলার শাড়িতে তার লাইটটা লাগছে, এবং তিনি অবাক হলেন শাড়ির রংটা হচ্ছে সাদা, হোয়াইট কালারের শাড়ি। তো তিনি চিন্তা করলেন আচ্ছা, অবাক হয়েছেন কারণ হচ্ছে যে এরকম রাতের বেলা সাদা শাড়ি পরে কেউ হাঁটে। তো তখন কিন্তু ভৌতিক চিন্তা মাথায় আসছে, এবং মহিলারা যেদিক দিয়ে যাচ্ছে সেটা কিন্তু রাস্তা ঠিক না, মানে কোনো পায়ে চলা পথ না, গাছগাছালির মধ্যে দিয়ে। তো তিনি হেঁটে যাচ্ছেন, তারপরও চিন্তা করছেন, তার মাথায় ওই চিন্তাও আসছে এমনও তো হইতে পারে এখানে কোনো মিস্ত্রির বাসা আছে বা মোটরসাইকেল বা গাড়ি কিছু ঠিক করে, এরকম মহিলা তো চিনে, মহিলা তো এই অঞ্চলেরই। তা আবার মাথায় চিন্তাও এটাও করতেছেন তিনি যে এই অঞ্চলে এই মহিলা কোথায় আসছে বা কোথায় যাবে, এই রাস্তার মধ্যে একেবারে নিশুতি রাস্তা জঙ্গলা এলাকার ভিতরে, এটা চিন্তা করতে করতে তিনি যাচ্ছেন। তো হাঁটতেছেন সামনে ওই মহিলা যেদিক দিয়ে গেছেন, আর যেদিক দিয়ে মহিলা যাচ্ছে তিনি বুঝতে পারতেছেন যে মোটামুটি হাঁটা যায় এরকম একটা রাস্তা। তো তিনি এক পর্যায়ে দেখলেন যে চাঁদটা বেরোয় আসছে, আলোটা মোটামুটি ভালোই পড়ছে। তো তিনি ফ্ল্যাশ লাইটটা বন্ধ করলেন, চিন্তা করলেন যেন ফ্ল্যাশ লাইট মারার দরকার নেই, একটু পরিবেশটা এনজয় করি কেমন। তো যাচ্ছেন যাচ্ছেন হঠাৎ করে তিনি দেখলেন যে মহিলা আবার গায়েব হয়ে গেল নাই, মানে মহিলাকে তিনি আর দেখতে পাচ্ছেন না। তো আজম সাহেব একটু অবাক হইলেন, মহিলা কোথায়? তো তিনি আবার বললেন, আপা আপনি কই? আপা দেখলেন যে কোনো মানে সাউন্ড নাই, একেবারে ওই যে রাতের যে নিস্তব্ধতার শব্দ, ঝিঝি পোকার শব্দ এরকম, এবং একটা বনভূমির মধ্যে দাঁড়িয়ে থাকলে যেরকম লাগে সেরকম। তো তিনি দুই তিনবার এরকম ডাক দিলেন, আপা আপা আপনি কই? তো দেখলেন কোনো শব্দ নাই। তো তিনি আবার লাইট জ্বালেন, লাইট জ্বালায় এদিক ওদিক মারলেন, দেখলেন কোথাও নাই ভাই, গাছগাছালি পুরো ঘন একটা, মানে তিনি গাছগাছালির মধ্যে চলে আসছেন। তো এই সময় তিনি তার ডান দিক থেকে আবার শুনতেছেন, এই যে এদিকে এদিকে আসেন এদিকে। তো তিনি আবার ওদিকে লাইট মারলেন, লাইট মেরে দেখলেন যে মহিলাটা ওদিকে চলে যাচ্ছে, মানে আরো গাছগাছালির ওদিকে চলে যাচ্ছে। তিনি শাড়ির একটা অংশ দেখলেন, তাড়াতাড়ি তিনি আবার ওদিকে হাঁটা শুরু করলেন। তো হেঁটে হেঁটে তিনি চিন্তা করছেন, মহিলা কই নিয়ে যায় আমার, এটা তিনি মনে মনে চিন্তা করতেছেন যে কই নিয়ে যেতেছে। তো তিনি হাঁটতে হাঁটতে জোরে বলেন, এই যে আপা এখানে কি কোনো গ্যারেজ আছে নাকি মিস্ত্রির বাসা কোথায়? তখন তিনি শুনলেন মহিলা হাসতেছে, হাসিটা কেমন জানি মানে মানে খুব স্বাভাবিক না। তো তিনি ভাবলেন যে হাসতেছে কেন মহিলা, তিনি কি আমাকে নিয়ে মজা পাইছেন যে আমি বোকা কেউ এভাবে বলতেছি আপা আপা করে, বা মানে মিস্ত্রি খুঁজতেছিল? তো হাসির কিছু না, আমি তাকে বলছি গাড়ি নষ্ট হয়েছে। তো তিনি তখন আবার বললেন জোরে, যে আজম আবার বললেন যে আপা আমি কিন্তু মানে আমার গাড়িটা নষ্ট হয়েছে, এর জন্য একটা মিস্ত্রি খুঁজতেছি, আপনি আমার কই নিয়ে যেতেছেন? আবার হাসির শব্দ। তো এবার আজম একটু ভয় পেয়ে গেলেন, তিনি ভয় পেয়ে দাঁড়ায় পড়লেন। হাসির শব্দটা এবার মনে হচ্ছে তাকে সার্কেল করে যাচ্ছে চারপাশ থেকে, মানে তার এই যে তার তাকে ঘিরে সে যেখানে দাঁড়ায় আছে তার চারপাশ দিয়ে ঘুরতেছে, মানে হাসিটা এদিকে এদিকে মানে ঘুরতেছে থ্রি ডির মতো। তো এবার আজম একটু ভয় পেয়ে গেছেন, তিনি কি করবেন চিন্তা করতেছেন। এই সময় হঠাৎ করে একটা দমকা বাতাসের মতো তার মাথার পেছন দিয়ে গেল, মনে হয় যে তার মাথার পেছন দিয়ে একটা দমকা বাতাস বয়ে গেল, আর তার মাথায় মনে হলো কেউ ঠোকা দিল, মানে জোরে, যেমন মানুষকে বলে না যে ঠুয়া দিছে, ওরকম ঠোকা দিয়ে গেল কেউ বেশ জোরে, এবং তিনি ব্যথা পেয়েছেন মাথার মধ্যে। আজম তাড়াতাড়ি মাথা ধরলেন, মাথা কে লাইট মারলেন, এদিক ওদিক দিয়ে কেউ নাই, হাসির শব্দটা থেমে গেছে। তিনি অবাক হয়ে গেলেন, কিরে আমার এরকম ঠোকা দিল কে? আবার বাম পাশ থেকে বাতাস এসে তার মাথার মধ্যে এরকম ঠাস করে ঠোকা মেরে গেল। তো তিনি অবাক হয়ে গেলেন, যেটা কি? আবার তিনি হাসির শব্দ পেলেন, তার মানে তখন তিনি বুঝতে পারলেন যে আমি খারাপ কিছুর একটা পাল্লায় পড়ছি। তো তিনি মনে মনে আজম দোয়া পড়তেছেন, মনে দোয়া পড়তেছেন। এই সময় তিনি দেখলেন যে ওই জায়গায় মোটামুটি ভালোই একটা বাতাসের কুশন তৈরি হয়েছে, ওই যে শুকনা পাতাগুলা এরকম সামনে যে একেবারে ঘুরতেছে, পাতাগুলা একটা মানুষের মতো ফর্ম নিতেছে একসাথে ঘুরতে ঘুরতে, মানে এরকম ঘূর্ণি বাতাসে একটা মানুষের মতো ফর্ম নিতেছে। আজম ভয় পেয়ে গেছে, তিনি বেশ ভয় পেয়ে গেছেন, তিনি দৌড় দিলেন, ওখান থেকে দৌড় দিলেন। তিনি আন্দাজ করে নিয়েছেন তিনি যেদিক থেকে আসছেন সেদিকে তিনি যাচ্ছেন, তিনি আন্দাজ করছেন, কিন্তু তিনি পথটা ঠিক মতো ঠাউর করতে পারতেছেন না, কারণ এত গাছপালা, এবং এই গাছপালাগুলো মানে খুব অগোছালো ভাবে হয়েছে, মানে এই পাশে গাছ এই পাশে গাছ, মাঝখান দিয়ে ফাঁকা জায়গা, এরকম মানে খুব সুন্দর বিন্যাসে গাছ হয় নাই। আর তিনি তো কোনো পথ ধরে আসেন নাই, কিন্তু মানে ওইভাবে মার্ক করতে পারেনি, সব গাছ একরকম লাগতেছে তার কাছে, ফ্ল্যাশ লাইটের আলো ওঠানামা করতেছে। এইভাবে তিনি দৌড়েতে দৌড়েতে তিনি একটা জায়গায় এসে পৌঁছাইলেন। এই জায়গাটাতে তিনি দেখলেন একটা পাকা দালানের মতো, দালানটা একটা একতলা দালান এরকম, এবং পুরানো পুরানো দালান, বুঝতে পারতেছেন বেশ পুরানো, মানে তিনি লাইট মারলেন ওই দালানের গায়ে যে বিভিন্ন রকমের মানে খাঁচকাটা আছে, বিভিন্ন রকম আঁকিবুকি আছে। তো তিনি ওই লাইট মেরে আস্তে আস্তে দালানের ভিতরে ঢুকলেন, চিন্তা করলেন যে এটা কি, কোথায় আসছি, কোন মানে এটা কোনো ঘর না কিছু। আলো মেরে ঘরের মধ্যে ঢুকে তিনি দেখতেছেন শ্যাতশ্যাতা, মানে পুরো শ্যাতশ্যাতা ফ্লোর, ওখানে শ্যাওলা জমে গেছে, এবং এক পাশে দুই তিনটা সিঁড়ি উঠে গেছে উপরে একটা উঁচু জায়গা। তখন তিনি ধারণা করতে পারলেন, আচ্ছা এটা কোনো মানে বেদি টাইপের হবে, মানে যেখানে মানে উঁচা মানে যখন পূজার বেদি থাকে সেরকম। অবাক হয়ে দেখলেন ওই বেদির গোড়ার মধ্যে কালচে খয়েরি টাইপের রং, মানে মনে হচ্ছে কালচে খয়েরি টাইপের দাগ ওই ফ্লোরের মধ্যে, কালচে খয়েরি টাইপের দাগ। আর ওই সামনে একটা দা রাখা, এরকম বড় একটা দাঁড়ার মতো রাখা, মানে মানে যে দাগুলো বাঁকানো টাইপের হয় ওরকম একটা দা রাখা ওইখানে, এবং দাটাও বেশ কালচে টাইপের, কিন্তু দাঁড় উপরে আলো পড়তে তার বুকটা ছেদ করে উঠছে, কারণ দাঁড়ের মধ্যে মনে হচ্ছে মানে এরকম চপ চপ কিছু লেগে আছে শক্ত হয়ে পাশে রাখা। এবং তিনি দেখলেন যে ওই যে পাটাতনের ওখানে খয়েরি সেগুলোর মধ্যেও মনে হচ্ছে যে কয়েক জায়গায় ছোপ ছোপ হয়ে গেছে, কেমন একটা বোটকা গন্ধ, বোটকা গন্ধ। আর সেই যে পুরনো দেয়ালটার মধ্যে এক জায়গায় খোদাই করে একটা মুখ আঁকা, একটা নারীর মতো মুখ আঁকা খোদাই করে, মানে ওইটা মনে হচ্ছে ওই দেয়ালের এক পাশে পাথরের উপর খোদাই করে একটা মূর্তির মতো বানানোর চেষ্টা করা হয়েছিল, ওইখানে একটা নারীর মতো মুখ আঁকা, চোখগুলো বেশ ভয়ঙ্কর। তো তিনি ভয় পেয়ে গেছেন, আজমের একদম মানে মানে বুকের মধ্যে ভয় ধুকধুক করা শুরু করছে, তিনি কোথায় ঢুকলেন এখানে? কারণ তিনি খয়েরি জিনিসগুলো দেখে যা ভাবার তিনি ভেবে নিছেন দাগটা দেখে যে এইটা কোন এখানে কোন স্যাক্রিফাইস করা হয়। তিনি ভয়ের চোটে সেখান থেকে দৌড় দিয়ে বেরিয়েছেন এবং তিনি যখন ভয়ের চোটে দৌড় দিয়ে বেরিয়েছেন ওই পাশ থেকে কর্কশ শব্দে একটা হাসি শুনলেন তিনি, নারী কণ্ঠের হাসি। আজমের পুরা মানে পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত সব দাঁড়ায় গেছে ভয়ে যে তিনি কোথায় এসে পড়ছেন। তিনি এলোমেলো দৌড়াচ্ছেন, দৌড়াইতে দৌড়াইতে তার মানে আসলে মানে বুকের মধ্যে শুকায় গেছে, গাছপালার ভেতর দিয়ে দৌড়াইতেছেন তিনি। দৌড়াইতে দৌড়াইতে এক জায়গায় তিনি বুঝলেন যে গাছপালাটা একটু পাতলা হয়ে গেছে, তো দৌড়ায় বেরোলেন একটা জায়গায়। এখানে দেখলেন যে একটা পায়ে চলা পথ, মানে মানে যেরকম গ্রামের মধ্যে পথ থাকে সেরকম, কিন্তু সেই পথের আশেপাশে কিছু নাই, মাঠ, ফসলের মাঠের মতো এরকম, এবং একসময় ফসল করছিল, ফসল মনে হয় এখান থেকে তুলে ফেলছে। ভয়ে ধুকধুক করতেছে আজমের মন, তিনি কোথায় যাবেন? তিনি আলো মারতেছেন এক পাশে গাছগাছালি, বেশ উঁচু উঁচু গাছ, আরেক পাশে তিনি আলো মেরে দেখতেছেন এই ফসলের মাঠ। তো পরবর্তীতে তিনি আরো একটু সামনে যখন আলো মারলেন দেখলেন দূরে, বেশ খানিকটা দূরে, একটা টিনের ঘর দেখা যাচ্ছে এবং মনে হয় এটা মনে কোনো কারো বাড়ি, কারণ আশেপাশে আরো দু একটা ঘর আছে। তিনি প্রাণপণে এখন দৌড়াচ্ছেন, প্রাণপণে দৌড়ান শুরু করলেন। দৌড়াইতে দৌড়াইতে তিনি চলে আসলেন ওই ওই ঘরটার কাছে। ঘরটার কাছে এসে তিনি ওখান থেকে এই যে কেউ আসেন, এই যে কেউ আসেন বলে চিৎকার করতেছে, কেউ কোনো সাড়া শব্দ দিচ্ছে না। তো আজম ওখানে যে তাদের ওই ওখানে একটা বেড়ার দরজা ছিল, দরজাটাকে টেনে সরাইলেন, সরায় মুমুর করে ঢুকলেন, ঢুকে ওই ঘরের দরজায় কিল মারা শুরু করলেন। কেউ আসেন এখানে, কেউ আসেন, এরকম করে কিল মারতেছেন। কয়েকবার কিল মারা বলতে ওখান থেকে দেখেন লোকের গলা, কে 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 বলতেছে। তিনি বললেন যা খুলেন ভাই, দরজাটা খুলেন প্লিজ। এরকম কয়েকবার বলার পরে দেখলো যে ভিতর থেকে একটা লোক ওখান থেকে দরজা খুলছে এবং তার হাতের মধ্যে একটা দা এরকম ধরে রাখছে। তো তিনি বলছে ভাই মারেন না, মারেন না। আজম বলছে মারেন না ভাই, আমি এখানে গাড়ি নষ্ট হয়ে দৌড়ায় রাস্তায় পথা রাখেছি। তো লোকটার মালানো বলে আপনাকে এটা করতে গেছেন। দেখলো যে ঘরের লোকটার ঘরের মধ্যে মহিলা আছে এবং মেয়ে আছে, ছোট ছোট বাচ্চা মেয়ে আছে কয়েকটা। তো তিনি বললেন যে আপনি করতে গেছেন কি ব্যাপার? তো বলতেছে যে ভাই আমি এখানে পথ হারাই ফেলছি, আমার গাড়িটা নষ্ট হয়েছে, এসে আমার একটু মানে একটু আশ্রয় দেন বা আমাকে একটু হেল্প করেন। লোকটা বলছে কোনো সাহায্য করতে পারবো না, এখন আপনি এখানে চাইলে থাকতে পারেন, বসতে পারেন, বাইরে বসে থাকতে পারেন, আমার ঘরের বাইরে কিচ্ছু করতে পারবো না। তিনি বলছে একটু পানি দেন। আজম তখন পানি চাইছে লোকটার কাছে। তো লোকটার ওয়াইফ মনে ভিতর থেকে বলছে পানি দেন না, এরকম করতেছেন কেন? তো তখন লোকটা আসতে করে যে তার স্ত্রী মনে পানি ঢেলে দিছে কলসিতে গ্লাসে, সেই গ্লাসটা দিল। আজম ঢকঢক করে পুরো পানিটা খাইছে, খেয়ে দিয়ে বলে কি ভাই আমি একটু বিপদে পড়ছি, আমার দয়া করে সাহায্য করেন। তখন লোকটার বউ বলতেছে কি হয়েছে আপনার, পেছন থেকে জিজ্ঞেস করছে কি হয়েছে আপনার। তো আজম বলতেছে যে এরকম আমি রাস্তা দিয়ে আসতেছিলাম, আমার অমুক জায়গায় যাওয়ার কথা, তো রাস্তার মধ্যে আমার গাড়িটা বন্ধ হয়ে গেছে। তো লোকটা বলছে কোন জায়গায় বন্ধ হয়েছে? তো বলছে যে এরকম উঁচা জায়গাটা, আমি যার সঠিক নাম জানি না, এরকম ওঠার সময় ওখানে গাড়ি হঠাৎ করে বন্ধ হয়ে গেল, আমি গাড়ির স্টার্টই করতে পারলাম না, এর মধ্যে দেখলাম এরকম এরকম এক মহিলা এরকম করে, তারে দেখে আমি আমাকে ডাকলো, বললো আসার জন্য গেলাম, এরকম এরকম জায়গায় যে আমি থামছি, আর আমার মাথার মধ্যে এরকম ঠোয়া দিছে, তারপর এরকমই। তো লোকটা তখন বোর দিকে তাকাইতেছে, তার স্ত্রী বলতেছে যে আপনি অনেক বড় বিপদ থেকে বাঁচছেন, দোয়া পড়েন। তখন বলতেছে যে মানে কি হয়েছে, ওই জায়গায় কি সমস্যা? বলে ওই জায়গায় একটু খারাপ জায়গা আছে, ওখানে মানুষকে নিয়ে মানুষ উল্টাপাল্টা করে, এখানে খারাপ মানুষও আছে আশেপাশে, তারা ওই জায়গায় উল্টাপাল্টা আপনারে আপনার ভাই বাঁচাই গেছেন, আল্লাহ বাঁচাই দিচ্ছে আপনারে, আপনি এখানে তার হাজব্যান্ডকে মহিলা বলতেছে যে ওনাকে ঘরে ঢুকতে ঢুকতে দাও, গিয়ে রাখতে দাও, উনি বিপদে পড়ছেন। তো লোকটা আর কিছু না বলে সে দাওটাকে সাইড মানে এরকম সাইডে রেখে ঢুকতে দিল আজমকে। তো আজম ঢুকে লোকটা দরজা লাগাইল। তো তাদের বাসার মধ্যে বিদ্যুৎও নাই, তারা হারিকেন জ্বালা রাখছে। তো তখন লোকটা জিজ্ঞেস করছে কিছু খাবেন, বলে না আমার একটু পানি দেন। তো পানি খেলো আজম, আবার পানি খাওয়ার বলতেছে যে আমার গাড়িটা তো ওইখানে রয়েছে, কি হইব, কিছু সমস্যা কয়ে রাস্তার মধ্যে যদি পুলিশ আসে, ওই হাইওয়ে পুলিশ আসে রাত্রেবেলা গেলে আপনার গাড়ি দেখলে তখন ওইটা নিয়ে চিন্তা করা যাবে, তারা হয়তো চিন্তা করবে, থানায় নিয়ে যেতে পারে গাড়ি ওখান থেকে, তো সেটা পরের কথা, আপনি বাচ্চেন এটাই বড় কথা। তো আজম জিজ্ঞেস করে যেখানে কাহিনী কি। তো লোকটা তার বউর সাথে মুখ চাওয়াচাই করে পরে পড়তে বলে যে এইখানে অনেক আগে এখানে কিছু মানুষ ছিল, তারা এরা ভালো মানুষ না, এরা এখানে এসে মানুষকে ই করতো আর কি, মানে তাদের যে এখানে অবদেব দেবতা আছে তাদের জন্য উৎসর্গ করে দিত এখানে। তো সেইটা আবার কিছু মানুষ এখনো এগুলা মানে ফলো করে, তারা এই গোপনে করে কাজটা, ওইভাবে করে না। তো মানুষজন এরকম রাস্তার মধ্যে যদি কেউ আসে কোনো কারণে, অনেক মানুষ আসে তাদের গাড়ি টাড়ি নষ্ট হয়ে যায়, কেউ বাইচা যায়, কেউ আবার ওখানে মানে তাদেরকে ধইরা ফেলে, ধৈর্য এরকম করে আর কি। তো আপনারে তো মনে হয় না যে মানে কোনো মানুষ এই করছিল, ওইখানকার যে অপদেবতা আছে সেই মনে হয় আপনাদের নিয়ে গেছিল ওইখানে। যদিও আমরা এগুলা ওইভাবেই করি না, আমরা মনে করি জিনবুত, এছাড়া আর কিছুই মনে করি না। তো লোকটা এটা বললো, তো আজম মোটামুটি বেশ মানে ভয় পাইছে। সে বলতেছে যে আমি যে এখন গাড়ির কাছ থেকে যাব, কিভাবে যাব ভাই, আমি একলা একলা যেতে সাহস পাচ্ছি না। তো লোকটা বলে যে না, আপনার সাথে আমিও যেতে পারবো না, কারণ আমার পরিবার আছে, পরিবারে এখানে আপনার সাথে বেরোবো না। বলে আপনার বাসার আশেপাশে ঘর নাই? কয় না, এখানে আমি থাকি আর আমার থেকে সবচেয়ে কাছের ঘরই অনেক দূর এখান থেকে, এবং তারাও রাত্রেবেলা বেরোবো না ডাকলে। আপনি এখানে থাকতে পারেন, আপনার এরকম কেউ থাকতেও দিত না, যে তোমার পরিবার আছে আর আমার ওয়াইফ যেহেতু বলছে আপনার কথা যে আপনার বিশ্বাস করতে পারেন, দেখে মন হয়েছে ভালো মানুষ, এই জন্যই থাকতে দিলাম, তা আপনার সাথে আমার জায়গা থাকতে হবে রাত্রে। তো আজম বলল যে ভাই আপনি এত টেনশন করেন না আমার নিয়ে, আমি আপনার এই ঘরের মধ্যে থাকতে চাই না, ওই ঘরের পাশে যদি কোনো জায়গা থাকে ওখানে বসতে দেন, আমি কোনো মতে ভোর পর্যন্ত একটু ওয়েট করে তারপর চলে যাব। তো লোকটা বলল যে আসেন, আমরা দুজন বাইরে বসি। তো আজমকে নিয়ে বাইরে, ঘরের বাইরে যেয়ে লোকটা বসলো। তো মোটামুটি ঠান্ডা ঠান্ডা বাতাস ছিল, তো দুজনে গল্প করতেছে। তো লোকটা বলতেছে যে এইটা তো আসলে মানে এখন যে জায়গা দেখতেছেন, এই জায়গাটার পাশে পুরাই জঙ্গল ছিল, এই ক্ষেত্রের দিকগুলো ছিল না, পুরাই গাছগাছালিতে ভরা ছিল, এই রাস্তাটা এখানে আরো চিকন ছিল, এইতে মানুষ মানে চলাফেরা করতো খুব কম। হ্যাঁ, মানে রাস্তা কিন্তু আপনি কিন্তু এই রাস্তা দিয়ে আসাটা ঠিক হয় নাই, কারণ ওই যে আপনি যাইতেছেন যেখানে ওইটা মূল রাস্তা কিন্তু এটা না, মূল রাস্তা কিন্তু ওই পাইতে গেছে একটা, আপনি চিন্তা করে দেখেন আপনি এত পার হয়ে আসছেন, ওইখান দিয়ে কিন্তু ওইদিকে যাইতে হয়, আপনি কিন্তু আসছেন খুইরা, এদিক দিয়ে যাওয়া যায় না তা না, কিন্তু এদিক দিয়ে কিন্তু মানুষ যাইতো না, আর এই গাছপালা ছিল এসেই। আর এই যেখানে কথা আপনি বললেন, এই জায়গাটা খুব খারাপ, এটা কিন্তু আমি চোখে পড়েনি, আপনি কেমনি যে ওখানে যা পড়লেন আর আপনারা কেই বা নিয়ে গেল ওই জায়গায়। এটা সম্বন্ধে আমরা শুনছি যে এখানে এরকম আইনা মানুষকে উৎসর্গ করত, এখনো কিছু খারাপ মানুষ আছে যারা এই কাজটা এখানে করে, তারা বিভিন্ন রকমের মানে ক্ষমতা পাওয়ার জন্য এগুলা করে, কালো জাদুর চর্চা করে এখানে দেয়। যাক বাইচা গেছেন। তো আজমের কাছে খুব ভয় লাগতেছিল সেখানে বসে রাতের বেলা যে কথা বলতেছে। তো এক পর্যায়ে বেশ একটু যখন বেশ ঠান্ডা হয়ে গেছে, নীরব হয়ে গেছে, তারা শুনলো দূর থেকে শেয়াল ডাকতেছে, এবং বেশ অন্যরকম ভাবে, মানে এটা ডাকটা খুব স্বাভাবিক না। শিয়ালগুলা যখন ডাকতেছে মনে হচ্ছিল যে শিয়ালগুলা আস্তে আস্তে ক্রমশ কাছে আসতেছে। এই পর্যায়ে সেই ভদ্রলোকের বাসার ভেতর থেকে মহিলা দরজাটা খুলে ফেললো, খুলে ফেলে বললো যে আপনারা বাইরে বসেন না, ভিতরে আসেন। তো লোকটাও বলল যে হ্যাঁ চলেন ভিতরে যাই। আজম বলল না না, এখানে ঠিক ছিলাম তো, অসুবিধা নাই। তো মহিলা বলল যে না এখানে ঠিক নাই। ওই লোকটাও বলল যে না আসলে এই যে শিয়াল ডাকতেছে দেখছেন, এটা ভালো লক্ষণ না, আমরা থাকি তো এখানে, আমরা জানি, চলেন ভিতরে যাই, এখানে থাকার দরকার নেই, আমার ঘরের পাশে জায়গা আছে একটা ফাঁকা, ওই বারান্দার মতো ওইখানে থাকবেন, রাতে থাকবেন, অসুবিধা নাই, সকালবেলা আপনারে ব্যবস্থা করে দেবো আমি যাওয়ার। তো আজম ঢুকে গেল, আর কিছু বলল না। তো লোকটা তাকে নিয়ে গেল তার ঘরের পাশেই আর কি, আর একটা লাগোয়া তার রান্নাঘরের পাশে একটা জায়গা আছে ছোট, ওখানে চৌকি পাতা আছে একটা, হয়তো তাদের পরিবারে কেউ আসলে ওখানে থাকে তাকে আর কি গেস্ট। তো ওখানে থাকতে দিল, আজমকে বলল যেখানে থাকেন অসুবিধা নেই, একটা কুপি জ্বালায় দিল, বলল যে অসুবিধা নেই থাকেন, আর সকাল হইলে আপনার সাথে দেখা হবে। লোকটা তার পাশে রুমে চলে গেল। তা আজম অনেকক্ষণ ওখানে শুয়ে থেকে এক সময় তার ঘুম চলে আসছে। সে যখন ঘুমায় গেছে তখন সে স্বপ্নে দেখতেছে যে একটা নারী, ওরকম মানে সে যেরকম দেখছিল না এটাকে, ওরকম শাড়ি পরা একটা নারী, এবং তাকে বলতেছে, চোখগুলা কেমন হলদেটে টাইপের, তাকে বলতেছে যে তুই আসবি না, তুই তো আমার এখানে আসছিলি, আয় তুই এক্ষুনি আয়। তা আজমের ভয়ে মানে তার মানে ঘুম ভেঙে লাভ দিয়ে উঠছে, উঠে সে দেখতেছে যে ঘুম থেকে উঠল আর তখনই দেখলো দূরে আজানের শব্দ আসতেছে। তো তার মানে একেবারে মানে দেহে প্রাণ ফিরে আসছে, সে মনে হলো যে তার মানে তার স্বপ্নের মধ্যে মনে হচ্ছিল যে সে মারা যাবে এরকম লাগতেছিল তার কাছে। তো সেই আজানের শব্দে সে মানে মনে মনে দেহে প্রাণ ফিরে আসছে, তো সে উঠে বসছে, উঠে বসে অনেক মানে মনের মধ্যে অনেক ভালো ফিল করছে তখন আজানের শব্দটা শুনে। চিন্তা করলো যে মানে যদি এখন আমি কোনো মতে নামাজটা পড়তে পারি তাহলে সবচেয়ে ভালো হয়। তো তিনি মানে আবার লজ্জাও পাইতেছেন যে উঠে লোকটাকে আবার ডিস্টার্ব করবেন, তো চুপচাপ বসে আছেন অনেকক্ষণ। তো একটু পরে দেখলো যে ওই লোকটা আসছে দরজার সামনে, সে বলে ভাই ঠিক আছেন? বলে যে হ্যাঁ আছি। তো বলতেছে যে আমাকে একটু পানি দিবেন, আমি একটু উজু করে নামাজ পড়তাম। তো লোকটা বললো যে আসেন আসেন। তো লোকটা উঠতো আর কি, তো সে একটা বালতি ছিল তার ঘরের মধ্যে, বালতির মধ্যে করে পানি নিয়ে দিল, এগুলো মনে হয় পানি তারা কোথা থেকে সংগ্রহ করে আনে। তা আজম ওখান থেকে উজু করে নামাজ কালাম পড়ল, লোকটার ঘরেই পড়ল নামাজ, নামাজ পড়ে ততক্ষণে অলরেডি একটু ফর্সা হয়ে আসছে। লোকটাকে বলল যে ভাই অনেক ধন্যবাদ, এখন আমি গাইড। লোকটা বলে আমি আপনাকে এখন খুঁজে দিতেছি, অসুবিধা নেই চলেন। তো বলে আজমকে নিয়ে আসলো। তা আজম তখন খেয়াল করতেছে যে যেই রাস্তা দিয়ে আসছে ওইটা তার মনে করতে পারতেছে না কোনখান দিয়ে সে আসছিল। সে যখন নাকি এই চিকন রাস্তাটায় বেরোলো, এই জায়গায় ঢোকা লোকালয় বা ফসলের মাঠের, ওই রাস্তাটা দেখতেছে এবং দূরে দেখতে সব জায়গায় গাছপালা, বায়ো গাছপালা, ডান দিকে রাস্তার ওই বাইরে সামনে গিয়েও গাছপালা। সে আর বুঝতে পারতেছে না কোন দিক থেকে সে বেরিয়েছিল। যাই হোক, এই লোকটাই তাকে চিকন রাস্তা দিয়ে নিয়ে আরো দু একটা এরকম মাটির রাস্তা ঘুরে গিয়ে দেখলো যে মেন রাস্তায় উঠছে আর কি, ওই রাস্তাটা। তো মেন রাস্তায় উঠে সে চিন্তা করতেছে, আজম মনে করার চেষ্টা করছে এখান দিয়ে সে গেছে কিনা, একটু একটু মনে আসতেছে তার। হাঁটতে হাঁটতে হঠাৎ করে সে ওই যে উঁচু জায়গাটা দেখলো যেখানে সে উঁচু জায়গাটা ছিল, তো ওখান থেকে হেঁটে হেঁটে সামনে গিয়ে দেখলো যে তার গাড়ি ওইখানেই রাখা, মানে গাড়ি কেউ নেয় নাই বা ওখানে পুলিশের ইও হয়নি। তো বললো এই যে আমার গাড়ি ভাই। তো লোকটার ওখানে যে সে গাড়ি তাতে মানে তার মনের মধ্যে একটা মানে খুব ভালো লাগলো গাড়িটা দেখে। তো গাড়ির দরজা খুলে তার চাবি বের করে দরজা খুললো, দরজা খুলে সে গাড়িতে ফার্স্টেই স্টার্ট দেওয়ার চেষ্টা করলো এবং একবারেই তার গাড়ি স্টার্ট হয়ে গেল, মানে সুন্দর ইঞ্জিন রান করতেছে। তাজম অবাক যে কিভাবে এটা হইলো আর কেন স্টার্ট বন্ধ হয়েছিল ওই সময়। তো যাই হোক, লোকটা বললো যে তো ভাই আপনার গাড়িতে স্টার্ট হয়েছে। বলে হ্যাঁ ভাই হয়েছে, কেন হয়েছিল? তখন ওই লোকটা বলতেছে ভাই এগুলো অলৌকিক বিষয়, এটা আসলে খুবই অলৌকিক বিষয়। তো লোকটার অনেক ধন্যবাদ দিয়ে বলতেছে আজম যে ভাই আপনাকে ধন্যবাদ দেওয়ার ভাষা নাই। আর সে বললো যে আপনার আমি কিছু মানে মানে ই করতে চাই, মানে খুশি গিফট করতে চাই আপনার সাথে। লোকটা বলছে না না মাথা খারাপ, আপনি মেহমান ছিলেন আমার বাসায়, কি বলেন এগুলো, বলে ছোট করেন কেন আমারে। যাই হোক, লোকটার অনেক ধন্যবাদ দিয়ে সে লোকটার সাথে মুসাফা করে কোলাকুলি করে অনেক ধন্যবাদ দিয়ে আবার সে রওনা দিল। তো আজম তখন যখন যাচ্ছে সামনের দিকে, লোকটা তাকে বলে দিছে যে এই রাস্তা ধরে সোজা গিয়ে অমুক জায়গায় যাবেন এবং যে আপনি কিন্তু আবার ইসের রাস্তায় উঠবেন, রাস্তায় উঠে এরপর বাই টার্ন নিয়ে কিন্তু সোজা যেতে থাকবেন, এরপর কিন্তু আবার বাঁক পাবেন, ওই বাঁকে ঢুকবেন না, একবার সোজা চালা যাবেন। লোকটা তাকে এতটুকু বলে দিছে। তো সে যখন যাচ্ছে, সে বাম দিকে যাওয়ার সময় আস্তে আস্তে তাকায় তাকায় যাচ্ছিল ওই যে গাছপালা বনভূমি, দেখতেছে যে দিনের আলোতে অন্যরকম একটা চেহারা আসছে, বাতাসে গাছের পাতাগুলো দুলতেছে, বেশ সুন্দরভাবে দুলতেছে, বেশ সুন্দর লাগতেছে। কিন্তু আজম ভাবল যে এর মধ্যে রাতের বেলা ভয়ঙ্কর কি একটা জিনিসের সম্মুখীন হয়েছিল, বা এখনো নিশ্চয়ই ওই জায়গায় যেহেতু সে দেখছে ওই জিনিসটা, সেই যে একটা ছোট্ট ঘরের মতো যেখানে স্যাক্রিফাইস করা হয় ওইটা নিশ্চয়ই এখানে কোথাও আছে। এগুলো ভাবতে ভাবতে সে একসময় বেরোয় আসলো মেন রোডে এবং এরকম চালায় চালায় সে একসময় পৌঁছায় গেল দুপুরের পরেই তার বন্ধুদের ওইখানে। তো বন্ধুরা তারা দেখে খুবই মানে যেই লোকেশন দিয়েছিল সে খুঁজে বের করে বন্ধুদের সাথে দেখা করলো। তো বন্ধুরা তারা দেখে খুবই মানে অবাক যে কি রে তোর কি ঘটনা, তুই এরকম আসলি না? তখন তো বললো যে এরকম এরকম হয়েছিল, ফটিক আসে নাই আর তারপর রাত্রেবেলা এই আমাদের সিচুয়েশন হয়েছে। তো শুনলো এবং সেখানে যারা ওখানকার পাহাড়ি মানুষ ছিল তাদের মধ্যে একজন বলল যে হ্যাঁ সেও শুনছে যে ওই জায়গাটার মধ্যে খারাপ ব্যাপার স্যাপার আছে, যেখানে তার গাড়ি আটকেছিল ওরকম লোকেশনে। তো যাই হোক, এই ছিল নাজমুল আলমের শেয়ার করা তার মামার ঘটনা। আমার কাছে বেশ ইন্টারেস্টিং লাগছে এবং বেশ ভয়ের মনে হয়েছে। এরকম জায়গা যদি কোথাও থাকে, সেখানে যদি হঠাৎ রাতের বেলা কেউ গিয়ে হাজির হয় আর এরকম অশরীরী যদি তাকে নিয়ে যায়, তাহলে কিন্তু বেশ ভয় পাওয়ার মতো একটা ব্যাপার ঘটে যায় এবং এটা যে কোনো মানুষই প্রচণ্ড রকমের ভয় পাবে, মানে আমরা স্বাভাবিক থাকতে পারার কথা না এরকম ঘটনা ঘটার পর। তো বেশ ভয়েরও ছিল ঘটনাটা, আমার কাছে বেশ লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না। আমাদের কাছে ইমেল করবার ঠিকানা হচ্ছে odbhuture@gmail.com উইচ ইজ odbhuture@gmail.com। পাঠিয়ে দিন আপনার সাথে ঘটা কোনো ঘটনা অথবা আপনার পরিচিত জনের সাথে ঘটা কোনো ঘটনা, সেই মানুষটির কনসার্ন নিয়ে পাঠিয়ে দেবেন আমাদের কাছে। পাঠাতে পারেন লেজেন্ড, পাঠাতে পারেন মিথ, যদি সেটা মানসম্মত হয় অবশ্যই আমরা শেয়ার করে ফেলব। তাহলে এখন চলে যাব পরবর্তী ঘটনায়। যাবার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করে দেবো, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলুন, একটি লাইক দিন, শেয়ার করে দিন, যাতে করে অন্যরা অদ্ভুত শুনতে পায়। ফিরে আসছে কয়েক সেকেন্ডের মধ্যে, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আরো একবার চলে এলাম অদ্ভুত উড়েতে এবং নিয়ে এলাম আপনাদের জন্য আরো একটি ঘটনা। যে ঘটনাটি আমাদের কাছে শেয়ার করেছে তানবীর রহমান চট্টগ্রাম থেকে। তানবীর তার নিজের জীবনে ঘটা একটি ঘটনা আমাদের কাছে শেয়ার করেছে এবং সে আমাকে অনুরোধ করেছে আমি যেন আমার মতো করে ঘটনাটা আপনাদের কাছে প্রেজেন্ট করি। আমি চলে যাচ্ছি তানবীরের শেয়ার করা ঘটনায়। তানবীর মানুষ হিসাবে বেশ স্বাভাবিক জীবনযাপন করে, তার আট দশটা যুবকের মতোই সে চলাফেরা করে এবং রাতের ঘুমের স্ক্যাজুলটা একটুখানি ডিফারেন্ট, যেহেতু আগে ঘুমিয়ে যায় সে, খুব বেশি রাত জাগে না, মোটামুটি রাত এগারোটা বারোটার মধ্যেই সে ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করে। তো এরকম ভাবেই তার দিনকাল কেটে যায়। রাতের বেলা সে সাধারণত ঘুমের আগে তার নর্মাল কাজকর্ম করে একটু হয়তো মোবাইল ব্রাউজ করে করে সে শুয়ে পড়ে, ঘুমিয়ে যায় এবং স্বাভাবিকভাবেই তার ঘুম হয়। ছোটখাটো দু একটা স্বপ্ন দেখে, এভাবেই তার ঘুম হয়। কিন্তু মাস দুয়েক আগে মানে সেপ্টেম্বরের দিকে তার মাঝে হঠাৎ একটা ছন্দপতন ঘটে যায়, যেটা হয় সেপ্টেম্বরের কোন একদিন ঘুমট রাত্রিতে। তখন বেশ ঘুমট আবহাওয়া ছিল, মানে বেশ থম মেরেছিল ওই দিন ওয়েদার রাতের বেলা। তো তানবীরের কেমন জানি লাগছিল, বেশ গরম গরম লাগছে। তো সে হেঁটে বারান্দায় যায়, তো বারান্দায় গিয়ে তাকিয়েছিল বাইরে, বেশ সুন্দর দেখা যাচ্ছে চারিপাশে, মানে অন্ধকার তার বাসার বারান্দা থেকে বাইরের পেছন দিকটা দেখা যায়, ওখানে গাছগাছালি আছে বেশ। তো ওই সময় হঠাৎ আকাশ গুড়গুড় করতে থাকে, তো সে বুঝতে পারে যে বৃষ্টি আসবে হয়তো, মনে মনে একটু ভালো ফিল করে যে এই কোমর ভাবটা কেটে যাবে। এর মাঝেই হঠাৎ হালকা বাতাস শুরু হয়ে যায়, বুঝতে পারে যে গাছপালা নড়া শুরু হয়েছে এবং বুঝছে যে বৃষ্টি আসবে। বাতাস বেশ ভালো মতনই স্ট্রাইক করতেছে বারান্দায়। তো তানবীর ঘরে চলে আসে, এসে তার মতো সে শুয়ে পড়ে। তো অন্ধকার ঘরে সে বাতি নিভিয়ে ঘুমায়, নর্মালি ঘুমিয়ে গেছে অন্যান্য দিনের মতো, শুয়ে পড়ছে এবং ঘুমে তলায় গেল তানবীর। এর মধ্যে সে একটা বাজে দুঃস্বপ্ন দেখে। এই বাজে দুঃস্বপ্নটা খুবই ভয়ঙ্কর এবং অনেকটা মনে হচ্ছিল রিয়েলিস্টিক একটা স্বপ্ন সে দেখছে, যেটা মনে হচ্ছে চারিপাশে একেবারে নিকষ কালো অন্ধকার। সে কোন একটা জলধারার সামনে দাঁড়ায় আছে, যেখানে একটা পানির ধারা বয়ে যাচ্ছে, একটা খালের মতো কিছু, এবং সেটা কালচে বর্ণের পানি। এবং সেখানে সে দাঁড়িয়ে দেখছে যে পানি বয়ে যাচ্ছে এবং শব্দ হচ্ছে সরসর করে কালচে বর্ণের পানি। হঠাৎ পানির ভেতর থেকে একটা হাত তার পা চেপে ধরে টেনে তাকে পানিতে নামিয়ে ফেলল। তো পানিতে নেমে একেবারে ডোবার উপক্রম এবং তার মধ্যে সে হাবুডুবু খাচ্ছে, স্বপ্নে এরকম ফিল করছে তানবীর। এবং এক পর্যায়ে সাঁতার কাটা শুরু করলো এবং সাঁতরে দূরে যেতে পারছে না, স্রোতের প্রতিকূলে সাঁতরাইতেছে তাকে, মানে স্রোত যেদিকে যাচ্ছে তার বিপরীতে তাকে সাঁতরাতে হচ্ছে, বাট সে এগোতে পারছে না, তার দম বন্ধ হয়ে আসতেছে, এরকম একটা অবস্থা। এই পর্যায়ে তানবীর চিৎকার করতে থাকে স্বপ্নের মধ্যে, কিন্তু চিৎকার করে মানে শব্দ হচ্ছে না, এরকম একটা অবস্থা যেটা মানুষের বোবায় ধরলে যেরকম হয় সেরকম। তো এরকম একটা অবস্থায় একসময় সে স্বপ্নের মাঝে মনে হয় কেমন একটা শব্দ শুনতে পায়, বেশ কেমন যেন খসখসে কণ্ঠে হাসির শব্দ। এর মাঝে তার ঘুম ভেঙে যায়। তো ঘুম ভেঙে লাভ দিয়ে উঠে তানবীর, উঠে বসে বিছনায়, বিছনায় উঠে দেখতেছে যে রাতের বেলা বেশ বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির শব্দ পাওয়া যাচ্ছে, বেশ পটপট করে বৃষ্টি পড়তেছে তার বারান্দার পাশে, জানলার মধ্যে বৃষ্টির ছাট লাগতেছে। এরকম একটা সময় সে উঠছে এবং পুরা রাত এই অন্য কোনো শব্দ নাই, ঝড় বৃষ্টির শব্দ ছাড়া, বাসার মধ্যে নিরবতা এবং মাঝে মাঝে আকাশ গুড়গুড় করতেছে। তো বেশ ভয় লাগছে তার কাছে, বুকটা ধুক 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 করতেছে। তানবীর চিন্তা করতেছে একটু পানি খেতে হবে। তো তার বিছানার পাশে পানি ছিল না, তাকে হেঁটে যেতে হবে সামনে ডাইনিং স্পেসে। তো সে ওঠার চিন্তা করতেছে, এই সময় তার রুমটার পাশে কিন্তু একটা ফাঁকা, মানে দরজাটা ফাঁকা, সেখান থেকে চলে গেছে পাশের দিকে। সে খেয়াল করে দেখল যে তার রুমের পাশের দরজাটাতে সেখানে সে কিছু একটা দেখতেছে দূর থেকে। তো ওইখানে একটা আলনার মতো ছিল, তো সে মনে করলো আলনাতে কিছু কাপড় বা কিছু নাকি। তারপর দেখলো সেটা নড়ে উঠলো কাপড়টা। তো তানবীরের বুকের মধ্যে একটু ছেদ করে উঠছে, সে মনে হলো সেটা কি নড়তেছে। ভালো মতো খেয়াল করে সে দেখলো, হঠাৎ মনে হলো যে ওইখান থেকে সাদা রঙের কিছু একটা প্রায় 8-10 ফিট উঁচু ছাদে, তাদের একদম চালের কাছাকাছি উচ্চতা, সেটা হেঁটে নড়ে সরে গেল পাশে, একটা কাপড় এরকম উঁচা। তারপর সে দেখলো দপ দপ করে ফ্লোরের শব্দ হচ্ছে, তার ফ্লোরে যদি কেউ গোড়ালি দিয়ে হাঁটে, গোড়ালি আগে হিট করে হাঁটে যেরকম সেরকম, এবং ওই কাপড়ের উচ্চতা জিনিসটা মনে হচ্ছে একটু নিচু হয়ে যাচ্ছে, একটু উপরে উঠতেছে, মানে খুব লম্বা একটা মানুষ যদি হাঁটু ভাঁজ করে করে এরকম করে হাঁটে আর গোড়ালি দিয়ে ফ্লোরে ট্যাপ করে আসে, সেরকম শব্দ হচ্ছে। পাশের রুম থেকে সেটা হাঁটতে হাঁটতে তার রুমে চলে আসলো, তার পায়ের কাছে, এবং সেখান থেকে হাঁটতে হাঁটতে তার পাশে চলে আসতেছে। সে স্পষ্ট ফিল করতেছে সেই জিনিসটা জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। তানবীরের মানে মানে ভয়ে মানে মনে হচ্ছে সে তখনই তার হুশ হারায় ফেলবে। সে মনে মনে দোয়া পড়া শুরু করলো এবং দোয়া পড়ার চেষ্টা করতেছে, মানে মানে মুখ দিয়ে পড়ার চেষ্টা করতেছে, মুখ দিয়ে শব্দ বেরোচ্ছে না, মনে মনে পড়তেছে, মুখ দিয়ে সে শব্দ করতে পারতেছে না। সে যখন নাকি দোয়া পড়ার চেষ্টা করছে, তখন মনে হচ্ছে ওই যে ওইটা দুপ দুপ করে লাফাতে লাফাতে একটু পেছনে চলে গেল, মানে কয়েক পা পিছিয়ে গেল। তানবীর আরো চেষ্টা করতেছে, এটা আবার কাছায় আসতেছে, এরকম একটা অবস্থা। আর তানভীরের মনে হচ্ছে যে তার মুখটা গলাটাকে চেপে রাখছে, সাউন্ড করতে পারতেছে না। সে কিন্তু সম্পূর্ণ জাগ্রত অবস্থায় বসে আছে বিছানার মধ্যে, এর মধ্যে এরকম হচ্ছে এবং সে দেখতে পাচ্ছে এটা ধুপধুপ করে করতেছে। তো তানভীর ভয়ে দোয়া পড়ার চেষ্টা তো করতেছে, এরপর মানে তার বাবা বা মাকে চিৎকার করে ডাকার চেষ্টা করছে, কিন্তু কোনো শব্দ তার গলা দিয়ে বেরোচ্ছে না। কিছুক্ষণের মধ্যে সে দেখল ওই জিনিসটা দুপ দুপ করে হেঁটে তার বিছানার পাশে চলে আসলো এবং লাভ দিয়ে তার গায়ের উপর পড়লো। তার কাছে মনে হলো যে তার শরীরটাকে চেপে ধরলো ঠান্ডা কিছু, এবং তানভীরের চোখ মুখ ঠান্ডা হয়ে আসলো, তার আর কিছু মনে নাই, সে হুশ হারায় ফেলছে। পরদিন তানভীরের যখন হুশ ফিরে, সে দেখে যে তার মাথার মধ্যে পানি ঢালা হচ্ছে। তার মা পানি ঢালতেছে একটা বালতি ওয়েল ক্লথের উপরে, একটা বালিশ রেখে তার মাথা দিয়ে পানি ঢালতেছে, এবং সে বুঝতে পারল তার সারা শরীরে প্রচন্ড জ্বর, ঠান্ডা লাগতেছে তার। সে তার মাকে বলতো শীত লাগতেছে, শীত লাগতেছে। তো তার মা বলল একজনকে যে তার গায়ে একটা কাপড় দিয়ে দিতে, চাদর। তো দিল সে, তার মা বলতেছে কি হয়েছে তোর, এরকম ঘুমাইতেছিলি কেন সকালবেলা? তানভীর তার মাকে বলল সে কি দেখছে রাতে। তো তার মা শুনল, শুনে তার দিকে কিছুক্ষণ তাকায় থাকলো। তো তিনি আবার মাথা ঘুরায় বললেন ওদিকে, তার এক খালা ছিল তাকে, তাহলে ঠিকই দেখছে কিছু। তো তানভীর বুঝতে পারল না তার মা কি দেখছে। যাই হোক, তাকে মাথায় পানি ঢাললো এবং তারপরে তার খালাকে বসায় রাখলো রুমে, রেখে তার মা চলে গেল, বললো খালাকে বলে সাথে থাকতে। তো খালা তাকে আবার জিজ্ঞেস করতে, তুমি কি বেশি ভয় পাইছো, ডরাইছো বেশি? তানভীর জাস্ট মাথা নাড়তেছে, এরকম এরকম একটা অবস্থা। তো অনেকক্ষণ পর মানে ওই দিন মানে যতক্ষণ পানি ঢালতেছিল তখন হয়তো দুপুরের পরে, বিকালের দিকে তানভীরদের বাসায় তানভীরের বাবার সাথে একজন মৌলানা সাহেব আসলেন এবং তিনি এসে ঘরে ঢুকলেন। তো ঢুকে তিনি এদিক ওদিক তাকাচ্ছেন, ধোয়া পড়তে পড়তে ঢুকছেন তিনি। ঢোকার পর তিনি জিজ্ঞেস করতেছেন তানভীরের আব্বাকে যে কি দেখছে, মানে তার মার কথা জিজ্ঞেস করতেছে কি দেখছে। তো তিনি বলতেছেন, তানভীরের বাবা বলতেছেন যে ওর মা দেখলো ওর উপরে কিছু একটা ঝুঁকা ছিল, এরকম কোন একটা মানে এরকম আকৃতির মতো ঝুঁকা ছিল ওর দিকে। ওর মা যখন এখানে গেছে তখন ওইটা স্যাট করে সরে গেছে এখান থেকে, মানে মিলে গেছে বাতাসে এরকম। তো মৌলানা সাহেব জাস্ট মাথা নাড়লেন। তো তানভীরের কাছে আসলেন, তানভীর বুঝলো যে তার উপর যে কিছু আসছিল বা তাকে কালকে কেউ ধরছিল, এটা আসলেই ধরছিল, এটা সে বুঝলো যে তার মা এরকম দেখছে। তো মৌলানা সাহেব এসে বসলো তার পাশে, এসে তার গায়ের জ্বরটা দেখলো, তারপরে তাকে জিজ্ঞেস করলো বাবা কি দেখছো কালকে, তুমি কিছু দেখছো রাত্রেবেলা? তো তানভীর বললো যে আমি দেখছি। বলে কি বলে রাত্রেবেলা এরকম এরকম এই এই জিনিস হিসেবে? তো বলে আচ্ছা। তো তিনি তখন তানভীরের সামনে বসে দোয়া পড়া শুরু করলেন। দোয়া পড়তে 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 অনেকক্ষণ দিন দোয়া পড়লেন। দোয়া পড়ে বললেন যে ছেলেটাকে তো আসলে খারাপ জিন আসর করছে এবং সে আশেপাশেই আছে, সে তক্কে তক্কে আছে, আপনার না থাকলে আবার এসে ধরবে ওকে, তো ওরে রুকাইয়া করতে হবে, রুকাইয়া করতে হবে, আপনারা ব্যবস্থা করেন। তো তিনি বললেন তানভীরের আব্বাকে যে ঘরটার ভালো মতো মোছায় ফেলতে, পরিষ্কার পরিচ্ছন্ন করতে তিনি ওখানে ই করবেন, আসন দিবেন বসে, যেটা করে আর কি, তিনি আসন দিবেন এবং আগরবাতি জ্বালাইতে বললেন। আর বললেন যে আপনি থাকেন, তার মা থাকেন, আপনারা দুইজন, আর কারো দরকার নেই, আর ও থাকুক, তারপর আমরা শুরু করব রোকাইয়া। তো মোটামুটি এর মধ্যে ইমাম সাহেব বা হুজুর যিনি ছিলেন তিনি যে আসরের নামাজটা পড়ে আসলেন, আসার পরে ঘরের মধ্যে ততক্ষণ এরকম মুছে ফেলা হয়েছে, পরিষ্কার পানি দিয়ে, গোলাপ জলের পানি দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে আগরবাতি জ্বালানো হয়েছে, দরজা দরজা লাগায়, তারপরে তিনি রুকাইয়া শুরু করলেন তানভীরকে বসায়। তো দোয়া পড়তেছেন পড়তেছেন তানভীরের কাছে মনে হয়েছিল যে তার শরীরটা আস্তে আস্তে হালকা হয়ে যাচ্ছে, সে মনে হচ্ছে বাতাসে ভাসতেছে। এরকম করতে করতে একসময় সে আর তার কিছু খেয়াল নাই, তার মনে হচ্ছে যে সে যেন কেমন একটা জগতে চলে গেছে, এরকম মনে হয়েছে তানভীরের কাছে। কিন্তু সে পরবর্তীতে শুনছে কি হয়েছিল, তানভীর নাকি হঠাৎ করে চোখ মেলে তার বাবা মা দুজন দেখে যে একেবারে ছেলের চোখ ডিফারেন্ট, পুরা এরকম চোখ মেলে ওয়াইড ভাবে তাকায় আছে রাগম্বিত ভাবে, তখন বলতেছে যে কি ব্যাপার, আমার এখানে আনসোস কেন ওর উপরে আবার? তখন মোলান সাহেব বললেন যে এই ছেলেটাকে কেন ধরছিস, কি ব্যাপার, কি করছে তোরে? তো তখন তানভীরের কণ্ঠে ওই চিন্তা বলতেছে ধরব না, ও মাগরীবের সময় কবরস্থানে ঢুকছে, ঢুকতে দাঁড়ায় দাঁড়ায় ফোনে কথা কয়, আবার আমি ওখানে বৈশা ছিলাম একটা গাছের পাশে, আমার চুল ধরে দিছে টান দিয়া, আমার চুল ছিঁড়া ফেলাইছে দুই তিনটা, তারপর আবার হাঁটা ধরছে এনথিকা। হাঁটতে চুলটা ফালা আবার পাড়া দিয়ে গেছে চুলটা। ওরা তো শেষ করে দিব, ওরা তো থাকতে পারবো না, ওরা তো আমি শেষ করব। তো তখন মোলান সাহেব বলে যে ও বুঝে নাই, ছেলে মানুষ হয়তো ভুলে করছে, সে তো বুঝে করে নাই, সে তো তোমাকে দেখে নাই, যাই হোক ওকে মাফ করে দাও, এরকম করো না, এ ওরে আর ই করো না, ডিস্টার্ব করো না, ছেড়ে দাও। যাই হোক তখন ওই দিনটা নাকি বলতেছিল যে না ও এরকম আমাকে অপমান করছে, আমি ছেড়ে যাব না। তো তখন মোলান সাহেব তাকে অনেক বুঝায় এবং সে দোয়া দোয়া পড়ে এবং বিভিন্ন রকম তার মতো ই করেন। করার পরে ওই দিনটাকে তিনি বলেন বুঝাইতে সমর্থ হন যে যাতে ছেলেটা না বুঝে করছে চলে যেত ওকে ছেড়ে। তো তখন তাকে নাকি ছেড়ে যায়, তানবীরকে নাকি ছেড়ে যায়, আর বলে যে আমি কিন্তু ওরে হিসাবে রাখলাম, ও যদি আবার এরকম কোন জায়গা দিয়ে যায় আর আমার সামনে পড়ে বা আমার আত্মীয় স্বজন কারোর সামনে পড়ে, তারপর কিন্তু ওরে কিন্তু শেষ করে দিব, কারণ ওরে কিন্তু আমি হিসাব করে দিছি, ওরে আমি চিহ্ন দিয়ে দিছি, আমার আত্মীয় স্বজন ওরে চিনব এখন থেকে। তো যাই হোক হুজুর অনেক দোয়া দরুদ পড়ে তাকে ছাড়ায় আর কি, তার থেকে আলাদা করে। আলাদা করার পরে তানবীর নাকি এরকম এলায় পড়ে যায় আর তার বাবা মা দেখে যে ছেলে এলায় পড়ে গেছে। তো তারপরে হুজুর বলে যে আপনারা বাতি জ্বালেন, বাতি জ্বালানোর পরে হুজুর ধোয়া ধুয়ে পড়ে ফু দেন, তার পড়া পানি দেন এবং তার জন্য পড়া তেল দিয়ে দেন, বলে গায়ে মালিশ করে দিতে গোসল করাই দিতে এবং বলে যে ছেলেকে আপনারা একটু নজরে রাখবেন যাতে সে নামাজ কালাম ঠিক মতো পড়ে, আর এদিকে এলোমেলো সময় বেরোতে দিয়ে না, আর ওকে জিজ্ঞেস করেন পরে ওকে আসলে কবরস্থানে গেছিল, এরকম কিছু টান টান দিছে এগুলো জিজ্ঞেস করেন। তো এগুলো বলে মোল্লা সাহেব বলে যে আসলে কিছু কিছু ব্যাপার আছে, কিছু কিছু সময় আছে, যে সময়গুলোতে আসলে ঠিক না, মানে এরকম স্পষ্ট কোন নিষেধ নাই বাট ঠিক না, যেমন ঠিক মাগরিবের ওয়াক্তটা, এই সময়টা বা রাতের বেলা মানে এরকম মানে অট সময় কবরস্থানে গিয়ে এরকম জিয়ারতটা ঠিক না, একা একা যাওয়া তো একদমই ঠিক না, আর ও তো একা একা আসতেছিল, ওকে জিজ্ঞেস করেন, নিশ্চয়ই মনে হয় এলোমেলো কিছু হয়তো করছে ওখানে গিয়ে, আর নাপাক অবস্থা এরকম যাওয়া ঠিক না। এগুলো বলেন হুদুর, বলে যে ঠিক মাগরিবের ওয়াক্তটায় আদান দিতেছে, ওই সময় তো বলাই আছে যে শয়তান ছোটাছুটি করে, হ্যাঁ জিনরা জিনদের মধ্যে যারা এরকম শয়তান আছে ছোটাছুটি করে ওই সময়টা, আর ওরকম কবরস্থানে আশেপাশে থাকা ঠিক না। তো এগুলো বলে হুজুর তাকে বলেন যে এইভাবে চিকিৎসা করেন ছেলের, দোয়া দুরুদ পড়ে ফু দিয়েন এবং ওকেও বলেন যে ধর্মকর্ম পালন করতে। এগুলো বলে হুজুর চলে যান। তো যাই হোক তানবীর তারপর যখন নাকি তার হুশ ফিরে, তার বাবা মা জিজ্ঞেস করে যে কি এরকম কবরস্থানের মধ্যে দিয়ে হাঁটছিলি? তো তখন তানবীর মনে করে বলে যে হ্যাঁ এর মধ্যে একদিন আসছিলাম, আমি সন্ধ্যার পরে আসার সময় ওখানে রাস্তায় শর্টকাট পেয়েছি, কবরস্থানের মধ্যে ওদিক দিয়ে হেঁটে আসছিলাম। বলে ফোনে কথা বলতেছিলি? বলে যে হ্যাঁ আমি ফোনে কথা বলতেছিলাম। তারপর তারপর কি তুই কারো চুল ধরে টান দিছস? তো অনেক ফোন চিন্তা করতে থাকে, বলে যে না এরকম তো কিছু করি নাই। তারপর তানবীর হঠাৎ করে বলে যে আমি মনে হয় এরকম পেঁচানো লতা টাইপের কিছু টান দিছিলাম, কয়েকটা হাতে বাঁধছিল, আমি ফোনে কথা বলতে বলতে টান দিয়ে ই করছিলাম, ফালাইছিলাম, আবার দেখছিলাম হাতের মধ্যে কেমন যেন কসকস লাগছিল, আবার সেগুলো ফালাই দিছি। তো তখন তার মা বলে যে তুই ভালো করস নাই, এরকম যাবি না আর কখনো, এরকম ভুলেও যাবি না কখনো এরকম জায়গায়, এই জায়গায় এটা ঠিক না, রাত্রেবেলা সন্ধ্যার সময় মাগরিবের সময় এসব জায়গায় যাবি না। যাই হোক তানবীরকে এগুলো বলে। তো তানবীর নাকি এরপর আর একটা স্বপ্ন দেখে নাই, তবে সে ভয় পেত, তার হঠাৎ করে মনে হতো একলা ঘুমাইতে, তার বাবা এসে ওই রুমের মধ্যে শুইত কয়েকদিন, কারণ ওই যে ভয় পেত রাতের বেলা মনে হতো যে ওরকম যে দেখছিল যে এরকম এসে তার রুম দিয়ে এরকম সাদা কাপড় উঁচা এসে দুপ দুপ করে হাঁটতেছে শব্দ করে তাকে চেপে ধরে, ওইটা তার মনে পড়ত, প্রায় মনে পড়লে সে ভয় পেত এবং সে একা থাকতে পারত না। যাই হোক তানবীর এই ঘটনাটা পাঠাইছে, তার নিজের সাথে ঘটায় এবং সে বারবার লিখছে ভাইয়া বিশ্বাস করেন যে আমার সাথে এই ঘটনাটা ঘটছে। অবশ্যই বিশ্বাস করতে চাই, আপনারা অবশ্যই নিশ্চয়ই আপনাদের সাথে এরকম কোন এক্সপিরিয়েন্স হয়েছে বলে আপনারা আমাদের সাথে শেয়ার করেন, আমি মনে করি না যে আপনারা কেউ জিনিসটাকে এক্সাজারেট করে আমাদের কাছে শেয়ার করেন, এটা আমি মনে করি না। আর আপনার নিজের কথা বলছেন, তানবীর সাহেব নিজের কথাই বলছে তার সাথে ঘটছে। তো যাই হোক এই ছিল তানবীরের পাঠানো ঘটনা যেটা আপনাদের সাথে শেয়ার করলাম, আর এরকম আরো ঘটনা আমি শুনতে চাই আপনাদের কাছে। আপনাদের কারোর সাথে পার্সোনাল ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স যদি ঘটে থাকে অবশ্যই শেয়ার করবেন, যদি ছোট ঘটনা হয় সেটা শেয়ার করবেন, আমরা আরো ঘটনা দুই একটা মিলিয়ে একসাথে একটা করতে পারি মানুষের ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স নাম দিয়ে, যে এটা কিছু মানুষের ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স যার নিজের সাথে কিছু ঘটেছে এরকম, সেটা আমরা এরকম তিন চারটা ঘটনা এক করে আমরা শেয়ার করতে পারি। এগুলো কিন্তু বেশ লাগে, এরকম অনেকে কিন্তু এরকম মজার মজার জিনিস অ্যাকচুয়ালি এক্সপিরিয়েন্স করেন। যেমন আমি একবার এরকম চা খেতে গিয়ে দেখেছিলাম যে আমাকে চা দেওয়া হয়েছে, আমি চাটা যখন নিতে গেছি চায়ের মধ্যে খুব সুন্দর একটা মানুষের মুখ, পুরো চোখ নাক ঠোঁট সবকিছু সেখানে আছে, মানে এক্স্যাক্টলি আ হিউম্যান ফেস ইন দ্যাট কাপ। এটা আমি দুইবার পাইছি আমার লাইফে এবং আমার কাছে খুব আশ্চর্য লাগছে এটা কিভাবে ঘটলো। এবং আমি সেটা ছবি তুলে ফেসবুকে বন্ধুত্ব দিয়েছিলাম এবং সত্যি কথা বলতে একেবারে আমার মানে কি বলবো যে আমার অনেস্ট সেইং যে এই জিনিসটা কিন্তু এক্স্যাক্টলি সেম থিং, আমি এটার মধ্যে কোন রকম ফটোশপ বা কিচ্ছু করি নাই। আমি নিজে অবাক হয়েছি, দুইবার ঘটছে এটা, কিভাবে এত মিল থাকতে পারে যে একটা চায়ের কাপের স্বরগুলো একেবারে মানুষের চেহারা হয়ে গেছে, তার চোখ আইব্রাও নোজ সব আছে, ঠোঁট সব আছে, এবং মানে দেখে মনে হচ্ছে যে কোনো মেয়ের ছবি হবে সেটা। এরকম আমি দুইবার পাইছি, তো আমার কাছে খুব অবাক লাগে। একবার ঢাকার বাইরে ছিলাম, তখন একা বসেছিলাম, সারা বাসায় একা ছিলাম, সে চা খাওয়ার সময় আমি হঠাৎ করে কাপে জিনিসটা দেখছি, আরেকবার ঢাকাতে বসে এরকম পাইছি। আর ছোটবেলায় কিন্তু এরকম মানে কিছু জিনিস আমার সাথে ঘটছে যেটা আমি আসলে এক্সপ্লেইন করতে পারবো না যে এটা কি ঘটছিল, বা আমি এটা চিন্তা করে বের করতে পারি না আসলে কি ছিল। যেমন একটা ঘটনা তো আপনাদেরকে আমি বলছিলাম মনে হয় যখন রেডিওতে শেয়ার করতাম তখন, যে একবার খুব ছোট, তখন খুব ছোট বলতে কি আমি তখন স্কুলে পড়ি, মোস্ট প্রবাবলি কিন্ডার গার্টেনে অথবা ওয়ানে পড়ি, ক্লাস স্ট্যান্ডার্ড ওয়ান বা এরকম পড়ি। সন্ধ্যার সময় বাসায় কেউ নাই, আমাদের বাসায় তখন খালি, আম্মা হয়তো গেছে কোনো মহিলার সাথে কথা বলতে, আর বাসা মোটামুটি খালি, আসলে বাসায় কেউ ছিল না ওই রুমটার ভেতরে। আমাদের সামনে একটা রুম ছিল, সেই রুমের পাশে বেশ খানিকটা জায়গা, সেখানে বড় বড় গাছ ছিল, আম জাম কাঁঠাল গাছ ছিল, বেশ খোলা জায়গা, গাছগুলো বেশ বড় এবং তার ওই পাশে হচ্ছে বাউন্ডারি ওয়াল ছিল। তো ওই গাছের গোড়ায় একটা জানালা ছিল, আমাদের বড় জানালা ছিল, তো সেই জানালা দিয়ে দেখা যেত গাছের গোড়াগুলো দেখা যেত, মোটামোটা গাড়ির কত গাছের কাণ্ড ওই জায়গাটা। তো আমি খেলতেছি ঘরে, তো ওই গাছের উপরে কিন্তু বাউন্ডারি ওয়াল, সেটা কিন্তু প্রায় 8-9 ফিট উঁচু, হ্যাঁ মানে ওখানে কোনো মানুষ এমনি ঢুকতে পারবে না, এবং সেই বাউন্ডারি ওয়ালের উপরে পেরেক গাঁথা ছিল, মানে সহজে ঢুকতে পারার কথা না, চোর টোরো যদি ঢুকতে যায় ওইটা বেশ সমস্যা হবে, ওই পেরে ভোতা করে তারপর উঠতে হবে, উঠে ঢুকতে হবে, ঢুকে কিছুই পাবে না, গাছের গোড়া পাবে, আর তারপর জানালা, আর ওই সময় জানালা দিয়ে ঢাকা শহরে ওরকম চুরি হতো না। যাই হোক, এটা বলে নিলাম যে পুরো পরিবেশটা বোঝানোর জন্য। তো আমি ঘরের মধ্যে একা, আমি টিভি চলতেছিল, আমার মনে হয় সন্ধ্যার সময় কিছু একটা চলতেছিল টেলিভিশনে, তো ওইটা মাঝে মাঝে দেখতেছি, তারপর আমি খেলতেছি, ছোট বাচ্চা যেটা করে খেলতেছি এটা ওইটা নিয়ে। তা এক পর্যায়ে আমি কি মনে করে, আমাদের আলমারি ছিল, আলমারিটা ঠিক ওই জানালার পাশেই সাইডে, তা আমি জানালার গ্রিল বেয়ে উঠে আলমারির উপর থেকে কিছু একটা নামাইতে গেছি। তা আমি গ্রিল বেয়ে যে উঠছি, আমার পাটা হচ্ছে জানালার উপরে আর আমি আলমারির উপর তাকাচ্ছি কিছু নেওয়ার জন্য, হঠাৎ মনে হলো আমার পাটাকে চেপে ধরছে, একবার একটা হাত এসে আমার পাটা চেপে ধরল, মানে পা চেপে ধরছে আমার। আমি তাকালাম নিচের দিকে, যখন আমি নিচের দিকে তাকাইছি পায়ের দিকে, আমি দেখলাম যে কোনো কিছু নাই, মানে আমার পা কিছু ধরে নাই। তা আমি স্পষ্ট ফিল করছি একটু আগে আমার পাটাকে চেপে ধরছিল। তা আমি তাড়াতাড়ি মানে আলমারির থেকে নেমে জানলার দিয়ে তাকাইলাম বাইরে, গাছের গোড়ার জায়গায় কিন্তু জায়গা খুব বেশি না, এই 5-6 ফিট হবে এরকম এদিক ওদিক করা, একটা রুমের সমান জায়গা, তাকাইতেছি কেউ নাই, এবং ওই দেয়াল দিয়ে এত দ্রুত কেউ টপকায় চলে যাওয়ার কথা না, বাট আমি স্পষ্ট ফিল করছি আমার পাটাকে চেপে ধরছিল এখানে, মানে স্পষ্ট একটা স্পর্শ, আমার পাটা যে চেপে ধরছে, একটা স্কিন এসে যে পাটাকে চেপে ধরছে, আমি একটু স্পষ্ট টের পাইছিলাম। বাট আমি যখন তাকাইলাম বাইরে, কেউ নাই, পুরো জায়গাটা ফাঁকা, এবং মানে বেশ উঁচু বাউন্ডারি ওয়াল, কিন্তু এখান থেকে এত দ্রুত এরকম চলে যাওয়া সম্ভব না, একটা স্ট্রেঞ্জ জিনিস ছিল সেটা। আরেকবার এরকম দেখছিলাম ছোটবেলায়, তখন আরো ছোট, তখন হয়তো এরকম স্কুলে যাই কিনা সেটাও মনে নেই, বাট আমার স্মৃতিটা এখন একদম স্পষ্ট মনে আছে যে আমাদের বাসার পেছনে একটা রুম ছিল, স্টোর রুম বলতাম আমরা, ওই স্টোর রুমের জানলাটা ছিল বেশ বড়, ওইটা তো গ্রিল ছিল না, ওইটা জাস্ট জানলার পাল্লাগুলো টেনে লাগাই দিত। তো আমি ভর দুপুরে হেঁটে যাচ্ছি, স্টোর রুমের জানালাগুলো খোলা, এখন ওইখান সম্বন্ধে একটা কথা বলি, তখন আমাদের বাসার পেছনে দুইটা গাছ ছিল, দুইটা নারকেল গাছ ছিল, ওই নারকেল গাছ দুইটাতে মানুষ বলতো যে ওই দুইটার মধ্যে খারাপ কিছু আছে, এটা হুজুররাও বলছিল, কারণ আমাদের যে বাসায় যেই মহিলা আমাদের নামানায় সাহায্য করত, আমাদের বাসা পাহাড়িতে যে ভদ্রমহিলা ছিলেন, তিনি একবার দেখছিলেন, আপনাকে বলছিলাম যে তিনি ঘুমাইছিল, একবার দেখছিল যে মাছ খাচ্ছে, কারা জানি গায়ে লোম বড় বড়। যাই হোক, ওইটা কিন্তু আমাদের ডাইনিং রুমের পেছনেই ছিল ওই গাছগুলো। যাই হোক, ওই ওইখানে কিন্তু ওই জানালাটা, স্টোর রুমের জানালাটা। আমি হেঁটে ওদিক দিয়ে যাচ্ছি ছোট, আমি তাকায় দেখলাম জানালাটা কিন্তু বেশ উঁচুতে, মানে মাটি থেকে প্রায় 8 ফিট উপরে হবে, 8 ফিটের মতো বা 8 বা 8.5 ফিট উপরে। তা আমি হঠাৎ করে দেখলাম ওই জানালা দিয়ে একটা মানুষ এরকম দুই হাত দিয়ে এই পাল্লা দুইটা সরায় মাথাটা ভিতরে ঢুকাইলো। মাথাটা ইয়া বড়, এরকম গোল একটা মাথা, মানে মাথাটা বড় মানে বেশ বড় ব্যাসার্ধের, মানে কি বলবো, মানে বেশ বড়, মানে এটাকে আমি ব্যাসার্ধ বললে বলবো 2 ফিট ব্যাসার্ধের একটা মাথা, এরকম গোল, হাসতেছে এবং দুই হাত দিয়ে ওই পাল্লা দুটা মেলে ধরে হাসতেছে আমার দিক টাকায় এবং কিছু একটা বলতেছে। তো মানে খুবই ভয়ের ছিল, মানে কিন্তু আমার কাছে কিন্তু তখন ভয় লাগে নাই, ছোট মানুষ হিসাবে আমার মনে হচ্ছে আমার সাথে মজা করতেছে এরকম লাগছে। এবং সে এরকম দুইবার উঁকি দিয়ে তৃতীয়বার নেমে যায়, চেহারাটা দেখি না। এখন অনেকেই বলতে পারে যে এইটা একটা স্বাভাবিক কোনো মানুষ বা কোনো চোর যাচ্ছিল ওদিক দিয়ে বা কেউ যাচ্ছিল উঁকি দিছে, তার মাথাটা এত বড় হবে না। আমার আমি তো ছোট মানুষ হলে আমার এতটুকু বিচার বুদ্ধি আছে যে একটা মানুষের মাথা কতটুকু হয়, কারণ আমার মামারা আছে, চাচারা আছে, তাদের তো আমি দেখি সব সময়, বা বিভিন্ন বয়সের মানুষকেও দেখি, ছোট বাচ্চাদেরও দেখি, তো কার মাথা কতটুকু হতে পারে এতটুকু আইডিয়া ছিল আমার। বাট এত বড় মাথা, এরকম বড় দুই ফিটের মতো ব্যাসার্ধ এবং গোল মাথাটা পুরা, এই দুটা জিনিসের হিসাব আমি মিলাইতে পারি না। এরকম আরো ছোট ছোট দুই একটা জিনিস আছে, হয়তো কোনো আবার পরে কোনো এক সময় শেয়ার করব ছোটবেলার ব্যাপার। তো এটা কিন্তু আমি বিশ্বাস করি, অনেকেই কিন্তু বলেন যে অনেকে আছে যাদের সাথে এই ধরনের জিনিস হঠাৎ হঠাৎ দেখা দেয়। এবং আমি যতটুকু দেখছি এতটুকু আমি একদম আমার কি বলবো অনেস্ট অপিনিয়ন থেকে বলছি, অপিনিয়ন না অ্যাকচুয়ালি আমার অনেস্ট স্টেটমেন্ট থেকে বলছি আমি, যে আমি কিন্তু যা দেখছি সেটা দেখছি, আমি আপনাদের কাছে কিছুই এক্সাজারেট করে বাড়ায় বলি নাই যে আমার দেখা কোনো কিছু। অন্যদেরটা তো আমি জানি না, যেহেতু সেটাকে আমি সার্টিফাই করতে পারবো না, কারণ অন্যদের ব্যাপারটা তো তারা জানে। আমি আমি আমার সহজ বিশ্বাসে তাদেরকে বিশ্বাস করে তাদেরটা আমি বলি যে আমাকে অমুক বলেছেন যে তার এই ঘটনাটা, কিন্তু তারটা তো আমার ভেরিফাই করার উপায় নাই। বাট আমি যেটা দেখছি এটা হচ্ছে আমার অনেস্ট স্টেটমেন্ট, আমি যেটা দেখছি সেটা আমি দেখছি, এটা আমি স্ট্রংলি বলতে পারি যেটা আমি দেখছি, এবং খুব আশ্চর্য রকমের জিনিস, মানে যেই জিনিসগুলো আমার জীবনে দেখা আমি হয়তো শেয়ার করে ফেলছি আপনাদের কাছে, সেগুলো আপনাদের রেডিওতেও শেয়ার করছি, অদ্ভুততেও শেয়ার করছি, সেগুলো কিন্তু একদম মানে আমি বলবো যে এটা আমি এর মাঝে কোনো ফাঁক দেখি না। অশরীরীর শব্দ সেটাও কিন্তু আমি পেয়েছি, যে বলছিলাম যে আমার এক মামা ছিল পজিস, তিনি ঘুমাইছিলেন, তিনি বলছিলেন যে আসতেছে আসতেছে, এখন বাইরে আসে, সাথে সাথে দরজার মধ্যে কে জানি কিল মারছিল আমাদের, এবং সে আমাদের বাসার বাউন্ডারি কিন্তু অনেক উঁচা ছিল, প্রায় 10-12 ফিট উঁচা, 12 ফিট উঁচা দেয়ালের মধ্যে বাউন্ডারিতে উঠানে এসে রুমের ভিতরে কিল মেরে যাওয়া, এটা কিন্তু মানে অন্যরকম। কিন্তু সাথে সাথে কিন্তু আমরা সবাই গেছি, আমার আম্মা সব নানি সবাই গেছে, দরজা খুলছে কেউ নাই, উঠান পুরো ফাঁকা, খাঁকা করতেছে গভীর রাত। তো এই ধরনের ব্যাপারগুলো কিন্তু আসলে আমার দেখা, এবং ওই যে আরো অনেক এরকম টুকিটাকি সেটা শেয়ার করছি আপনাদের সাথে। তো যাই হোক, আজকের মতো আমাদের সময় শেষ হয়ে গেছে, আজকে চলে যেতে হবে, ইনশাল্লাহ সামনে চলে আসবো অদ্ভুত নিয়ে, থার্সডে নাইট ফিয়ার নিয়ে, এবং দেখা হবে আপনাদের সাথে। এবং আপনাদেরকে আমার অনেস্ট রিকোয়েস্ট যে আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলুন, একটি লাইক দিন, শেয়ার করে দিন, যাতে করে অন্যরাও অদ্ভুত শুনতে পায়। আর যদি আমাদের এর মাঝে 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে যায়, আমরা ইনশাল্লাহ করে ফেলবো একটা স্পেশাল এপিসোড। আজকের মতো চলে যাচ্ছি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে, তার আগে আমি আপনাদেরকে বলবো যে আপনারা কাহিনী পাঠাবেন, কাহিনীর অনেক দরকার আছে আমাদের, আপনাদের কাহিনীর জন্য কিন্তু অদ্ভুত বেঁচে আছে এতদিন ধরে চলছে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, টাটা, আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।